exclusively on FusionBD.com.
ভালোবাসার বাংলাদেশ বন্ধু কোরি সময়টা ঠিক রাত 11:02 আর বরাবরের মতো প্রতি বৃহস্পতিবার আমি আর জিমা হাজির হয়ে যাই ভালোবাসার বাংলাদেশ নিয়ে। আশা করছি যে যেখানে আছেন সবাই বেশি বেশি ভালো আছেন, কারণ শুক্র শনিবার ছুটির দিন। আমার মনে হয় ঈদের একটা ভাব থাকে সবসময়, তাই না? যে ছুটির একটা দিন হবে শুক্রবার, অনেক আনন্দ করব, অনেক মজা করব, সবকিছু মিলে অনেক একটা ভালো একটা মোমেন্টে আপনি এই মুহূর্তে রয়েছেন। আর আপনার এইসব আনন্দঘন মুহূর্তগুলো আমাদেরকে জানাতে হলে অবশ্যই কিন্তু আপনি আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হবেন। ফেসবুকে আমাদের যে ফ্যান পেজটি রয়েছে সেখানে আপনাকে একটু কষ্ট করে অ্যাড হয়ে নিতে হবে। আপনার ফেসবুক অ্যাকাউন্টের সার্চ বারে গিয়ে টাইপ করবেন ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 লিখতে হবে। লিখলে পেয়ে যাবেন অনেকগুলো পেজ, সেখান থেকে যে পেজ লাইকিং এর পরিমাণটি হচ্ছে 322,000 প্লাস, সেই পেজটি কিন্তু আমাদের রিয়েল ফ্যান পেজ। আর কিছুক্ষণের মধ্যে পোস্ট চলে যাবে, সো বন্ধু অবশ্যই পোস্টটা লাইক দিয়ে কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর শেয়ার তো আপনাকে করতেই হবে, কারণ শেয়ার করলে কিন্তু নেক্সট উইকে আপনি হয়ে যাবেন সেই লাকি উইনার যে কথা বলতে পারবেন গুরু এহতেশামের সঙ্গে। আর বন্ধু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আম্বার আইটি সিলেট ও মিরপুরের গ্রাহকদের মাঝে তিনজনকে পুরস্কার বিতরণ করবে গুরু এহতেশাম ও আম্বার আইটির ব্যবস্থাপক বিপণন জনাব মহসিন আলম। আম্বার আইটি এর উচ্চগতি হোম ইন্টারনেট এখন সিলেটে। মে মাস ব্যাপী নতুন সংযোগ গ্রহীতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে খুলনা থেকে তিনজনকে ঢাকা এফএমের ভালোবাসা বাংলাদেশ প্রোগ্রামে আমন্ত্রণ করে গুরু এহতেশামের কাছ থেকে সরাসরি পুরস্কৃত করা হবে। এবং আম্বার আইটির ফিচারগুলো আপনাকে জানিয়ে দিচ্ছি বন্ধু, বাফারলেস ইউটিউব পাচ্ছেন আপনি, অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, ওয়ান ফ্রি রিয়েল আইপি অ্যান্ড লো ল্যাটেন্সি ফর গ্রেমার। আর অনেক কথা তো বলছি, আরো অনেক কথা হবে, কারণ কথা তো মাত্র শুরু করেছি। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু চলে আসবে গুরু এহতেশাম এবং ভালোবাসার বন্ধুটিও আসবে, সো আপনাকে অবশ্যই আমাদের সঙ্গেই থাকতে হবে। আর সবকিছু মিলে যেহেতু খুব চমৎকার একটি পরিবেশ, বাইরে যদিও গরম আছে তারপরে গরমের মধ্যে তো খারাপ না থেকে উপায় নেই, একটু ভালো তো থাকতেই হবে। আর এই মুহূর্তে আপনার জন্য চমৎকার গানটি সঙ্গে থাকুন, আর অবশ্যই ফেসবুকে কানেক্টেড হবেন ঢাকা স্পেস এফএম স্পেস 90.4।
খেয়ালি মনে ভেবেছি গোপনে, খেয়ালি মনে ভেবেছি দুজনে, খেয়ালি মনে ভেবেছি গোপনে, খেয়ালি মনে ভেবেছি দুজনে।
90.4 আর এখন যাচ্ছি টুইন ব্রেকে
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে
চৌত্রিশ এবং চুয়ান্ন সেরা অফার তোমার জন্য এখন তোমার বাংলানিক নম্বরে মাত্র ৩৪ এবং ৫৪ টাকা রিচার্জ করলেই ১০০% বোনাস বিস্তারিত জানতে ভিজিট করো bangalink.net bangalink
ব্রেকিং নিউজ শোনা যাচ্ছে ক্রিকেটার মিরাজ নাকি আর লোক সামলাতে পারছেন না মাঠ থেকে সরাসরি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি হ্যালো হ্যালো রাসেল শুনতে পাচ্ছো
হ্যাঁ মেঘলা আমি শুনতে পাচ্ছি সত্যি প্লান পটেটো প্যাকারের লোভে পড়েছেন মিরাজ
এই মুহূর্তে তিনি কি করছেন
প্যাকেট পুরো সাবার করে এখন বাচ্চাদের মতো আঙুলে লেগে থাকা মশলা খাচ্ছেন
ওয়াও প্লান পটেটো প্যাকারের স্পেশাল মশলা এমনই যে ক্রিকেটার মিরাজও লোভ সামলাতে পারলেন না
প্লান পটেটো প্যাকার
এখন বাংলালিংকের নতুন সংযোগে ৪৪ অথবা ৪৮ টাকা রিচার্জে এক বছরের জন্য ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ইমো ফ্রি এছাড়াও আছে অ্যামেজিং সব অফার বিস্তারিত জানতে ভিজিট করো www.bangalink.net
পর্বত সাগর ডাকছে আমায় হারিয়ে যাব বলে শীতল বাতাসে হারিয়ে যাব সব দুয়ার আজ খুলে দিনে রাতে উষ্ণতা শীতে নিশ্চুপ নীরবতায় তোমার বাতাসে হারাতে চাই উত্তাল বিশালতায়
ক্লিক ফ্যানের বাতাসে সত্যি হারাতে চায় মন অ্যারোডাইনামিক ডিজাইন আর অ্যালুমিনিয়াম বডি ক্লিক ফ্যানকে দেয় দীর্ঘস্থায়িত্ব আর ২০% বিদ্যুৎ সাশ্রয়ে নিশ্চিত করে প্রচুর বাতাস যেন হারিয়ে যায় মন
তোমার বাতাসে হারাতে চাই উত্তাল বিশালতায়
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে
ভালোবাসার বাংলাদেশ
বন্ধু শুনছেন ভালোবাসার বাংলাদেশ ইমা রয়েছে আপনাদের সঙ্গে আর বন্ধু আম্বার আইটি সিলেট ও মিরপুরের গ্রাহকদের মাঝে তিনজনকে পুরস্কার বিতরণ করবে গুরু এতেশাম ও আম্বার আইটির ব্যবস্থাপক বিপণন জনাব মহসিন আলম আম্বার আইটি এর উচ্চগতির হোম ইন্টারনেট এখন সিলেটে মে মাস ব্যাপী নতুন সংযোগ গ্রহীতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে খুলনা থেকে তিনজনকে ঢাকা এফএম এর ভালোবাসার বাংলাদেশ প্রোগ্রামে আমন্ত্রণ করে গুরু এতেশামের কাছ থেকে সরাসরি পুরস্কৃত করা হবে আর বন্ধুরা আম্বার আইটির ফিচারগুলো আপনাকে জানিয়ে দিচ্ছি বাপারলেস ইউটিউব পাচ্ছেন আপনি অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি ওয়ান ফ্রি রিয়েল আইপি অ্যান্ড লো ল্যাটেন্সি ফর গেমার এবং বন্ধু বিস্তারিত জানার জন্য আপনাকে যেটা করতে হবে একটু কষ্ট করে কল করতে হবে যে নাম্বারটিও জানিয়ে দিচ্ছি ০৯৬১১৩৩৭৭ এই নাম্বারটিতে আপনাকে যোগাযোগ করতে হবে আর বন্ধুরা যারা ফেসবুকে কানেক্টেড হয়েছেন বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম যে ফেসবুকে কানেক্টেড হবেন জি ফেসবুকে যারা কানেক্টেড হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং যারা কানেক্টেড হননি তাদেরকে বলছি অবশ্যই বন্ধু ফেসবুকে কানেক্টেড হবেন ফেসবুকে আমাদের যে ফ্যান পেজটি রয়েছে আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ করে গিয়ে টাইপ করুন ঢাকা স্পেস এফএম স্পেস ৯০.৪ লিখলে কিন্তু পেয়ে যাচ্ছেন অনেকগুলো পেজ তবে সেখান থেকে যে পেজে লাইকিং এর পরিমাণটি হচ্ছে ৩২২০০০ প্লাস জীবন্ত আশা করছি একটু পরে ৩০০০০ হয়ে যাবে ৩২২০০০০ প্লাস সেই পেজটি আমাদের রিয়েল ফ্যান পেজ এবং পোস্ট কিন্তু অলরেডি দেওয়া হয়ে গিয়েছে আজকে আমাদের ভালোবাসা বাংলাদেশে অতিথি বন্ধু স্বর্ণা স্বর্ণার সাথে আয়োজনকে দেখা যাচ্ছে বিস্তারিত জানতে হলে তো অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে বন্ধু জি স্বর্ণার সঙ্গে যে মানুষটিকে দেখতে পাচ্ছি আশা করছি তার পরিচয় আমরা পেয়ে যাব তবে এই মুহূর্তে স্বর্ণাকে দেখে কিন্তু আপনি লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না আর বন্ধু অবশ্যই কিন্তু শেয়ার করবেন কারণ শেয়ার করলে কিন্তু আপনি হয়ে যাবেন নেক্সট উইকে যে কথা বলতে পারছেন গুরু এতেশামের সঙ্গে আর বন্ধু এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি থেকে ফিরছি সঙ্গেই থাকুন
It's been a long day without you my friend and I'll tell you all about about it when I see you again. We've come a long way from where we began. Oh, I'll tell you all about it when I see you again. When I see you again.
Damn, who knew all the planes we flew, good things we've been through, that I'll be standing right here talking to you about another path. I know we love to hit the road and laugh, but something told me that it wouldn't last. Had to switch up, look at things different, see the bigger picture. Those were the days, hard work forever pays. Now I see you in a better place. See you in a better place. How can we not talk about family when family's all that we got? Everything I went through, you were standing there by my side. And now you gon' be with me for the last ride.
It's been a long day without you, my friend. And I'll tell you all about it when I see you again.
I see you again.
We've come a long way,
yeah, we came a long way
from where we began.
You know we started.
Oh, I'll tell you all about it when I see you again.
I'll tell you.
When I see you again.
Your way and the vibe is feeling strong and what's small turn to a friendship, a friendship turn to a bond, and that bond will never be broken, the love will never get lost. And when brotherhood comes first and the line will never be crossed, established it on our own when that line had to be drawn, and that line is what we reach. So remember me when I'm gone. Can we not talk about family when family's all that we got? Everything I went through, you were standing there by my side. And now you're gonna be with me for the last ride.
Don't let the light guide your way. Yeah. Hold every memory as you go. And every road you take will always lead you home. Oh, it's been a long day without you, my friend. And I'll tell you all about it when I see you again. We've come a long way from where we began. Oh, I'll tell you all about it when I see you again. When I see you.
আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং।
আহ শান্তি, এখন সব চুপ, কিন্তু কিছুক্ষণ আগেও
প্রাণডালের আবেশে জটিল সময়ও মুঠোয় চলে আসে।
প্রাণডাল, সময়টাকে মুঠোয় নিয়ে নাও।
আগে যা হয়নি এবারে পাবো, এক বছরের যেখানে আছে গ্যাপ, এক বছরের জন্য স্বাধীন হোয়াটসঅ্যাপ, ঝোড় জুড়ে চলবে খালি ইচ্ছে মতো পার্ক। বাংলা লিঙ্ক মানে ব্যস্ত সোশ্যাল নেটওয়ার্ক।
এখন বাংলা লিঙ্কের নতুন সংযোগে 44 অথবা 48 টাকা রিচার্জে এক বছরের জন্য ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইমো ফ্রি। এছাড়াও আছে অ্যামেজিং সব অফার। বিস্তারিত জানতে ভিজিট করো www.bangalink.net।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
ভালোবাসার বাংলাদেশ। বন্ধু শুনছেন ভালোবাসার বাংলাদেশ, আজ যেখানে রয়েছেন আশা করছি বেশি বেশি ভালো আছেন এবং ভালো আছেন বলেই কিন্তু আপনি আমাদের সঙ্গে এই মুহূর্তে ফেসবুকে কানেক্টেড হয়েছেন। জি বন্ধু, এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফেসবুকে আমাদের সঙ্গে অনেকে কানেক্টেড হয়েছেন, এই মুহূর্তে লাইক দিয়ে কানেক্টেড হয়েছেন। জিসান আমাদের সঙ্গে রয়েছেন, আলী রয়েছেন আমাদের সঙ্গে, সুমন আহমেদ চৌধুরী রয়েছেন, জেনিয়া রয়েছেন আমাদের সঙ্গে, আমেনা রয়েছেন, হৃদয় রানী রয়েছেন আমাদের সঙ্গে, জাহিদুল ইসলাম সহ অনেকে আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হয়েছেন। আর বন্ধুরা অবশ্যই আমি জানিয়ে দিচ্ছি ফেসবুক অ্যাড্রেস, আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ করে কি টাইপ করবেন ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 লিখলে কিন্তু পেয়ে যাচ্ছেন অনেকগুলো পেজ। এখান থেকে যে পেজ লাইকিং এর পরিমাণটি হচ্ছে 322,000 প্লাস, সেই পেজটি কিন্তু আমাদের রিয়েল ফ্যান পেজ। জি বন্ধু, সেই পেজটিতে লাইক দিয়ে আপনাকে কমেন্ট করতে হবে এবং যে পোস্টটি আমরা করেছি আজকে আমাদের ভালোবাসা বাংলাদেশ অতিথি বন্ধু স্বর্ণা, স্বর্ণাকে নিয়ে আমরা যে পোস্টটি দিয়েছি সেই পোস্টে আপনি লাইক দিয়ে কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর বন্ধু শেয়ার তো অবশ্যই করতে হবে আপনাকে, কারণ শেয়ার করলে কিন্তু আপনি হয়ে যাবেন নেক্সট উইকের সেই লাকি উইনার, যে কথা বলতে পারছেন গোয়েতে স্বামীর সঙ্গে। এবং বন্ধু আপনাকে আরেকটি খবর জানিয়ে দিচ্ছি, আম্বার আইটি এর উচ্চগতির হোম ইন্টারনেট এখন সিলেটে মে মাসব্যাপী নতুন সংযোগ গ্রহীতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে খুলনা থেকে তিনজনকে ঢাকা এফএম এর ভালোবাসা বাংলাদেশ প্রোগ্রামে আমন্ত্রণ করে গোয়েতে স্বামীর কাছ থেকে সরাসরি পুরস্কৃত করা হবে। আর বন্ধু আম্বার আইটি ফিচারটি হচ্ছে বাফারলেস ইউটিউব পাচ্ছেন আপনি, অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, ওয়ান ফ্রি রিয়েল আইপি কল পাচ্ছেন, লো ল্যাটেন্সি ফর গেমার। আর বন্ধু এই মুহূর্তে চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, সঙ্গে থাকুন ফিরছি বিরতির পর।
শুনছেন ঢাকা এফএম 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং।
লেখা অল ইউ ক্যান ইট বাফে, কিন্তু খাওয়ার সময় বলে আধা ঘন্টায় খেতে হবে।
বললো যতবার ইচ্ছে টিকিট দিয়ে গেম খেলতে পারবো, কিন্তু খেলতে গিয়ে বলে ম্যাক্সিমাম দুইবার সম্ভব।
অফারে লেখা 20% ডিসকাউন্ট অন ক্লোথস, ভিতরে গিয়ে দেখি শুধুমাত্র সুইমওয়্যারে।
এইসব অফার বাদ দিন, এখন ব্যবহার করুন আম্বার আইটি ইন্টারনেট, অপটিক্যাল ফাইবার ইন্টারনেট কানেকটিভিটি ফর হোম অ্যান্ড স্মল অফিসেস উইথ রিয়েল আইপি অ্যান্ড নো ফেয়ার ইউজেজ পলিসি। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambariit.com.bd।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
বাইজা বুঝা তামা তামা
তো মগর কি বলতেছেন, পুরাই একশো একশো টানে, বুঝছেন না কি চলে? ওহো লিখে রে
দিল দিয়া ফিল করেন।
ভালোবাসার বাংলাদেশ।
শুনছেন ভালোবাসার বাংলাদেশ, সীমা রয়েছে আপনারই সঙ্গে। আর বন্ধুরা আজ কিন্তু বৃহস্পতিবার, জি বৃহস্পতিবার মানে কিন্তু ভালোবাসার বাংলাদেশ, যে আজকেও আমরা নতুন আরেকটি বন্ধুর গল্প শুনবো, জীবনের গল্প। আর আজকে আমাদের সেই বন্ধুটির নামটি হচ্ছে স্বর্ণা। স্বর্ণা আজকে আমাদের হটসিট অলঙ্কিত করবে এবং স্বর্ণার গল্পটি অবশ্যই আমরা শুনবো। আর যে যেখানে রয়েছেন অবশ্যই কিন্তু বন্ধুর ফেসবুকে কানেক্টেড হবেন, ফেসবুকে আমাদের যে ফ্যান পেজটি রয়েছে সেটি হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ করে আপনাকে একটু কষ্ট করে টাইপ করতে হবে ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 লিখলে কিন্তু পেয়ে যাবেন অনেকগুলো পেজ। সেখান থেকে যে পেজে লাইকিং এর পরিমাণটি হচ্ছে 322,000 প্লাস, সেই পেজটি আমাদের রিয়েল ফ্যান পেজ। এবং প্রথম যে পোস্টটি দেওয়া রয়েছে, জি সেটি আমাদের আজকের স্বর্ণা অতিথি বন্ধু, যিনি তার ছবি রয়েছে এবং তার সঙ্গে আরেকজন রয়েছে, সেটি না হয় পরে বলছি বন্ধু। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকে আমাদের সঙ্গে লাইক দিয়ে কানেক্টেড হয়েছেন, সিনথিয়া আমাদের সঙ্গে, সিনথিয়া জাহান আমাদের সঙ্গে লাইক দিয়ে কানেক্টেড হয়েছেন, আরো শেয়ার করছেন অনেকে। আর বন্ধুরা তাদের যারা শেয়ার করছেন তাদেরকে বলছি বেশি বেশি করে শেয়ার করুন, কারণ শেয়ার করলে কিন্তু নেক্সট উইকে আপনি
হয়ে যাবেন সেই লাকি উইনার, যে কিনা কথা বলতে পারবেন আমাদের গুরু এতেজামের সঙ্গে। আর বন্ধুরা দেখতে পাচ্ছে এই মুহূর্তে ফেসবুকে কমেন্ট করেছেন আমাদেরকে আতিকুর রহমান মোমিন রয়েছেন, তিনি লিখেছেন, থাকবো আপু আপনার সঙ্গে। অবশ্যই আতিক থাকবেন এবং গল্পটি শুনবেন, এবং আপনার যে কোনো মতামত আপনি কিন্তু ইনস্টান আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে। শাহিদুল রয়েছেন আমাদের সঙ্গে, আরও রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে পিয়াস রয়েছেন, দীপু চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে সিলেট থেকে শুনছেন, ঝিনিউর ইসলাম জিহান রয়েছেন, রাকিব বিল্লা রয়েছেন, সোহেল খান রয়েছেন, হাফিজ আমিন রয়েছেন আমাদের সঙ্গে, সজল আহমেদ হ্যালো জানিয়েছেন আমাদেরকে, হাই সজল আহমেদ, এবং আশা করছি কেমন আছেন, কোথায় আছেন এই আপডেট অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং প্রোগ্রাম রিলেটেড কোনো কথা জানার থাকলে, কোনো অ্যাডভাইস দেওয়ার থাকলে, অথবা যে কোনো কিছু আপনি কিন্তু লিখতে পারেন আমাদেরকে। আব্দুর রাজ্জাক রয়েছেন আমাদের সঙ্গে, সালিম চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে, আর রয়েছেন এই মুহূর্তে শাহজাহান খন্দকার রয়েছেন। আর বন্ধুরা যাদের একটু আমি বলে দিচ্ছি, বারবার করে বলছি যে চলো আকাশ ছুঁয়ে দেখি, জি একটু পরেই কিন্তু এই কথাগুলো আমরা শুনতে পারবো আমাদের ঘুরে এতে সময় কাছ থেকে। তো আপনাকে কিন্তু বারবার করে লিখতে হবে না, এই জিনিসগুলো লিখলে যারা আমাদেরকে আরো কমেন্ট করছেন, প্রোগ্রাম রিলেটেড কমেন্ট করছেন, আমরা কিন্তু সেগুলো সঠিকভাবে পাচ্ছি না। সো এই আকাশ ছোঁয়াটা একটু বন্ধ করতে হবে, যে এখন পরবর্তীতে প্রোগ্রাম শেষ হয়ে গেলে যত খুশি আকাশ ছোঁ, কোনো সমস্যা নেই, তো এখন একদম আকাশ ছোঁয়া যাবে না। রহিদুল ইসলাম রোহিত রয়েছেন আমাদের সঙ্গে দিনাজপুর থেকে, এমডি সাইফুল ইসলাম আশিক রয়েছেন, আর রয়েছেন এমডি আল রাফি আমাদেরকে এই মুহূর্তে কমেন্ট করেছেন, তাসরিন আক্তার রিয়া রয়েছেন খুলনা থেকে, আর রয়েছেন নয়ন কুমিল্লা থেকে, পপি রয়েছেন আমাদের সঙ্গে, পলাশ নাথ সহ অনেকে রয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর বন্ধু আপনাকে জানিয়ে দিচ্ছি যে বিষয়টি, সেটি হচ্ছে আমার আইটি এর উচ্চগতির হোম ইন্টারনেট এখন সিলেটে মে মাসব্যাপী নতুন সংযোগ গ্রহীতাদের মধ্য থেকে খুলনা থেকে তিনজনকে এবং ঢাকা এফ এম এর ভালোবাসার বাংলাদেশ প্রোগ্রামে আমন্ত্রণ করে ঘুরে দেশে আমার কাছ থেকে সরাসরি পুরস্কৃত করা হবে, এবং এর ফিচারগুলো আপনাকে জানিয়ে দিচ্ছি। বাফাওলেস ইউটিউব পাচ্ছেন আপনি, অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, ওয়ান ফ্রি রিয়েল আইপি কল, অ্যান্ড লো ল্যাটেন্সি ফর গেমার। আর বন্ধু এই মুহূর্তে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, তবে বিরতিতে যাওয়ার আগে বলছি অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হবেন, ফেসবুকে যে আমাদের ফ্যান পেজটি রয়েছে ঢাকা স্পেস এফ এম স্পেস 90.4 লিখলে কিন্তু পেয়ে যাবেন অনেকগুলো পেজ, সেইখান থেকে যেই পেজের লাইকিং এর পরিমাণটি আপনি দেখতে পারবেন 322,000 প্লাস, সেই পেজটি আমাদের রিয়েল ফ্যান পেজ। তো বন্ধু অবশ্যই সেই পেজটিতে লাইক দিয়ে আপনাকে কমেন্ট করতে হবে, প্রথম যে পোস্টটি দেওয়া রয়েছে সেই পোস্টে লাইক দিয়ে কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর এই মুহূর্তে ছোট্ট একটি গানের বিরতি থেকে ফিরছি, সঙ্গেই থাকুন।
کیے اس نے ہے مجھ پر کھولا کہ ہر عشق و محبت جس کے
ভালোবাসার বাংলাদেশ বন্ধু শুনছেন ঢাকা এফএম 90.4 এবং চলছে ভালোবাসার বাংলাদেশ ইমা রয়েছে আপনার সঙ্গে আর বন্ধুরা যারা ফেসবুকে কানেক্টেড রয়েছেন তাদেরকে বলছি বেশি বেশি করে লাইক কমেন্ট করুন আপনার ওপিনিয়নটা অবশ্যই আমাদেরকে জানান আর ফেসবুকে কানেক্ট হওয়ার নিয়মটি জানিয়ে দিচ্ছি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে টাইপ করুন ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 লিখতে হবে লিখলে পেয়ে যাবেন অনেকগুলো পেজ সেখান থেকে যে পেজে লাইকিং এর পরিমাণটি দেখতে পারবে 322,000 প্লাস সেই পেজটি আমাদের রিয়েল ফ্যান পেজ তো আপনাকে কষ্ট করে একটু চিনে নিতে হবে এবং প্রথম যে পোস্টটি দেওয়া রয়েছে সেই পোস্টটি আপনি লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজকে আমাদের ভালোবাসা বাংলাদেশের হট সিটের বন্ধুটির নাম হচ্ছে স্বর্ণা আজকে আমরা শুনব তার জীবনের গল্প সো বন্ধু স্বর্ণার জীবনের গল্প শুনতে অবশ্যই আমাদের সঙ্গে আপনাকে থাকতে হবে আর বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ অনেকেই ফেসবুকে কানেক্টেড হয়েছেন রাকিবুল ইসলাম আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন রাকিবুল হকও রয়েছেন আমাদের সঙ্গে আজিজ অর্ণব রয়েছেন আর এই মুহূর্তে জাস্ট এই মোমেন্টে একটা ক্লিক করে আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন ফেসবুকে লাইক দিয়ে কানেক্টেড হয়েছেন ফকরুল ইসলাম রয়েছেন মাসুদানা রয়েছেন সাকিল হোসেন রয়েছেন আর রয়েছেন আমাদের সঙ্গে শহীদ খলিফা তিবাদি পার্সন রয়েছেন আমাদের সঙ্গে শামীম হোসেন রয়েছেন আর রয়েছেন আমাদের সঙ্গে প্রভাতী অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে সবাই দেখতে পাচ্ছি নিউ আমাদের একদম নিউ লিস্টার্স তো বন্ধু অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে আপনিও কানেক্টেড হয়ে যাবেন নিয়মটি আবারও জানিয়ে দিচ্ছি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ করে গিয়ে টাইপ করতে হবে ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 লিখলে কিন্তু পেয়ে যাবেন অনেকগুলো পেজ সেই পেজ থেকে যে পেজটি রিয়েল ফ্যান পেজ সেটি চেনার জন্য আপনাকে একটু কষ্ট করে দেখতে হবে যেটি লাইকিং এর পরিমাণটি 1,2,3,3,22,000 প্লাস কিনা সেটি কিন্তু আমাদের রিয়েল ফ্যান পেজ এবং প্রথম পোস্টটি কিন্তু স্বর্ণার একটি ছবি রয়েছে সাথে আরেকজন রয়েছে খুব সুন্দর একজন পার্সন আমি দেখতে পাচ্ছি আজকে হর্ষিত যিনি অলঙ্কৃত করবেন স্বর্ণা আজকে আমরা শুনব তার জীবনের গল্প জীবনের গল্প শুনলে বুঝতে পারবেন যে কেমন তার জীবনের গল্পটি আর আপনার ওপিনিয়ন অবশ্যই জানাবেন যে আপনার কেমন লাগছে স্বর্ণার জীবনের গল্পটি শুনে সো মিস একদমই করা যাবে না স্বর্ণার জীবনের গল্পটি শুনতে এবং কমেন্ট করতে তো একদমই ভোলা যাবে না কারণ কমেন্ট করলে আমরা বুঝতে পারি যে আপনি আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন আমাদেরকে শুনছেন আর বন্ধুরা আপনাদেরকে বলছি চলো আকাশ ছুঁয়ে দেখি এই টেক্সটের ব্যাপার একটু বলে দিচ্ছি যে এই টেক্সটি এই মুহূর্তে আর করবেন না অনেকে এখনো করছেন তাদেরকে বলছি বন্ধু প্লিজ এই টেক্সটি করবেন না কারণ আপনারা যদি এই টেক্সটি করতে থাকেন বারবার তাহলে আদার্স যে টেক্সটগুলো আসে অনেকের অনেক কিছু বলার থাকে সেই টেক্সটগুলো কিন্তু আমরা পাচ্ছি না তো বন্ধু অবশ্যই কিন্তু আপনার প্রোগ্রাম রিলেটেড কোনো কমেন্ট থাকলে যে কোনো ব্যাপারে কোনো কমেন্ট থাকলে সেটি কিন্তু আপনি আমাদেরকে জানাতে পারবেন এই কমেন্টে আর বন্ধু দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সঙ্গে কমেন্ট দিয়ে কানেক্টেড রয়েছেন প্রভাতী রয়েছেন আমাদের সঙ্গে পুষ্প রয়েছেন আমাদের সঙ্গে আর রয়েছেন আমাদের সঙ্গে চুমকি চুমকি আমাদের সঙ্গে সিলেক্ট থেকে কানেক্টেড হয়েছেন সবাই তো অপেক্ষায় রয়েছেন যে কখন গোড়াতে সাম আসবে কখন তার কথা শুনবো অবশ্যই চলে আসবে একটু অপেক্ষা কি করা যায় অবশ্যই করা যায় আর বন্ধুরা বারবার করে বলছি আপনারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হয়ে যান আর বন্ধু কমেন্ট করতে একদমই ভুলবেন না আমাদের প্রোগ্রাম রিলেটেড কমেন্ট স্বর্ণাকে শুনতে কেমন লাগছে আমাকে শুনতে কেমন লাগছে এবং যে কোনো অপিনিয়ন যে কোনো ভালো মন্তব্য আপনি কিন্তু অবশ্যই আমাদেরকে জানাতে পারবেন যে কেমন লাগছে ভালোবাসা বাংলাদেশ প্রোগ্রামটি আর বন্ধু আর অপেক্ষা না করে কারণ অনেক তো অপেক্ষা করাচ্ছি অপেক্ষা নাই করাই তো এই মুহূর্তে চলে যাচ্ছি গুরু এহতেশামের কাছে
চলো আকাশ ছুঁয়ে দেখি ওয়াও হোয়াট আ সাউন্ড কাকে থ্যাংক ইউ হাসতেছিস কেন ভাবছিস তোকে
একদমই না
যে সাউন্ড এক্সেপশনাল খেলা খেলেছিস তাই অফকোর্স ক্রেডিট গোজ টু মাই অল মাইটি বড় দরদ দিয়ে আমাকে কতটুকু সুন্দর বানিয়েছেন এটা নিয়ে আমি জানি না বাট অফকোর্স আমার টোনালিটি তিনি খারাপ দেননি যে টোন দিয়ে সুন্দর গান হয় না বাট মানুষের মনে স্পর্শ করতে পারে সে কণ্ঠস্বর তিনি আমাকে দিয়েছেন থ্যাংকস গোজ টু অলমাইটি
অবশ্যই
এবং সেই সাথে অনুরোধ কেউ যেন একসাথে আকাশ ছুঁতে না যায় চলো আকাশ ছুঁয়ে দেখি কিন্তু শুরুটা তো এরকম ছিল না এমা ধরায় দে কি হয়েছে আজ আমার চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রিয়তম আর চোখে রাখি চোখ, কানে কানে বলি জান আমি তোমাকে অনেক ভালোবাসি। প্রাণের চাইতে আবার এই তোমার মেয়েরা এইখানে আটকে যাস, আর এটা সুযোগ নাই আমাদের মতো কিছু বাঁদর ছেলেরা, এই কারণে তো প্রোগ্রাম নিয়ে বসতে হয় আমাকে। ওকে, অন মোর টাইম অনলি ফর ইউ ইমা। চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রিয়তমার চোখে রাখি চোখ, কানে কানে বলি যা আমি তোমাকে অনেক ভালোবাসি। প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি। আচ্ছা, কে ডাকে এত রাতে ভালোবাসার ফেরিওয়ালা, চলো এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। সবার জন্য অনেক অনেক দোয়া, দেশ এবং দেশের বাইরে থেকে যারা এখন কানেক্টেড 90.4 ঢাকা এফএম এর ভালোবাসা বাংলাদেশের আয়োজনের সাথে, সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। এবং দোয়াটা আমি আমার মতো করেই করতে পছন্দ করি, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। সো কথা দিয়েছিলাম যে নির্দিষ্ট একটা দিন বিরতির, নির্দিষ্ট বিরতির পর আমি ফিরে আসব, এন্ড অফকোর্স আম্বারাইটির পক্ষ থেকে একটি কমিউনিকেশন ছিল স্পেশালি সিলেক্ট এবং সেই সাথে মিরপুরে যারা নতুন সংযোগ কিনছেন তাদের জন্য থাকবে আম্বারাইটির পক্ষ থেকে, মানে অফকোর্স তিনজন তিনজন করে ছয়জন বিজয়ী ভাগ্যবান বা ভাগ্যবতী তাদেরকে আমরা সুযোগ পাব। এটা আমাদের জন্য প্রিভিলেজ অ্যাকচুয়ালি যে ভালোবাসার বাংলাদেশের পক্ষ থেকে, ভালোবাসার বাংলাদেশের স্টুডিও থেকে আমরা আম্বারাইটি ম্যানেজমেন্ট তারাও আমাদের সাথে থাকবে। যেমন যথারীতি আমাদের সাথে আছেন মহসিন আলম, ব্যবস্থাপক বিজনেস ডেভেলপমেন্ট, এবং সবাই সাথে নিয়ে সেই বিজয়ী ভাগ্যবান বা ভাগ্যবতীদের কাছে আমরা পৌঁছে দিব তাদের পুরস্কারটা। সো আজকে সেই দিন, অলরেডি আমরা সেই মুহূর্তে এসে দাঁড়িয়েছি। সিলেটে চাইলে তো হাত বাড়িয়ে দিয়ে দিতাম, বাট আই এম সো আনফরচুনেট যে আমার হাত এত বেশি লম্বা না, কিন্তু কিছু মানুষের হাত কিন্তু অনেক লম্বা জানে। সিদানি কেলা আচ্ছা আমার কি হয়েছে বলতো, এক কথা বলতে গিয়ে আর এক কথায় চলে যায়, বাট ওই অ্যাডটা আমার আসলেই মাথা কেড়ে নিয়েছে, লাইক জাস্ট কিল লাইক এনিথিং, ওই যে হাত দিয়ে থামাই এটা মানে পাশের দেশের অ্যাড, আর গোটা পৃথিবী থেমে যায়। ওই হি ডাজন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং, যে রাস্তা দিয়ে পার হচ্ছে নাকি কোন এক টায়ারের অ্যাড বা কিছু একটা। তো আমি রাস্তায় ড্রাইভ করতে গেলে এইসব চিন্তাগুলো হয়, কিছু মানুষ আসলেই কিন্তু নির্বিকারের মতো চলে যায়, কাতে কার যায় আসে কিনা তারা কোনোভাবেই মেনে দেখে না। সো যে কথা বলছিলাম যে আমরা অপেক্ষায় আছি, আমাদের হাত এত বেশি লম্বা না, ওভার ফোনে তাদেরকে আমরা কংগ্রেচুলেট করব যে সিলেট থেকে যারা বিজয়ী হয়েছে, আর এখানে যারা মিরপুর থেকে বিজয়ী হয়েছে আমাদের সত্যি আমরা সৌভাগ্যবান, এই অর্থে যে তাদেরকে সামনে থেকে আমরা আজকে পুরস্কার হ্যান্ড ওভার করতে যাচ্ছি। সো ঘোষণাটা অলরেডি আমি দিয়ে দিচ্ছি আরেকবার আনুষ্ঠানিকভাবে, উইথ প্রেজেন্স অফ ব্যবস্থাপক ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট মিস্টার মহসিন কামাল, মহসিন আলম, এবং আমি সিলেট থেকে যিনি যারা বিজয় হয়েছেন নভিদ আদিব এবং মুস্তাফিজুর রহমান, এবং মিরপুর থেকে যারা বিজয় হয়েছেন মোহাম্মদ ইয়াসিন এবং শামসুল আরেফিন এবং সেই সাথে ধ্রুব, তিনজনকে আমার পক্ষ থেকে অনেক 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 কংগ্রেচুলেশন। এবং তিনজনই ফর্চুনেটলি আমার সাথে আছেন, ধ্রুবর মা আমার সাথে উপস্থিত। ধ্রুব আমি যতটুকু অফ ইয়ারে কথা বলতে গিয়ে শুনছিলাম যে স্কলাস্টিকা থেকে লেভেল দিচ্ছে এবার, আমি এ ধরনের ছেলে পেলে পেলে আমি খুব এক্সাইটমেন্টে ভুগি, কারণ যারা চিন্তা করে যে এখনকার প্রজন্ম স্পেশালি যারা যাদের এক পা এখানে আরেক পা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, তারা আসলে কি আমাদের শেকড়কে ভুলে গেছে কিনা, আসলে যে ভুলে যায়নি এবং প্রতি মুহূর্তে যে তারা সেটির জানান দেয়, তার মা সাথে আসাই ইটসেলফ তার এক্সপ্লেনেশন। যে কারণে গর্বিত মাকেই আমি প্রথমে স্বাগত জানাচ্ছি। ধ্রুবর মা কেমন ফিল করছেন আপনার ছেলে আম্বারাইটির পক্ষ থেকে এই ক্যাম্পেনের বিশেষ বিজয়ী?
প্রথমত আমি আম্বারাইটিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এত চমৎকার একটা
গিফট আয়োজন এরমভাবে আমাদের সবাইকে ডেকে বাংলাদেশ বাংলাদেশের এই যে ভালোবাসার টানে যে সবাই যে আমরা একসাথে হচ্ছি এটার সাথে আমাদেরকে যুক্ত করার জন্য আমরা সবাইকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অ্যান্ড আমার ছেলের আসলেই ক্রেডিট দিতে হবে, কারণ ও এই আমার আইটিটা কিভাবে যে ও নেট সার্চ করে জানতে পেরেছে যে এটা একটা খুব মানে খুব ভালো একটা কানেকশন। সো সবার থেকে সে আমাকে বললো যে সবার থেকে তুমি অন্য কোনোটা না আমার আইটিটাই তুমি চুজ করো। সো এটা সব থেকে ফার্স্ট ইজ অ্যান্ড ভালো কানেকশন। সো আমি তার ইয়েটাকে তার আমি ইয়ে দিয়েছি সাপোর্ট করেছি অ্যান্ড আমি দেখছি যে আমি আজকে এটাতে আমি অনেক সাকসেসফুল হয়েছি। খুব ভালো, খুব ভালো আপনাদের কানেকশনটা।
এক্স্যাক্টলি ম্যাম, এবং এই নিরবিচ্ছিন্ন সার্ভিসটা এনশিওর করে, স্পেশালি ভালোবাসার বাংলাদেশে যেহেতু আমি রিপ্রেজেন্ট করি, আমি আমাকে এক্সপিরিয়েন্স করেছি, আমি আমি নিজেও বাড়িতে সেটি ব্যবহার করি, দ্যাটস ওয়াই আমি যেন বলতে পারি আসলে সঠিক জিনিস আমি রিপ্রেজেন্ট করছি কিনা। আমি যতটুকু বুঝেছি যে বাফারলেস ইউটিউব স্পেশালি স্ট্যাবল কানেকটিভিটি বলতে যা বোঝায় যে কর্পোরেট কানেকটিভিটিগুলোতে যে ধরনের ওরা ইনফ্রাস্ট্রাকচার টোটাল সেট আপ ব্যবহার করে, হোম কানেকটিভিটির ক্ষেত্রেও কিন্তু তারা কোন রকম কম্প্রোমাইজ করেনি, অলমোস্ট সে ধরনেরই সার্ভিস তারা প্রোভাইড করছে। স্পেশালি আজকের যে জামানা, ধ্রুবর মতো যে জেনারেশন, সেখানে কিন্তু ওই গোল চাকতি ঘোরার কোন সুযোগ নাই, বাফারিং এর কোন সুযোগ নাই, মানে এনিথিং লাইক এরকম সুইচ ভাবে সবকিছু হতে হবে, সেই সার্ভিসটা তারা নিরবিচ্ছিন্ন ভাবে দিচ্ছেন, স্পেশালি আফটার সার্ভিস, সেই ব্যাপারটার সাথে আমি সন্তুষ্ট। তো এই ব্যাপারগুলো কি আপনাদের সাথে ঘটছে তো, রাইট?
একদম ভীষণ ভাবে ঘটছে, এবং লাস্ট টু ডেজ এর মধ্যে পিঙ্কের একটা বিষয় আছে, সেটা আমার মনে হয় যদি ধ্রুব বলে ও এটা খুব বেশি ভাবে ফিল করেছে যে এটা কতটা মানে ও ফ্যাসিলিটিটা বেশি ভালো পেয়েছে, এটা ও বললে আমার মনে হয় বেশি ভালো হবে।
স্পেশালি গেমিং, গেমিং এর ব্যাপারে কি ফ্যাসিনেশন আছে ধ্রুব? ধ্রুবর কাছে যাওয়ার আগে আরেক দফায় কংগ্রেচুলেশন টু ইউ। আমি তো এর আগে একবার বলেছি যে যাদের এক পা দেশে আর এক পা বাইরে তাদের ব্যাপারে আমি খুব উচ্ছ্বসিত, কারণ তাদের মাঝ দিয়ে গোটা বাংলাদেশ ওয়ার্ল্ড এরিয়াতে এরিনাতে রিপ্রেজেন্ট করবে। ধ্রুব, যেহেতু তোমার গেমিং এর প্রতি একটা ফ্যাসিনেশন আছে, লো ল্যাটেন্সি ফর গেমার, এই ব্যাপারটা তো অনেক বড় একটা কি বলবো একটা এলিমেন্ট ইন্টারনেট চুজের ক্ষেত্রে, সেই সার্ভিসটা কি তুমি এনশিওর হচ্ছে এখানে?
আমি যখন সিএসগো বা অনলাইন গেম যেগুলো খেলি, ব্যাটলফিল্ড 4 ওগুলাতে, যখন একটা প্লেয়ার যখন একটা সামনে দেখতে পায়, তখন যে আগে দেখতে পারবে সে আগে মেরে ফেলবে,
মেরে ফেলবে, মেরে ফেলবে।
এবং এটাই হচ্ছে পিং এর উপর ডিপেন্ড করে। সো আমার আগের আইএসপি যেটা ছিল তাদের পিং অত ভালো থাকতো না, স্টেবল থাকতো না। এখন অ্যাম্বার নেওয়ার পর আমি জানতে পেরেছি এরা যে ফাইবার অপটিক্স এ দেয় সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে স্টেবল কানেকশন আই গেস, এবং পিং এদের এখন 60-70 ঘরে আসে, যেটা হচ্ছে আই গেস দি ফাস্টেস্ট, সবচেয়ে স্টেবল কানেকশন, এবং এটাই সবার আগে পাওয়া যায়।
ধ্রুব, তোমার সার্কেলে যারা আছে একসাথে, তোমরা যখন জয়েন্টলি গেমিং করো, তখন ওরা বলে না যে হঠাৎ করে তোর পারফরমেন্স এত বেশি?
হ্যাঁ, বিকজ আমি ওদেরকে আগে দেখতে পাই ফাস্টেস্ট ইন্টারনেট কানেকশন থাকার জন্যই।
তো তোমার উইপেন এখন অনেক বেশি আগে চাইতে শক্তিশালী, তাই তো?
হ্যাঁ। আমি
কেমন কেমন ফিল করছো মাজ তোমার পাশে বসা, একটা গর্বিত একটা কি বলবো ঘটনার অংশীদারিত্ব করতে পেরেছো অনলি কজ অফ ইউ, কেমন ফিল করতেছো?
আই এম রিয়েলি গ্ল্যাড শি কেম উইথ মি এন্ড আই এম রিয়েলি গ্ল্যাড অ্যাম্বার আইটি গেভ মি দিস চান্স টু ইউ নো টক উইথ এভরিওয়ান অন দি অন এয়ার।
দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইটস এক্সপেরিয়েন্স
টু? দিস ইজ মাই ফার্স্ট টাইম হিয়ার।
হাউ ইউ ফিল?
I feel really glad. I'm honored.
You guys are so used to in English speaking, right? Ami jokon katkota type er bangla boltechilam shurute, tokhon ektu onno type lagche na ki weird weird type or kichu ekta?
No, apnake
dekhe sounds good.
You're a really good person.
Good person dekhi? কাম অন, এরকম চোখ নিয়ে, এরকম চোখ নিয়ে যেন সবাই আমাকে দেখে। এনিওয়ে গাইজ, আমি তো আগেই বলেছি তোমাদের মতো ইয়াং এ ধরনের ইয়াংস্টারদেরকে আমি অনেক পছন্দ করি, অনেক পছন্দ করি, এবং মানুষ উলটপালট অনেক কিছু বলবার চেষ্টা করে, বাট আমি বিশ্বাস করি যে যাদের মধ্যে দেশীয় শক্তি এবং বহির্বিশ্বের এক্সপিরিয়েন্স নিবে, তারাই দেশটাকে চমৎকার ভাবে বহির্বিশ্বে রিপ্রেজেন্ট করবে। ওকে, সো লুকিং অ্যাহেড, ভালো থেকো। হ্যাঁ, থ্যাংক ইউ। কথা বলছিলাম ধ্রুবর সাথে, ধ্রুবর মায়ের সাথে, দারুণ একটা এক্সপিরিয়েন্স, দারুণ একটা ভালো লাগা দিয়ে স্টার্ট করবো আজকের প্রোগ্রাম। মোহাম্মদ ইয়াসিন আমাদের সাথে আছেন। ইয়াসিন, কংগ্রেচুলেশন ওয়ান্স এগেইন, কেমন ফিল করছেন?
খুবই ভালো। আমি ধন্যবাদ জানাই আম্বার আইটিকে এমন একটা অনুষ্ঠানে ইনভাইট করার জন্য, খুবই ভালো লাগছে।
এবং সব মিলিয়ে আপনার এক্সপিরিয়েন্স কেমন?
হ্যাঁ, খুবই ভালো। এখন
আপনার সার্ভিসের ব্যাপারে তারা কোনো কম্প্রোমাইজ করে কিনা, সত্য কথাটা বলবেন আর কি?
না 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 না, অবশ্যই না।
ইটস গুড।
হ্যাঁ হ্যাঁ, অবশ্যই গুড। আমি আগে একটা লাইন ইউজ করতাম, যেটা সেখানে অনেক বাফারিং হতো আর
কি, ওই যে গোলচাক,
বাফারলেস, খুবই ভালো সার্ভিস।
এক্স্যাক্টলি। ফেসবুক এবং ইউটিউবে আমাদের মতো যারা, আপনি যেমন, ওদের কথা তো আলাদা, এই জন্য গেমিং এর প্রশ্নে গেলাম, সেখানে কিন্তু বাফারিং এর অ্যাকচুয়ালি কোনো সুযোগ নেই। এবং ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে, ইউটিউবে তো পুরোটাই মাল্টিমিডিয়া, ফেসবুকে যেসব মাল্টিমিডিয়া ভিডিওস আসে সেই জিনিসগুলো দেখতে গিয়ে কোন রকম আসলে সুযোগ নেই যে বাফার হচ্ছে বা দেখতে পাচ্ছে না প্রপারলি?
না না না, এটা অবশ্যই না, এবং খুবই ভালো, এবং স্টেবল কানেকশন, বাফারলেস, এতে কোনো সন্দেহ নেই।
থ্যাংক ইউ, ভালো থাকবেন ইয়াসিন, অল দি বেস্ট, জীবনটা অনেক ভালো থাকুক আপনার। শামসুল আরিফিন আছেন মিরপুর থেকে, যে তিনজন সিলেক্টেড, তাদের মধ্যে ধ্রুব, ধ্রুবর মায়ের সাথে কথা বললাম, কথা বললাম ইয়াসিনের সাথে লাস্ট। শামসুল আরিফিন, কংগ্রেচুলেশন অন সেকেন্ড।
থ্যাংক ইউ।
সব মিলিয়ে অনুভূতি কেমন?
জি, খুব ভালো। বিশেষ করে আমি আগে যে লাইন ইউজ করতাম, তার সে আমি আম্বার আইডি বেটার মনে করতেছি, কারণ বাফারলেস ইউটিউব অ্যান্ড যেকোনো কিছু ডাউনলোড করতে পারি অতি সহজে।
ওকে, সো এগুলো তো আছে, এবং ভাগ্য দেবী আপনাদের প্রশ্নের সহায় হয়েছে, যে কারণে র্যান্ডামলি সিলেকশনে আপনাদের তিনজনের নামই উঠে এসেছে। ভাগ্য কি বরাবরই এরকম আপনার, যে কোথাও রাইফেল ড্র করতে গেলে আপনারই নাম আসে? আসে না কিছু এরকম?
না, সবসময় না।
তাও ভালো, কারণ সবসময় যদি হয় না, সবসময় হলে বিপদ হয়, তখন ওরা গ্যাম্বলিং এর ঘরে চলে যাবেন, দেখি তাহলে ক্যাসিনোতে আমার ভাগ্য কেমন আসে। সো এনিওয়ে, কংগ্রেচুলেশন ওয়ান্স অ্যাগেইন অ্যান্ড ওয়ান্স অ্যাগেইন। শেষ মুহূর্তে একটু শুনে নিই, ব্যবস্থাপক বিজনেস ডেভেলপমেন্ট আম্বার আইটি মিস্টার মহসিন আলম, সব মিলিয়ে অনুভূতি কেমন এত চমৎকার সময়ের অংশ হতে পেরেছেন?
জি, থ্যাংক ইউ ঢাকা এফএম কে, ঢাকা এফএম এমন একটা অনুষ্ঠানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি আসলে অনেক ভালো লাগতেছে অনুষ্ঠানে এসে, আরো আমার ভালো লাগতেছে এই জন্য যে আমি একটু অন্যভাবেই বলি। যখন অনেকদিন ধরে 2000 সাল থেকে বা তার পরে কিছুদিন আগে মানুষ সব দেশের বাহিরে থেকে আসতো, আসার পরে আমাদের দেশে ইন্টারনেট নিয়ে বিশেষ করে হোম ইউজাররা অনেক ধরনের এলোমেলো কথা বলতো, যে আমি ওখান থেকে আসছি, দেশে কিচ্ছু হয় না, এই এটা নাই, ওটা নাই, হ্যাঁ ইন্টারনেটে তো খুব বাজে অবস্থা। এই দিক থেকে আমি শুধু অ্যাম্বার আইটির প্রতিনিধি না, আমাদের দেশের একজন সাধারণ মানুষের আমি খুব প্রাউড ফিল করি অ্যাম্বার আইটির এরকম একটা হোম সার্ভিসের জন্য। এই কারণে এখন আমি বেশ কিছুদিন আগে, আমি গত বছর এক ভদ্রলোক আসছিলেন ইউএস থেকে, উনি আসার পরে আমাদের অফিসে আসছিলেন, এসে আমার সাথে ওনার কথা হইল। উনি আমাকে বলল যে আমি তো ইউএস এ থেকেছি দীর্ঘদিন, এখন আসছি এখানে, কিন্তু এর আগে এসে আমার খুব খারাপ এক্সপিরিয়েন্স আমাদের দেশের ইন্টারনেট নিয়ে। আমি তখন ওনাকে বললাম যে ইনশাল্লাহ আমরা আসলে আগের মতো নাই, দেশ এগুচ্ছে, সাথে সাথে টেকনোলজি এগুচ্ছে, এবং অ্যাম্বার আইটি বিশেষ করে হোম ইউজারদের কথা চিন্তা করে, কর্পোরেট লেভেলে কোয়ালিটি সার্ভিস অনেক আগে থেকে শুরু হয়েছে, হোম ইন্টারনেটের কথা চিন্তা করে অ্যাম্বার আইটি এই ধরনের সার্ভিস নিয়ে আসছে। এখানে মূলত পরবর্তীতে যখন ওই ভদ্রলোকে আমি কানেকশন দিলাম, পরবর্তীতে তার সাথে যোগাযোগ হইল আমার, হওয়ার পরে উনি বলছে না আসলে আমাদের দেশ আগাইছে অনেক দিক দিয়ে, ইন্টারনেটের দিক দিয়ে।
এক্ষেত্রে আগানোটা আসলে খুব জরুরি, কারণ ডিজিটালাইজেশনের ছোঁয়া সব জায়গাতে, ইন্টারনেটের আসলেই কোনো বিকল্প নাই। যেমন একটা বড় চেইন শপ আমেরিকাতে কিছুদিন আগে দেখলাম যে অনেক হান্ড্রেডস অফ শপ ওদের ওখানে ন্যাশন ওয়াইড, বাট ওরা শাটডাউন করে ফেললো বিজনেস। তখন কমপ্লেইন হিসাবে ওরা দিল যে ইজ দ্য মেন কালপ্রিট ইজ ইন্টারনেট অ্যান্ড মেন কালপ্রিট ইজ দ্য অ্যামাজন। সো অ্যামাজনের শক্তি তো অ্যাকচুয়ালি ইন্টারনেট। সো যেখানে এরকম ভাবে ড্রোন দিয়ে ওরা বাড়িতে সার্ভিস পাঠিয়ে দিছে বাই থ্রু ইন্টারনেট, সো তখন তো এ ধরনের চেইন সব শাটডাউন হতে বাধ্য। সো ইন্টারনেটের প্রসারটাই কিন্তু এরকম, এবং যেটাকে আপনারা ফ্যাসিলিটেট করছেন। থ্যাংক ইউ মিস্টার আলম, আর কিছু যদি যোগ করতে চান?
আমি আমি ইউজারদের জন্য আরো বলতে চাই, আমরা ডে বাই ডে প্রতিদিন আমরা চেষ্টা করতেছি সার্ভিসকে আরো উন্নত করতে। প্রত্যেক দিন আমরা কাস্টমারদের সাথে কথা বলতেছি, তারা কি চায়, কেমন আছে এখন, আরো কেমন চায়, সেই হিসেবে আমরা কাজ করছি, এবং এই সেবাটা যেন ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছে দিতে পারি সে লক্ষ্যেও আমরা কাজ করছি। ঢাকার এখন ঢাকাতে গুলশান, বনানী, বসুন্ধরা, ধানমন্ডি এরিয়া, উত্তরা, মিরপুর পল্টন, শান্তিনগর এই সমস্ত এরিয়াতে অলরেডি আমাদের নেটওয়ার্ক আছে হোম ইউজারদের জন্য। এবং এর পাশাপাশি ঢাকার যেসব জায়গায় আমাদের হোম ইন্টারনেট পৌঁছে নেই, সেখানে আমরা অতি তাড়াতাড়ি ইনশাল্লাহ তাদের কাছে আমরা চলে যাব। তো আপনারা যারা ইন্টারনেট নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছেন, ভালো কিছু চান, ইনশাল্লাহ আশা করতেছি আপনাদের চাওয়া আমরা পূরণ করতে পারব।
থ্যাংক ইউ। কথা বলছিলেন ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট মিস্টার মহসিন আলম। আমরা ফোনে নিয়েছি অলরেডি সিলেটের থেকে বিজয়ী নাভিদকে। নাভিদ, কংগ্রেচুলেশন। নাভিদ, কংগ্রেচুলেশন। নাভিদ, কংগ্রেচুলেশন।
থ্যাংক ইউ ভাইয়া।
জি, আপনি কথা বলছিলেন আম্বার আইটির যে ক্যাম্পেইন আমরা লঞ্চ করেছিলাম, যে সিলেট এবং মিরপুর থেকে বিজয়ী তিনজন ছয় জনকে আমরা পুরস্কৃত করব, তাদেরই একজন আপনি নাভিদ। আমরা পৌঁছে দিব আপনার পুরস্কার আপনার ঠিকানায়। অনেক ভালো থাকবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ। এবার পুরস্কারগুলো আমরা একটু হ্যান্ড ওভার করে দিই। স্পেশালি প্রথমে অনুরোধ জানাচ্ছি ধ্রুব, প্লিজ কাম অ্যান্ড টেক ইউর গিফট। আমি মহসিন ভাই কে সাথে নিয়ে গিফটটা হ্যান্ড ওভার করে দিচ্ছি ধ্রুবর কাছে। ধ্রুব প্লিজ কাম শার্প, এখানে চলে আসো এদিকে। ম্যাম আপনি চলে আসেন, আপনার ছবিটা আরেকজন তুলে দিচ্ছে। ম্যাম কাম।
আসলে চমৎকার একটি মুহূর্ত, যদিও আপনারা দেখতে পাচ্ছেন না, আমি দেখতে পাচ্ছি, খুব বেশি ভালো লাগছে। সবাই একসঙ্গে এখানে রয়েছে এবং গিফট পাওয়া আসলেই অনেক বেশি মজার। আর বিশেষ করে যখন কোনো কিছু ব্যবহার করে গিফট পাওয়া যায়, সেটা তো অনেক বেশি ভালো লাগে, যে আমি একটা জিনিস ব্যবহার করেছি, সেখান থেকে আমি গিফটটি পেয়েছি। তো বন্ধু, অবশ্যই ব্যবহার করতে হবে আম্পার আইটি। আর বন্ধুরা যারা শুনছেন তাদেরকে বলছি অবশ্যই কিন্তু ফেসবুকে কানেক্টেড হবেন। আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে টাইপ
করবেন
ইয়েস, এবং একজন একজন করে কিন্তু এখানে গিফট পর্ব চলছে, তারা গিফট পেয়ে যাচ্ছেন এবং অনেক চমৎকার একটি গিফট। বন্ধুরা, আশা করছি আপনিও ব্যবহার করে এই গিফটটি নিতে পারেন। আর বন্ধু, এই মুহূর্তে কিন্তু অবশ্যই ফেসবুকে কানেক্টেড হবেন। আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ পরে গিয়ে লিখুন ঢাকা স্পেস FM স্পেস 90.4 লিখছে কিন্তু পেয়ে যাচ্ছেন অনেকগুলো পেজ। সেখান থেকে যে পেজে লাইকিং এ পরে মিলছে 3,23,000 প্লাস, সেই পেজটিকে আপনি সিলেক্ট করবেন এবং প্রথম যে পোস্টটি দেওয়া হয়েছে সেটিতে লাইক করে কমেন্ট করতে একদমই ভুলবেন না বন্ধু। এবং এই মুহূর্তে একে একে করে কিন্তু তিনজনকে গিফট পর্বটি শেষ হয়ে গেল। তো যারা এসেছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
অলরেডি সিলেট থেকে আরেকজন ফোনে আছেন, দ্বিতীয় যিনি সিলেট থেকে সিলেক্টেড ফর দিস ক্যাম্পেইন। সো এই ক্যাম্পেইনের জন্য যিনি সিলেট থেকে উইন করেছেন সে তাকে আমরা ফোনে নিতে চেষ্টা করছি।
ইয়াস, চেষ্টা চলছে। আর এর মধ্যে অবশ্যই আপনারা কমেন্ট করতে একদমই ভুলবেন না বন্ধু, বেশি বেশি করে কমেন্ট করুন, প্রোগ্রাম রিলেটেড কমেন্ট এবং আপনার কেমন লাগছে সবকিছু মিলিয়ে আপনি কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আমি আবারও বলছি, আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে টাইপ করুন ঢাকা স্পেস FM স্পেস 90.4 লিখতে হবে, লিখলে কিন্তু পেয়ে যাবেন অনেকগুলো পেজ। সেখান থেকে আমরা মানে আমরা যে রিয়েল মানুষগুলো রয়েছে সেই মানুষটিকে চেনার জন্য আপনাকে দেখতে হবে যে পেজে লাইকিং এর পরিমাণটি 3,23,000 প্লাস, সেই পেজ আপনাকে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করে একটা ক্লিক করলে কিন্তু আপনি পরবর্তীতে আমাদের সঙ্গে আপডেটেড থাকতে পাচ্ছেন এবং বিস্তারিত সকল আপডেট কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি,
কংগ্রেচুলেশন।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম। আমাদের সাথে আছেন আদিব, কংগ্রেচুলেশন। আপনার গিফট আপনার ঠিকানায় পৌঁছে যাবেন, আপনিও বিজয়ী আমাদের আম্বর আইটির। কেমন অনুভূতি?
আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটা অনুভূতি। অনেক সময় অনেক কিছু ফেস করতে হতো, অনেক গেমাররা থাকতো, তো ফেস করতে অনেক নিজের কাছে কিরকম লাগতো যে না তাদের সামনে নিজেকে একটা ছোট মনে হচ্ছে।
ল্যাটেন্সি লেভেল তো এখন এক্সপেক্টেড, রাইট?
আফটার দ্যাট হঠাৎ শুনলাম যে রিয়েল আইটি
ডিডিআইএক্স কানেক্টিভিটি নিয়ে,
তো আবার শুনলাম যে গেমিং আইটিও আছে, তো বুঝলাম যে হ্যাঁ মোটামুটি একটা বিশ্বস্ত কিছু একটা আসছে। অফিসে গেলাম, তো অফিসে যাওয়ার পরে ম্যানেজিং ডাইরেক্টর না ম্যানেজিং অফিসার একজন ছিলেন পপু ভাই, ওনার নাম
আদিব। আদিব, সব মিলিয়ে ইউ স্যাটিসফাইড না? Okay, I already feel your excitement. I already understand your excitement. And congratulations once again. এভাবে আমাদের সাথে থাকুন আপনি এবং বিজয়ের জন্য অনেক অনেক অভিনন্দন. Okay, আমরা. Okay, thank you.
আর বন্ধুরা, আপনি কিন্তু
আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি, আমাদের মূল অনুষ্ঠানে যেতে যাচ্ছে আর কিছুক্ষণ সময়, আর মিনিট খানেকের মধ্যে আমন্ত্রিত জানাতে যাচ্ছে আমাদের আজকের অতিথিকে.
অবশ্যই. আর কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমি জানিয়ে দিচ্ছি, আমরাইটির সঙ্গে আপনি কিভাবে কন্ট্যাক্ট করবেন. কন্ট্যাক্ট নাম্বারটি হচ্ছে 09611333377. আবারও বলছি,
লাস্ট সময়ের মধ্যে থার্ড পার্সন যিনি সিলেক্টেড ফ্রম সিলেক্ট, কংগ্রেচুলেশন আমি তা কি করছে. এবং সেই সাথে আমি আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়ে নিচ্ছি আমাদের আম্বর আইটির ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট মিস্টার মহসিন আলম. থ্যাংক ইউ আমাদের অনুষ্ঠানের পার্ট হতে পেরে. লাস্ট ফোন কলটাই আপনার সাথে করে একটু নিয়ে নিই. কনগ্রেচুলেশন মাহফুজ রহমান. ওয়ালাইকুম আসসালাম মাহফুজ, ফিল কেমন? হ্যাঁ ভালো আছি. অনুভূতি কেমন এই যে আম্বর আইটির ক্যাম্পেইনে আপনি বিজয়ী হয়েছেন?
অনেক ভালো গুরু. আর আমার এই ইন্টারনেট কানেকশন নেওয়ার পিছনে একটা ছোট্ট স্টোরি আছে, যদি গুরু দুই মিনিট সময় দেন আমাকে.
ছোট্ট স্টোরিটা একদিন পুরো সময় ধরে শুনবো, আজ শুধুই ভালো লাগার কথা. সব মিলিয়ে ফিল ইজ গুড না?
অনেক বেশি ভালো লাগতেছে, কারণ অনেক স্ট্রাগল করার পরে, অনেক কষ্ট করার পরে এই কানেকশনটা আনছি আমি. আর অনেক কোম্পানির সাথে যোগাযোগ করার পরে আমাদের এইদিকে কেউ আসতে চায় না. আমরা হার্ট অফ দ্য সিলেট, তারপরে এদিকে কেউ আসতে চায় না.
হ্যাঁ সেটা তো আছে, সেটা তো আছে. সেই সাথে আমার সাথে তোমার একটু কথাবার্তা হয়ে গেল, সেটাও তো বাড়তি পাওয়া, এটাও তো বলতে পারো.
অনেক বেশি আমি এটাই বলতে চাচ্ছি যে আম্বারাইটি অনেক বড় একটা অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম, কিন্তু গুরু আপনি, আমি আপনার কথা শুনে কিন্তু কানেকশনটা নিছি.
আই নো না, আমরাও জানি যে ভালোবাসা বাংলাদেশের একটা বড় কারণ, এটা আমরা খুব ভালো করে জানি. বাট আমরাও কেন করি আম্বরাইটিকে, আমরাও থ্যাংকস জানাই, কারণ আমাদের প্রোগ্রামটা চালাতে গেলে বুঝোই তো ভাই, এস্টাবলিশমেন্ট কস্ট অনেক ব্যাপার জড়িত. সো সেসব জায়গাতেও তারা তো ব্যাক টু ব্যাক আমাদের পাশে থাকে. সো এই কারণেই সবকিছু পার্ট অফ অ্যাক্টিভিটিজ অ্যাকচুয়ালি. ভালো থেকো.
একটা কথা না বললেই না,
আপনারা
অনেক বড় একজন ফ্যান আমার ফিয়ান্সি, মেইনলি সে শুনে ঢাকা এফএম, সে শুনতো, সে শোনার পরে তার কাছে
ঢাকা
এফএম এর সুহানি জাহান.
সুহানি জাহান মাহফিজ, আমার তো বলার একটাই ভাষা, একটাই শব্দ, একটা না শব্দ মেলা, বাক্য কয়েকটা, সেগুলো শুধু আমি সোহানি জাহান এবং মাহফিজ তোমাদের দুজনকে উদ্দেশ্য করে বলবো, রাইট? এবং এই বলাটা শুধুই তোমার জন্য ডেডিকেট করা. আমি বলতে যাচ্ছি তার আগে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়ে নিই বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মহসিন আলম তার কাছ থেকে.
জি, আমি সকল শ্রোতাদের উদ্দেশ্যে এবং আমার এম্বার আইটির গ্রাহকদের কাছ থেকে আমি এটাই আশা করি যে আপনারা ভালো থাকবেন, ভালো সার্ভিস পাবেন, যে কোনো সমস্যা হলে আপনারা কল সেন্টারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের সকল সমস্যার সমাধান.
থ্যাংক ইউ, থ্যাংক ইউ. সবাই ভালো থাকবেন. মাহফিজ এবং সোহানি জাহানকে উদ্দেশ্য করেই বিরতি থেকে ফিরে আসার পর আমার সেই স্বপ্নের কথাগুলো ডেডিকেট করব এবং মূল অনুষ্ঠান আমরা ঢুকে যাব.
অবশ্যই. আর এই মুহূর্তে নতুন আরেকটি ঘন্টা চলে যাচ্ছে বন্ধু, সংকেত এখন ফিরছি.
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত 12টা.
সুরাইয়া মাহমুদা, যমুনা রিসার্চ সেন্টার.
যমুনা আমার প্রয়োজন বোঝে, আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা আমার প্রয়োজন বোঝে।
স্টেশন নিয়ে এখন ঢাকা এফএম পুরো বাংলাদেশ জুড়ে, সারা দেশে সবার সাথে ঢাকা এফএম 90.4।
শুনছেন ঢাকা এফএম 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং।
আমার নালা ভোলা বন্ধু, বোঝে না কোনো
জানা ভোলা বেরে
জীবনের ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো সেলিব্রেট করতে বাধা কোথায় আর কালার কোলা কালার ইউর লাইফ
ব্রেকিং নিউজ শোনা যাচ্ছে ক্রিকেটার মিরাজ নাকি আর লোক সামলাতে পারছেন না মাঠ থেকে সরাসরি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি হ্যালো হ্যালো রাসেল শুনতে পাচ্ছো
হ্যাঁ মেঘলা আমি শুনতে পাচ্ছি সত্যি প্রাণ পটেটো ক্র্যাকারে লোভে পড়েছেন মিরাজ
এই মুহূর্তে তিনি কি করছেন
প্যাকেট পুরো সাবার করে এখন বাচ্চাদের মতো আঙুলে লেগে থাকা মশলা খাচ্ছেন
ওয়াও প্রাণ পটেটো ক্র্যাকারের স্পেশাল মশলা এমনই যে ক্রিকেটার মিরাজও লোভ সামলাতে পারলেন না
প্রাণ পটেটো ক্র্যাকার লোভ সামলাবেন কিভাবে
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে
ভালোবাসার বাংলাদেশ
বন্ধু শুনছেন ভালোবাসার বাংলাদেশ ইমা রয়েছে আপনারই সঙ্গে যেহেতু বৃহস্পতিবার শেষে আজ কিন্তু শুক্রবার হয়ে গেল জি আজ পাঁচ তারিখ পড়ে গিয়েছে নতুন একটি ঘন্টায় ভালোবাসা সেই বন্ধুটিকে নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে গিয়েছি আর গুরুহিত শান্তার সঙ্গে রয়েছে আপনিও রয়েছেন আশা করছি কারণ ফেসবুকে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে অনেকে কানেক্টেড রয়েছেন আর যারা কানেক্টেড হননি তাদেরকে বলছি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ করে গিয়ে টাইপ করবেন ঢাকা স্পেস FM স্পেস 90.4 লিখলেই পেয়ে যাবেন অনেকগুলো পেজ সেখান থেকে যে পেজে লাইকিং এর পরিমাণটি দেখতে পারবেন 23,000 প্লাস সেই পেজটি কিন্তু রিয়েল ফ্যান পেজ এবং যেখানে যে প্রথম পোস্টটি করা রয়েছে সেই পোস্টটিতে লাইক দিয়ে আপনি আপনার কমেন্টটি করতে একদমই ভুলবেন না বন্ধু এবং যারা শেয়ার করছেন শেয়ার অবশ্যই করতে থাকুন এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না কারণ আপনি যখন আমাদেরকে শুনছেন যখন কমেন্ট করেন বেশি বেশি তখন কিন্তু আমরা বুঝতে পারি আসলে আপনি আমাদেরকে শুনছেন মনোযোগ দিয়ে শুনছেন ভালোবাসার গল্পটি এবং আপনি রিয়েলাইজ করতে পারছেন সো বন্ধু অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদমই ভুল করা যাবে না আর আজকে আমাদের অতিথি বন্ধুর নাম হচ্ছে স্বর্ণা আজকে আমরা শুনব স্বর্ণার জীবনের গল্প সবাই একদম অপেক্ষা করে রয়েছে কারণ স্বর্ণার সঙ্গে কিন্তু আরেকজনকে দেখা যাচ্ছে সবাই একটা রহস্যময় তাই না যে স্বর্ণার সঙ্গে কে রয়েছে এই মুহূর্তে সবকিছুই কিন্তু শোনা যাবে তবে একটু তো অপেক্ষা করতে হবে বন্ধু এতটুকু যখন অপেক্ষা করছেন আর একটু অপেক্ষা করুন আর বন্ধুরা আমি বারবার করে বলছি কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর আমাদেরকে খুঁজে পাওয়ার জন্য অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে টাইপ করুন ঢাকা স্পেস FM স্পেস 90.4 জি 90.4 আপনি শুনছেন 90.4 লিখতে একদমই ভুলবেন না সেখান থেকে 3,23,000 প্লাস যে পেজটি লাইকিং এর পরিমাণ সেটি আমাদের রিয়েল ফ্যান পেজ আর সবাই তো অপেক্ষা করছে কি ব্যাপার গুরু এতে কি যেন বলবে বললো আবারও কি ভুলে গেল নাকি
সেই সেই কথাই মাহফিজ এবং সানিয়া জাহান দুজনকে উদ্দেশ্য করে চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে চলো আকাশ ছুঁয়ে দেখি চলো স্বাধীন এ দেশটারে বুকে বেঁধে রাখি চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই চলো কারো কষ্টে আহাজারি করি চলো প্রিয়তমার চোখে রাখি চোখ কানে কানে বলি যা আমি তোমাকে অনেক ভালোবাসি প্রাণের চাইতে প্রিয় মা তোমার প্রিয় এই মাতৃভূমি চলে মাকে ভালোবেসে আরেক দফায় বলি আচ্ছা কি ঢাকি এত রাতে ভালোবাসার ফেরিওলা চলে এসো বন্ধু মাটির টান তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি ভালো লাগা সুর বাজবে তোমার মনে আর বাঁধনা হারা হব আমি মুক্তির গানে এটাই তো তোমার দেশ এটাই তো আমার দেশ আমাদের ভালোবাসার বাংলাদেশ
ওয়াও যতবারই শুনি ততবারই কেমন কেমন যেন একটা ভালো লাগা আর যখন জানটা শুনি আসলে
আসলে তোর জানের জন্য জান বেরিয়ে যায় এনিওয়ে আমরা চলে যাচ্ছি আজকের মূল অনুষ্ঠানে যার জন্য অপেক্ষায় থাকে ভালোবাসার বাংলাদেশের স্টুডিও ভালোবাসার বাংলাদেশের এই হট সিট অপেক্ষায় থাকে লাখো মানুষ দেশ এবং দেশের বাইরে থেকে যাদেরকে শুনবার জন্য বা যাকে জানবার জন্য ভালোবাসা প্রবণ ভালোবাসার বাংলাদেশের কমিউনিটি মুখিয়ে থাকে সেই ভালোবাসার বাংলাদেশের অতিথি অলরেডি হট সিটে বসেছে এবং তাকে নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আজকের অনুষ্ঠান অনেক ভালো লাগার সাথে অনেক ভালো লাগা কি ইনফ্যাক্ট প্রচুর টেক্সট এসেছে দু একটি টেক্সট ডিয়ার হিমেল খান প্রচুর টেক্সট লিখে
অবশ্যই
ওর কষ্টের লিখেছে যে আমার ময়নাকে বলে দাও আমি তাকে ভালোবাসি এবং আমার মনে হয় তার কাছের মানুষ বা পছন্দের মানুষ বলে দিলাম ডিয়ার হিমেল খান এবং আরো প্রচুর সজীব লিখেছে আমার কথা একটু বলেন অফকোর্স বলি কারণ তোমরা অনেক ভালো কাজের সাথে আমাদের সাথে সবসময় ছেলে। এনিওয়ে, অনেক ভালো লাগার সাথে আমি আমন্ত্রণ জানাতে যাচ্ছি আজকের হট সিট যিনি অলঙ্কৃত করেছেন সেই আমন্ত্রিত অতিথিকে। স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে, কেমন আছেন?
ভালো আছি, আপনি ভালো আছেন?
হ্যাঁ ভালো আছি। এটাকে কি কালার বলে, নেভি ব্লু আর রয়্যাল ব্লু নাকি?
এটা নেভি ব্লু।
নেভি ব্লু, পৃথিবীতে কি আর নেভি ব্লু কালার কোথাও বাকি রেখেছেন না সব আপনি নিয়ে এসেছেন?
আমি নিয়ে এসেছি, আমার ফেভারিট কালার।
বাইরে তো কোনো নেভি ব্লু কালার আর নাই মনে হয়, রাইট?
হয়তো।
আজকের অতিথি বন্ধু অলরেডি আমাদের সাথে আছেন, আপনার নাম অলরেডি আমরা ফেসবুকে দিয়েছি, স্বর্ণা, তাই তো? স্বর্ণা কেন, গোল্ডের প্রতি অনেক ফ্যাসিনেশন আপনার এই জন্য ছোটবেলা থেকে?
না, এটা আমার ছোট ফুপু নামটা রেখেছিল।
তার গোল্ডের প্রতি ফ্যাসিনেশন খুব বেশি
সেটা বলতে পারবো না, হয়তো ছিল। আমি সবার, আমরা তিন বোন তো আমি সবার ছোট,
বা পিলারের সাথে কোন রকম সংযোগ
আসলে যদি কখনো দেখা হয় আমি তো অবশ্যই কোশ্চেনটা করব, কিভাবে সম্ভব?
স্বর্ণা কেমন লাগছে আমাদের স্টুডিওতে এসে?
হ্যাঁ ভালো লাগছে, আপনাকে দেখার অনেক ইচ্ছে ছিল।
দেখে কষ্ট পাইছো তাই তো?
না ভালো লাগছে, অনেকদিন থেকে ইচ্ছা ছিল দেখার, তো ইচ্ছাটা পূরণ হলো।
আমাকে নিয়ে চিন্তা যারা করে, ইমাজিনেশন নিয়ে যায়, তারা তো ভাবে যে অনেক গুরুগম্ভীর টাইপ, সৌম্য প্রকৃতি, শান্ত স্বভাবের কোন একজন মানুষ, কিন্তু এরকম ইয়ো টাইপ অ্যাটিটিউড নিয়ে বসে থাকবে এটা কেউ চিন্তা করে?
অনেক গোল্লু গোল্লু টাইপ,
একটু শান্ত অবশ্যই আমার কাছে তাই মনে হচ্ছে।
যাক, সেটা গল্পই বলে দেবে যে কখন শান্ত হব আর কখন আমি অশান্ত হয়ে যাই। এনিওয়ে, যাই আপনার জীবনের গল্প শুনি, একদম ছোটবেলা থেকেই শুনতে চাইব।
আমরা তিন বোন, আমি সবার ছোট। আমার বাবা ডাক্তার এবং মা হচ্ছে পিরোজপুর, আমাদের দেশের বাড়ি হচ্ছে পিরোজপুরে।
বাবা তো সরকারি হসপিটালে ডাক্তার,
সরকারি হসপিটালে ডাক্তার, এবং আমার মা পিরোজপুর ম্যাটারনিটিতে আছেন, উনি FWP ওখানকার। আমার বড় বোন হাউসওয়াইফ, মেজো বোন ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকে জব করে, আর আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে BBA MBA কমপ্লিট করেছি।
এগুলো শুনলে তো রেমা মনে হয় না যে আমাদের প্রোগ্রামের পোর্টফোলিও একটু একটু বড় বড় টাইপ, এদিকে ডাক্তার, এদিকে W সামথিং, আমি বুঝিনি যদিও মাথা নড়িয়েছি, বাট বুঝছি যে একটু ওজনদার কোনো কিছু আর কি। দেন বোন টিচার বললেন,
আমার বড় বোন হাউসওয়াইফ, মেজর বোন হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকে সিনিয়র,
ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে। এবং আপনি তো সবে গ্রাজুয়েশন কমপ্লিট করলেন নাকি মাস্টার্স?
আমার পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট
করলেন। ওকে, তারপর
আমি ছোটবেলায় পিরোজপুরে কেটেছি।
ছোটবেলা ছিল, এখন দেখে ছোট লাগে?
হ্যাঁ আমাকে সবাই এটাই বলে।
কেন বলে
জানি না, বেশিরভাগই শুনতে হয় ক্লাস
9-10 আশপাশেই রাখছিলাম আমিও,
এরকমই মনে হয়। যাই হোক, ছোটবেলায় SSC।
আচ্ছা, দাঁতের দুই পাশে উঁচা থাকলে সেটা কি বলে, সুন্দর লাগে দেখতে? ইন্ডিয়ার পাশের দেশের একটা নায়িকা ছিল, ফরহা নীলম কি যেন নাম, পাশের দাঁতটা উঁচা ছিল, ওই কারণে ওকে সুন্দর লাগতো, যেন মনে হয় টাকাও বেশি নিতে সিনেমাতে।
যদি আমি এত পিসের মাঝখান দিয়ে দেখতে পারছি না,
কেউ বলেনি কখনো বা বলে না?
হ্যাঁ বলে,
যে তোমার দাঁতটা ভুল জায়গায় থাকার কারণে দেখতে সুন্দর দেখায়।
না দেখতে সুন্দর লাগে কিনা আমি জানি না, তবে এটা নিয়ে আমার কোনো আফসোস নেই, কেউ বলে না,
দেখতে তো ভালো,
আমার তো কেউ খুব একটা বলে না, বললে
বাট আমার দেখে ভালো লাগে জিনিসটা, এই জন্য বললাম আর কি, কিউট কিউট লাগে আর কি।
আচ্ছা,
ব্লাশ করতেছো মানে লজ্জা টজ্জা টাইপ?
না লজ্জা না, একটু নার্ভাস।
নার্ভাস হাই, এই প্রোগ্রামটা তো একেবারেই তোমাদের জন্য, সাধারণ মানুষের জন্য, এখানে আসলে তো আরো এনার্জি পায় মানুষ, নার্ভাস লাগতেছে কেন, নতুন পরিবেশ তাই?
হ্যাঁ,
তাহলে গল্প গুজব করি বাদ দাও। বলছিলে তিন বোন, ইন্ট্রোডাকশনও দিলে, তারপর?
আমার ছোটবেলা পিরোজপুরেই কেটেছে, আমি SSC পাশ করেছি পিরোজপুর সরকারি, আমি SSC পাস করেছি পিরোজপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল থেকে। তারপরে SSC পাস করার পরে ঢাকায় চলে আসছি, আমার বড় বোন ঢাকায় ছিল, তার শ্বশুর বাড়ি হচ্ছে কুমিল্লা, সে ঢাকায় থাকে, সেজন্য মানে বেশিরভাগ সময় ঢাকায় আসা যাওয়া থাকতো। তো আমার মেজো বোনও ঢাকায় মিরপুর আইডিয়াল কলেজে পড়াশোনা করছে। তারপরে আমার এসএসসি পাশের পরে আমি ঢাকায় চলে আসছি, এবং মিরপুর একে আব্বু একটা ফ্ল্যাট কিনেছিল, সেখানে আমি আর আমার মেজো বোন ওখানে থেকে পড়াশোনা করতাম। তো আমার মেজো বোনের বিয়ে হয়ে গেল, তারপরে আমি ওখানে থাকতাম। আমার পাশের ফ্ল্যাটে আমার বড় আপা থাকতো, কিন্তু ও পরে ওই ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দূরে অন্য জায়গায় গিয়ে ওর অন্য ফ্ল্যাট কিনে সেখানে ও সেটেল হয়ে যায়। ওখানে আমি আর আমার মেজবোনের বিয়ের পরে আমি থাকি, এবং একটা রুম সাবলেট ভাড়া দেওয়া থাকে, মানে যেহেতু পুরো ফ্ল্যাটে আমি একা থাকতে পারি না, সেজন্য একটা রুম সবসময় সাবলেট ভাড়া দেওয়া থাকে। আব্বু আম্মু মাঝে মধ্যে আসে, আমার আব্বু রিটায়ার করলো, এক বছর হলো, তো আব্বু আম্মু মাঝে মধ্যে আসে ওখানে সপ্তাহখানেক থেকে চলে
যায়। ওই লাইফ আপনারা দেখেনি রাইট, যে মফস্বল থেকে আসলাম, 17 জন একসাথে থাকলাম?
না না, ওইটা কখনো পাইনি।
ঢাকা থেকে আসার পরের 17 দিন আবার কোথায় থাকবো সেটারই কোনো ঠাই ঠিকানা নাই?
না না, এটা কখনো না।
এই তো রাজকীয় লাইফ।
আব্বু অনেক অনেক ভালো রেখেছে সবসময়, হ্যাঁ, কোনো কষ্ট পেতে দেয়নি। তো ওরকম বাড়িতে খুব কম যাওয়া হয়, বাড়িতে হয়তো এক বছরে একবার দুইবার এরকম যাওয়া হয়। আর এই তো, তারপরে আমিও মিরপুর গার্লস আইডিয়াল কলেজে ভর্তি হই, ওখানে পড়াশোনা করতে থাকি। আমার যখন আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমার মেজো বোনের বিয়ে হয়েছে, ও চলে যাওয়ার পরে মেনলি আমি একটা একা হয়ে পড়ি। ওই সময় বাসাটা সাবলেট দিয়ে আমরা সাবলেট সহ থাকি। তো তারপরে আমার ইন্টার পরীক্ষার পরে আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে বিবিএ ভর্তি হই, এবং ওখানে ওই বিবিএ এর যে লাইফটা ছিল আমার।
আচ্ছা শোন, আমার মানুষ তো কেউ অপরাধের ঊর্ধ্বে না, তাই না? এই যে আমি মানুষের কথা বলতে গেলে তার প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখি, এটা কি দোষের?
না,
লাইক আমার কথা শুনতে গিয়ে চোখ আটকে গেছে তোমার নাক ফুলের উপর, এগুলো তো অন্যায় কিছু না, রাইট?
না। আচ্ছা,
নাক ফুলই তো বলে এটাকে নাকি?
জি জি, নাক ফুল বলে।
গোল্ডের
ডায়মন্ড
বলতে যাচ্ছিলাম, যে উপরের অংশটা ডায়মন্ড কিনা?
এটা আব্বু গিফট করেছে।
সবকিছুর মধ্যে একটা কেমন যেন ডায়মন্ডই ব্যাপার স্যাপার, যেমন নিজস্ব ফ্ল্যাটে তোমার শিক্ষা জীবন শুরু, নাক ফুলের কথা বললাম, তাও আবার ডায়মন্ড। হ্যাঁ, তারপর
পরে বিবিএ লাইফটা অনেক ভালো।
বাই দ্য ওয়ে, নাক ফুলটা ভালো মানিয়েছে, ভালো লাগতেছে দেখতে। তারপর
তো বিবিএ আমার লাইফটা, বিবিএ স্টুডেন্ট লাইফটা অনেক ভালো কেটেছিল। আমার এমনিতেই ফ্রেন্ডের সংখ্যা খুবই কম, মানে খুবই কম, ওরকম কারোর সাথে আমি ফ্রেন্ডশিপ করতে পারি না, না আমার ফ্রেন্ড হয় না, আমি জানি না, তবে খুব কম ফ্রেন্ড, এবং যে কজন আছে তারা অনেক, মানে আমি অনেক লাকি যে আমি তাদের পেয়েছি। তো বিবিএ কমপ্লিট করলাম ওই ফ্ল্যাটে থেকে, ওখানে থেকেই।
চোখটা কি আসলে বড় নাকি কাজলের কারণে বড় দেখাচ্ছে? না সরি, এগুলো আমার স্বভাব, একটু প্রবলেম আর কি,
আমি জানি না।
মানে কেউ কি বলছে যে চোখ তোমার বড় বা মাঝারি বা ছোট?
না, চোখ বড় না, চোখ মাঝারি, এটাই বেশি শুনছি।
ও কাজলের কারণে লম্বা দেখাচ্ছে?
হয়তো একটু লম্বা আছে আমার চোখটা।
ওকে, আমরা কথা বলছি স্বর্ণার সাথে, শুনছি তার জীবনের কথা। তার আগে আমরা চেষ্টা করব, গত লাস্ট ব্যাক টু ব্যাক প্রোগ্রামে দু একটি পেন্ডিং আছে, যারা বেশি শেয়ার করেছিলেন আমাদের পোস্ট তাদেরকে ফোনে নেওয়ার। লাস্ট প্রোগ্রামে শেয়ারিং থেকে যিনি সর্বোচ্চ শেয়ার করেছিলেন তাদের একজনকে ফোনে আমি নিতে যাচ্ছি, এবং সেই সাথে বলে রাখি ঢাকায় স্পেস FM স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই আপনি কিন্তু আমাদের পেজটা পেয়ে যাচ্ছেন, যেখানে 300,000+ লাইকের ওই সেই পেজে আপনি লাইক দেন, এবং আমাদের পোস্ট সেখানে দেওয়া আছে স্বর্ণা এবং সাথে আরেকজন মানুষ সে কি, তার পরিচয়টা আমরা স্বর্ণার কাছ থেকে জানতে পারব। এবং সেখানে লাইক দিয়ে কমেন্টস করুন এবং আমাদের সাথে কানেক্টেড থাকুন। দু একটা কমেন্টস আমি এরকমও দেখলাম যে মাপু কেন লাইকের কথা এত বেশি বেশি বলে, একটু বিরক্তিই লাগে। হ্যাঁ, বলা প্রয়োজন, কারণ প্রোগ্রামের সাথে যে আপনারা জড়িত আছেন, প্রোগ্রামটার সাথে যে আপনারা কানেক্টেড আছেন, সেটা জানাটা খুব বেশি জরুরি। সো আমরা ফোনে নিয়ে নিতে যাচ্ছি যিনি সর্বাধিক শেয়ার করেছিলেন গত প্রোগ্রাম থেকে, তেমনই একজনকে, মঈনুদ্দিন। মঈনুদ্দিন, স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে। আমি ওকে স্বাগত জানালে ধন্যবাদ, কোথায় যাবো বলো। মঈন, এই যে এত বেশি শেয়ার করা হয় ভালোবাসার বাংলাদেশের পোস্ট, উদ্দেশ্য কি? বিখ্যাত হওয়া নাকি শুধুই কথা বলা?
শুধু আপনার সাথে কথা বলার জন্য এক একবার বলছি, আবার হয়তো সুযোগ হয়েছে।
ঝড় বৃষ্টি কি খুব বেশি হচ্ছে ওখানে?
এখন তো মোটামুটি ভালো, দু একদিন আগেই হচ্ছিল, অনেক হয়েছে।
মঈন, ভালোবাসা বাংলাদেশের প্রোগ্রাম শোনা হয় প্রায়? ভালো লাগলো যে আপনি আমাদেরকে এত ভালোবাসেন, এবং অফকোর্স ভালোবাসেন বিধায় আমাদের ভালোবাসা বাংলাদেশের পোস্ট হাজারো মানুষের মধ্যে আপনি ছড়িয়ে দেন, এবং ভালোবাসা বাংলাদেশের এই প্রোগ্রামটাকে একটা কমিউনিটির পর্যায়ে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। ভালোবাসা বাংলাদেশের টিম চেষ্টা করেছে, ইন্তেজার প্রডিউসার, প্রোগ্রামের প্রডিউসার ইন্তেজার চেষ্টা করে, সবাই ঢাকা FM অথরিটির চেষ্টা করে, এবং সত্যি দেখতে ভালো লাগছে যে ভালোবাসা বাংলাদেশের কমিউনিটিকে ঘিরে দারুণ ভালো লাগার কিছু মানুষ তৈরি হয়েছে। মঈন, আপনি আমাদেরই একজন, আমাদের কাছের আপন জন, এভাবে আমাদের সাথে থাকবেন আর ভালোবাসার বাংলাদেশকে ভালোবাসবেন, ঠিক আছে? কিছু বলবেন? কথা বন্ধ হয়ে গেছে, হঠাৎ ফোন ফোন দেওয়াতে কথা বন্ধ হয়ে গেছে। এই আবেগগুলোই তো ভালো লাগে না? তুমি অনেক কথা, আমরা অনেক মিস করি, কিন্তু মেঘলা যেহেতু তার ব্রাইট ফিউচারের জন্য, ব্রাইট ক্যারিয়ারের জন্য, বেটার অপরচুনিটির জন্য যদি কোথাও সুইচ করে ইজ গুড, সো অল দ্য বেস্ট ফর মেঘলা। মেঘলা কিন্তু সবসময় আমাদের সাথে আছে, সবসময় আমাদের সাথে থাকে। এবং আরেকটা বিষয়, সেটা সেই সাথে ওয়েলকাম করি এমাকে। এমা ইজ ওয়ান অফ দ্য বেস্ট আর্জে ইন FM ইন্ডাস্ট্রি। সো দিস অল অ্যাবাউট ভালোবাসা বাংলাদেশ। সো ভালো থাকবেন মঈনুদ্দিন, আর এভাবে আপনি আমাদেরকে ভালোবাসবেন। ওকে ওকে, অনেক ভালো থাকুন। মঈন হচ্ছে আমাদের সেই রকমই একজন শ্রোতা যিনি অনেক কথা, যাও যে বলে কোনো কথা না বলে, এই টাইপের আর কি, মনের মধ্যে আবেগে ওনার কথা স্থবির হয়ে গেছে, বাট উনি প্রচন্ড ভালোবাসেন আমাকে, ভালোবাসার বাংলাদেশকে, পুরো আয়োজনটাকে। চলে যাচ্ছি স্বর্ণার কাছে, শুনছিলাম স্বর্ণার নাগপুর, না সরি, স্বর্ণার জীবনের কথা। স্বর্ণা,
তারপরে
এখনো স্বাভাবিক না স্বর্ণা? এখন একটু স্বাভাবিক, রাইট?
একটু স্বাভাবিক।
ওকে,
তো যখন বিবিএ করলাম, বিবিএ করার পরে সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে MBA ভর্তি হলাম, এবং এর মধ্যে অনেক ভালো ছিলাম, আমার বিবিএর লাইফটা অনেক ভালো কেটেছে।
তিনবার শুনেছে অবশ্য।
হ্যাঁ, আমি আসলেই ভালো ছিলাম, এখন আর সেই সময়টা মনে করে অনেক খারাপ লাগে, এই জন্যই হয়তো বারবার বলতেছি। তো MBA যখন ভর্তি হলাম, MBA ভর্তি হওয়ার পরে আমি প্রথম কিছুদিন ক্লাস করিনি, আমার ফ্যামিলি কিছু প্রোগ্রাম ছিল, মেইনলি MBA থেকেই আমার মানে প্রবলেমটা MBA থেকেই শুরু হয়েছিল। তো
কি ধরনের প্রবলেম? পা পিছলানো রোগ?
জি,
মানে প্রবলেম বললেন, কি ধরনের প্রবলেম?
হ্যাঁ বলবো,
ওইটাই বলবেন তাই? ও মানে পা পিছলানো রোগ, পা পিছলাই ছিল তাই তো? জি প্লিজ বলুন।
MBA এর প্রথম দিকে আমি জানুয়ারি মাসে, আমি ডিসেম্বরে MBA তে ভর্তি হই, তো জানুয়ারিতে কিছুদিন ক্লাস করতে পারিনি, এবং সেজন্য আমার ফ্যামিলি কিছু প্রোগ্রাম ছিল। তো জানুয়ারির শেষের দিকে আমি ক্লাসে আমার কয়েকটা ক্লাস নিয়ে যাওয়ার পরে আমার সরাসরি ম্যাথ ক্লাস ছিল, ওখানে গিয়ে অ্যাটেন্ড করি। এবং ওখানে আমি জানতে পারি যে আমি যে কদিন ক্লাস করিনি, কিছু অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, এগুলো ক্লাস টেস্ট, এগুলো অলরেডি হয়ে গেছে, যেগুলো ক্লাসের সিআর সবাইকে জানায়, বাট আমাকে জানানো হয়নি। তার কাছে ফোন নাম্বার ছিল সবারই, ফার্স্ট ক্লাসে সবার ফোন নাম্বার সে কালেক্ট করেছিল, আমাকে জানায়নি। পরবর্তীতে আমি ক্লাসে গিয়ে আর কি এটা জানার চেষ্টা করলাম যে সিআর কে, সে আমাকে কিছু জানাচ্ছে না কেন, আমি ক্লাস টেস্ট মিস করেছি। তো তারপরে আমার এক ফ্রেন্ড দেখিয়ে দিল, পিছনের দিকে বসা ছিল সিআর হাসানুজ্জামান হাসান। তো
সিআর এর ব্যাপারটা একটু পরিষ্কার করবে, কোঅর্ডিনেটর
সিআর কারে বলে? উনি ক্লাস রিপ্রেজেন্টেটিভ।
আচ্ছা, ক্লাস রিপ্রেজেন্ট মানে কোঅর্ডিনেশন করে যে।
ওকে, যাই হোক, তারপরে আমি সিআর এর কাছে গেলাম, সিআরকে বললাম আমি তো এতগুলো ক্লাস টেস্ট মিস করেছি, আপনি ফোন নাম্বার থাকা সত্ত্বেও স্যার জানাতে।
সে কোন ক্লাসের?
যে ক্লাস আমরা একই সাথে এমবিএ করতেছি,
ছোট্ট বাংলা, আগে যে লোক আমরা ক্লাস ক্যাপ্টেন হিসেবে জানতাম, ব্যাপারটা এটাই তো না, বারবার সিআর বলাতে আমার মনে হচ্ছে নতুন কোন পদ নেই এটা,
আমরা এটাই তো
ব্রিগেডিয়ার জেনারেল, ফিল্ড মার্শাল, তারপরে সিআর, বাইরে নর্মাল ক্লাস ক্যাপ্টেন, রাইট? ওকে, বলো।
তারপরে আমি মানে গিয়ে বললাম যে এরকম ক্লাস মিস হয়েছে, আপনি কেন বলেননি? পরে উনি আর কি সিআরটা একটু মানে যাই যেটাই বলি তাতে হাসান,
ওই ছেলেটা আর কি,
হ্যাঁ হাসান, যেটা বলি সেটাই হাসাহাসি করে,
ক্লাস ক্যাপ্টেন হাসান, তাই তো? এভাবে বলো ভাই,
বুঝতে ক্লাস ক্যাপ্টেন হাসান। পরে উনি আমাকে ওনার খাতায় যে এগুলো ছিল, যে আমাদের যে নোটগুলো ছিল ওগুলো দিল, এবং আমি ওই দিন মোটামুটি ওনার সাথে একটু রাগই করলাম, কেন আমাকে কিছু জানানো হয়নি বা এরকম কিছু। পরে ওই ক্লাসে পরে চলে গেলাম, বাট আমি তাকে বকাঝকা করলেও সে হাসে, প্রচন্ড হাসে, ঝাড়ি দিলেও হাসে, এরকম একটা অবস্থা। পরে আমি ওই দিন ক্লাস শেষে চলে গেলাম। পরের দিন থেকে যখনই ক্লাসে আসি, একটু সিআর এর সাথে কথা হয় এইসব ব্যাপার নিয়ে, এই পড়াশোনা নিয়ে। তারপরে লাইব্রেরিতে ওই আমাদের ক্লাস ক্যাপ্টেন, উনি অনেক পড়াশোনা করতো হাসান, যখনই দেখতাম বই নিয়ে বসে আছে, এরকম বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে বা এরকম সবসময় পড়াশোনার মধ্যে থাকতো, তো লাইব্রেরিতে তার সাথে দেখা হতো। এমনিতে সে অনেক হাসি খুশি ছিল। হ্যাঁ, তো তারপরে ওরকম ভাবে পরিচয়টা সপ্তাহখানিকের মধ্যে একটু পরিচয়টা একটু মানে গাঢ় হতে লাগলো। তার সাথে আমি ক্লাসে আসলে তার সাথে হয়তো বসতাম, কথা বলতাম, সে অনেক দুষ্টামি করতো, মানে সবসময় আমার সাথে একটু বেশি দুষ্টামি করতো, এরকম হতো। তারপরে দেখা যেত আমাদের ক্লাস ছিল 6:30, তো ও আমাকে মাঝে মধ্যে ফোন দিয়ে বলতো যে 3:00 দিকে বলতো, তুমি আসো লাইব্রেরিতে, আমরা পড়াশোনা করব, এরকম গ্রুপ স্টাডি আছে, চলে আসো। আমি চলে আসতাম, তো গ্রুপ স্টাডি দেখতাম না, দেখতাম একাই বসে আছে। তো তারপরে আর কি
একা একা তোমার সাথে একটা গ্রুপ বানানো পায়তারা করতে,
হ্যাঁ হয়তো
স্বর্ণা আসলে গ্রুপ হবে।
আচ্ছা, তারপরে
ওই গ্রুপে তুমি এই যে পাপ ইসলানো রোগে আস্তে আস্তে পড়তেছে, এটা কারণ কি? ছাত্র ভালো?
হ্যাঁ, সে খুবই, সে ক্লাসের মধ্যে সব থেকে ভালো।
ওর পদবীর নাম, পদবীর আগে সিআর কথাটা
না, এটা না, সে অনেক দুষ্টামি করতো আমার সাথে।
লুকটা সম্বন্ধে একটু বলো।
লুকটা ভালো ছিল অবশ্যই,
সবচেয়ে প্রয়োজনীয় এটা অনেক পরে বললো আর কি। কিরকম বর্ণনা দাও দেখি, আমি যেমন আড়াই ঘন্টা ধরে একটা মানুষের বর্ণনা দিতে পারি।
হাসি খুশি ছেলেদের পছন্দ করি, এটা তার মধ্যে,
তার মানে সে হচ্ছে চার্মিং, লাইক পার্সোনালিটি ইজ গুড, লেখাপড়ায় ভালো।
হ্যাঁ,
সিআর তো অনেক বড় পোস্ট এখন, যেরকম দেশের প্রেসিডেন্টের চেয়ে বড় ওইটা। আর সেই সাথে আর কি যেন বললে, দেখতেও সুন্দর, দেখার বর্ণনা দাও তো।
দেখার বর্ণনা লম্বা,
আমি আর চোখে একবার দেখছি, দেখাটা আমার কাছে ম্যাটার করে না, তোমরা মেয়েরা এরকম বলো, বাট ওটা অনেক বেশি ম্যাটার করে। হ্যাঁ, লম্বা,
আমি নর্মালি এখন আর করি না, তবে আমি নর্মালি সুন্দর ছেলেদের পছন্দ করি,
এটা জাতীয় রোগ সবার।
তো
আর অসুন্দর ছেলেদের দিকে তেমন অ্যাট্রাক্ট হও না, রাইট?
না, এখন যাকে ভালো লাগে।
আচ্ছা, ওখানে কি হয়েছিল? লম্বা
লম্বা ছিল, একটু খোঁচা খোঁচা দাড়ি ছিল, তারপরে সব থেকে বসে অনেক দুষ্টামি করতো আমার সাথে ক্লাসে, সবসময় এসে দেখা যেত ও আমার কি খুঁজতেছে, আমার সাথে দুষ্টামি করতেছে।
আমার জন্য না, আমার শ্রোতা যারা আছে কিছু আছে পাজির পাজরা, তুমি না বললে অনেক বেশি দুষ্টামি মনে মনে ভেবে নিবে।
আমি একটু ও একটু মানে একটু ছেলে মানুষই টাইপের আচরণ ছিল ওর মধ্যে। আমি যদি আমি চুল বেঁধে আসতাম, হয়তো চুল থেকে চুলের ব্যান্ড নিয়ে যেত, এরকম হতো। তারপরে হয়তো মানে বসতে গেলাম, হয়তো চেয়ারটা সরাই ফেললো, এরকম
পড়ে গেছে নাকি?
পড়ে, হ্যাঁ গেছি, একবার পড়ে গেছি।
গুরু স্বর্ণ একটু মনে করতে থাকুক না যে আরো কি কি ছিল, তার মধ্যে ছোট্ট একটু বিয়েতে থেকে ফিরছি বন্ধু। সঙ্গে থাকুন সঞ্চিত স্বর্ণার গল্প। আর বন্ধু আপনারা কিন্তু অবশ্যই ফেসবুকে কানেক্টেড হবেন, ফেসবুকে আমাদের যে ফ্যান পেজটি রয়েছে ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 লিখলে কিন্তু পেয়ে যাবেন অনেকগুলো পেজ। সেখান থেকে যে পেজে লাইকিং এর পরিমাণটি 324,000 প্লাস, সেই পেজটিকে সিলেক্ট করবেন এবং স্বর্ণার কথা যেহেতু শুনছেন কমেন্ট করতে একদমই ভুলবেন না। ছোট্ট বিরতি থেকে ফিরছি, সঙ্গে থাকুন।
শুনছেন ঢাকা এফএম 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং টুইং।
পর্বত সাগর ডাকছে আমায় হারিয়ে যাব বলে, শীতল বাতাসে হারিয়ে যাব সব দুয়ার আজ খুলে। দিনে রাতে উষ্ণতা শীতে নিশ্চুপ নীরবতায়, তোমার বাতাসে হারাতে চাই উত্তাল বিশালতায়।
ক্লিক ফ্যানের বাতাসে সত্যি হারাতে চায় মন। অ্যারোডাইনামিক ডিজাইন আর অ্যালুমিনিয়াম বডি ক্লিক ফ্যানকে দেয় দীর্ঘস্থায়িত্ব আর 20% বিদ্যুৎ সাশ্রয়, নিশ্চিত করে প্রচুর বাতাস, যেন হারিয়ে যায় মন।
তোমার বাতাসে হারাতে চাই উত্তাল বিশালতায়।
ইচ্ছে হলে
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
ভালোবাসার বাংলাদেশ,
জি বন্ধু শুনছেন ভালোবাসার বাংলাদেশ, সীমা রয়েছে আপনার সঙ্গে, আর শুনছি আমরা স্বর্ণার গল্প। জি বন্ধু স্বর্ণাকে মনে করতে বলেছিলাম, দেখব স্বর্ণা কি মনে রেখেছে। তবে আপনাদেরকে বলছি বন্ধু, মনে রেখেছেন তো অ্যাড্রেসটি জি, আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ করে গিয়ে ট্যাপ করবেন ঢাকা স্পেস এফএম স্পেস 90.4, এবং যে পেজটিকে আপনাকে সিলেক্ট করতে হবে তা হচ্ছে যে পেজ লাইকিং এর পরিমাণটি 324,000 প্লাস, সেই পেজটি আপনি সিলেক্ট করবেন এবং লাইক করে কমেন্ট করতে একদমই ভুলবেন না। কারণ কমেন্ট করবেন আপনার কেমন লাগছে প্রোগ্রামটি শুনছেন, ভালোবাসার গল্প শুনছেন, স্বর্ণার গল্প শুনছেন। যারা শুনছেন যারা কমেন্ট করছেন তাদের সবাইকে তো অসংখ্য ধন্যবাদ, এবং যারা কমেন্ট করছেন না তাদেরকে বলছি বন্ধু অবশ্যই কমেন্ট করুন এবং শেয়ার করতে তো একদমই ভুলবেন না। কারণ শেয়ার করলে আপনি কিন্তু কথা বলতে পারছেন গুরু এতেশামের সঙ্গে, সো একদমই মিস করা যাবে না সেই সুযোগটি। আর বন্ধুরা এই মুহূর্তে একটু ফেসবুক থেকে ঘুরে আসি, দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্বর্ণার জন্য অনেক কমেন্ট রয়েছে। আর কমেন্ট করেছে এই মুহূর্তে আমাদেরকে জিসান, কমেন্ট করেছে জিনজিরা থেকে, তিনি রয়েছেন আমাদের সঙ্গে। নাসরিন রহমান মইজান রয়েছেন আমাদের সঙ্গে, আনকমন একটি নাম না। এমটি রাকিব রায়হান রয়েছেন আমাদের সঙ্গে, আর রয়েছেন আমাদের সঙ্গে আহমেদ মিরাজ, সলিমুল্লাহ রয়েছেন আমাদের সঙ্গে, MDRX হৃদয় রয়েছেন, শালা আফরিন রয়েছেন আমাদের সঙ্গে, তিনি আমাদেরকে শুনছেন সুনামগঞ্জ থেকে, আর রয়েছেন আমাদের সঙ্গে প্রীতম রয়েছেন, আর রয়েছেন আমাদের সঙ্গে শায়লা, ম্যাক্স বয় রিমন রয়েছেন আমাদের সঙ্গে, তিনি সবসময় আমাদেরকে শুনেন, আজকে কমেন্ট করছে অনেক বেশি ভালো লাগছে, হৃদয় খান রয়েছেন আমাদের সঙ্গে, আর রয়েছেন সম্পূর্ণ বালক রয়েছেন আমাদের সঙ্গে, স্বপ্ন বালক রয়েছেন, হৃদয় খান রয়েছেন আমাদের সঙ্গে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর বন্ধু বারবার করে বলছি অবশ্যই কিন্তু আপনি আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হবেন, ফেসবুকে আমাদের যে ফ্যান পেজটি রয়েছে ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 লিখতে হবে, লিখলে কিন্তু পেয়ে যাবেন
যাবেন অনেকগুলো পেজ, সেইখান থেকে যে পেজ লাইকিং এর পরিমাণটি হচ্ছে 324,000 প্লাস, সেই পেজটি কিন্তু আমাদের রিয়েল ফ্যান পেজ। এবং সেই ফ্যান পেজটিতে আপনি একবার ক্লিক করলে কিন্তু সব সময়কার আপডেট গুলো আপনি পেয়ে যাবেন, আমরা কখন কি করছি, কখন কোথায় কি করছি, কখন কোন প্রোগ্রামটি চলছে, সব কিছুর বিস্তারিত আপডেট আপনি পেয়ে যাবেন। সব বন্ধু একটা ক্লিক করলে কিন্তু সব আপডেট পেয়ে যাচ্ছেন আমাদের। আর এই মুহূর্তে তো আপডেট পাচ্ছেন যে স্বর্ণার গল্প বলছে, স্বর্ণা তার জীবনের গল্প বলছে এবং স্বর্ণার ছবিতে আরেকজনকে দেখা যাচ্ছে, সিয়ার, যার কথা হচ্ছে এ কি সেই ব্যক্তি না অন্য কোন ব্যক্তি? আমি তো বুঝতে পারছি না স্বর্ণার কাছ
স্বর্ণার কাছে শুনছিলাম তার জীবনের কথা। তার আগে ছোট্ট একটা তথ্য কাউন্টার ইনফরমেশন দিয়ে রাখি, আমরা একটি উচ্চগতি হোম ইন্টারনেট দ্রুত গতির এই সেবা পেতে আপনাদেরকে যেটা করতে হবে, ফোন করতে পারেন 09611333777 এই নম্বরে। আমরা আইটি উচ্চগতি হোম ইন্টারনেট এই সেবা পেতে আপনারা ফোন করুন 09611333777 এই নম্বরে। শুনছিলাম স্বর্ণার জীবনের কথা, শুনি বাকি অংশটুকু। বলছিল যে প্রচন্ড দুষ্টুমি করে।
হ্যাঁ, অনেক দুষ্টুমি করত এবং ফোন নাম্বার যেহেতু তার কাছে ছিল, সে ফোন দেওয়া শুরু করলো, ফোনে কথা হতো, প্রচুর ফোন দিত। ভার্সিটিতেও অনেকটা সময় একসাথে কাটানো হতো, হয়তো লাইব্রেরিতে বসে থাকতাম বা ক্লাস যখন থাকতো না ক্লাসের ফাঁকে ভার্সিটির বাইরেও আমাদের দেখা হতো এবং একসাথে সময় কাটাতাম। পরে এরকম এরকম করে প্রায় বেশ কিছুদিন যায়, আমি বুঝতে পারি একটা সময় হয়তো সে একটু উইক হয়ে পড়ে আমার প্রতি। আমি আমারও একটা ভালো লাগা কাজ করে কিন্তু আমি সেটা কখনো বুঝতে দেইনি, আমি তাকে অ্যাগ্রেসিভ বেশি দেখতাম এজন্য আমি কখনো বুঝতে দেইনি। তো তারপরে এরকম অনেকদিন হতো, আমার ক্লাস তার ক্লাস হয়তো আছে আমার ক্লাস নেই, আমার বসে থাকতে হতো, আমাকে বসতে বলতো, আমিও বসে থাকতাম, জানি না কেন এরকম দুই ঘন্টা তিন ঘন্টা বসে থাকতাম একসাথে। হয়তো আমাকে বাসে উঠায় দিত, আমাদের ক্যাম্পাস ছিল বনানীতে, বাসে উঠায় দিত। এরকম করে একটু ক্লোজ হতে থাকি। পরে এরকম দুই মাস যাওয়ার পরে এরকম চলতে থাকে, তারপরে একটা সময় সে আমাকে প্রপোজ করে এবং তারপরে আমি আসলে ওরকম কিছু তাকে বলি নাই, বাট আমি আমারও যেহেতু একটা ভালো লাগা ছিল সেজন্য আমি আমার ফ্যামিলি আমি ওরকম ভাবে ফার্স্ট প্রপোজালে একসেপ্ট ওরকম প্রথমেই করিনি, আমি আমার ফ্যামিলি সম্বন্ধে বা সবকিছু তাকে বলেছি এবং আমি তাকে প্রথমেই বলেছি যে আমার আসলে যে আমি ওরকম ভাবে প্রেম করব বা এখন তো এমবিএ করতেছি, কিছুদিন পরে আব্বু আম্মু বিয়ে দিয়ে দেবে পড়াশোনা শেষ হয়ে গেলে, এখন এরকম প্রেম টেম করার সময় নেই, হ্যাঁ তুমিও চাকরি বাকরি করতেছ না তো এখন এটা কিভাবে? তো সে বলল যে চাকরি করি না করব, হ্যাঁ তো খুব তাড়াতাড়ি বাসায় বিয়ের প্রপোজালও পাঠাবো, সমস্যা নাই, তুমি যেভাবে বলবো সেভাবেই সবকিছু। আমি বলি আচ্ছা ঠিক আছে, হয়তো আমার আমারও যদি তার প্রতি ভালো লাগে এটা একসময় সে বুঝতে পারে এবং ওভাবেই সম্পর্কটা আগাতে থাকে। তো দেখা যেত অনেক কেয়ারিং ছিল, প্রথমে অনেক কেয়ারিং ছিল, আমাকে সবসময় ভার্সিটিতে সব ব্যাপারেই সে আমাকে অনেক হেল্প করতো, আমাকে আমার আমি অসুস্থ হলে বা যে কোনো ব্যাপারে অনেক কেয়ারিং ছিল, বাসে আমাকে সবসময় বাসে উঠায় দিত। হ্যাঁ তারপরে এরকম ছিল কিছুদিন, তারও দুই তিন মাস যাওয়ার পরে যখন আমাদের আবার প্রথম থেকেই খুব ঝগড়া লাগতো, পরিচয় শুরু থেকেই টুকিটাকি ব্যাপার নিয়ে অনেক শৈশবে একটু একটু ঝগড়া লাগতো, ওটা থাকতো না। তো একটা সময় তার সাথে আমার একটু যখন আমাদের সম্পর্ক প্রায় তিন মাস তখন একটু সমস্যা তৈরি হয়, ঝগড়াঝাটি লাগে, পরে সে আমার সাথে আর কি ওরকম যোগাযোগ করে না, বন্ধ করে দেয় সপ্তাহ খানেক এরকম যোগাযোগ বন্ধ করে দেয়। আমি আমি জানি না কেন আমি খুব কম সময়ে তার প্রতি অনেক বেশি উইক হয়ে যাই, মানে খুব বেশি উইক হয়ে যাই, এটা আমি আমার দিক থেকে, তাকেও কম উইক আমি দেখিনি, সেও অনেক। আমি আমি যখন বাসে উঠতাম তখন দেখতাম হঠাৎ হঠাৎ আমি বাসে বসে আছি, হঠাৎ করে দেখতাম বাসে হঠাৎ করে উঠে গেছে, উঠে পিছনের সিটে বসে আছে। তো জিজ্ঞেস করলাম তুমি কই যাচ্ছ, বলতো তোমার বাসায় যাচ্ছি, তোমার বাসার নিচে তোমাকে আগায় দেব। পরে আমি বকাবকি করতাম এবং সে জানতো আমি বাসায় একা থাকি, আমার সাবলেট তো একটা রুমে থাকে, একটা আপু থাকতো ভাড়া, আমি জানতাম একা থাকি, তো সে বলতো তোমার বাসার ওখানে তোমাকে আগে দিব। তো আমি কখন সে বাসে উঠে আমার পিছনের দিকে বসে থাকতো আমি খেয়ালও করতাম না, হ্যাঁ দেখতাম একসাথে নামতেছি। পরে আর কি এরকম অনেক দিন করলো। পরে আমার এক বড় ভাই আছে ভার্সিটিতে, ওনাকে মাহি ভাই, ওনাকে বললাম যে ওকে এগুলো করতে নিষেধ করেন। হ্যাঁ আমাদের মানে সে আমাদের বাসা অনেক সময় আমার সাথে হাঁটতে হাঁটতে বাসার নিচ পর্যন্ত চলে যেত। তা আমি বললাম আমাদের এলাকার লোকজন দেখলে খারাপ ভাববে, এরকম আমি তো একা থাকি, সে বাসার নিচ পর্যন্ত চলে যায়, প্রায় এরকম পাগলামি করে। এমনিতে অনেক ক্রেজি ছিল, শুরু থেকেই অনেক পাগলামি করতো। পরে ও এটা শুনতো না, ও কিছু হলেই ওই যে বাসা চিনে গেছে, আমি হয়তো যদি ঝগড়াঝাটি লেগে বা কোনো কারণে আমি যদি মানে 5-6 বার ফোনটা রিসিভ না করতাম, আমি দেখতাম সে বাসার নিচে এসে হাজির হয়ে আছে। এবং এরকমও আমি দেখছি, বাসার উপরে উঠতো না কখনোই, এরকম আমি দেখছি সে মানে টানা 4-5 ঘন্টাও দাঁড়ায় আছে। আমি কেন ফোনটা রিসিভ করতেছি না, আমি কেন কথা বলতেছি না, এরকম 4-5 ঘন্টাও প্রায় দাঁড়ায় থাকতো। পরে আমি নিচে যেতাম, কথা বলতো, তারপরে চলে যেত। তো ওই যে বাসাটা চিনে গেছে এটা অনেক খারাপ ছিল। আমি অনেক বকাবকি করতাম, সে যে বাসার নিচে আসতো এটা নিয়ে প্রচুর ঝগড়া হতো, সে এগুলো পাতা দিত না। হ্যাঁ এক কথায় খুব ক্রেজি ছিল। তারপরে একটা সময় আমাদের সম্পর্ক এরকম 4 মাস হতে থাকে। পরে একটা সময় সে যেটা করে, একদিন রাতে সে ভার্সিটি থেকে আমার সাথে বাসার নিচ পর্যন্ত আসে। ওই দিন অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল, এপ্রিল মাস ছিল। তো আমার সাথে একটা আপু ছিল, বড় আপু সাবলেট, উনি অনেক ওই আপুটা অনেক ভালো ছিল, হ্যাঁ আমার গার্জিয়ানের মতোই ছিল। তো আমি আমি সবসময় আমার বাসায়, এটা একটা সত্যি একটা ব্যাপার আছে, আমি মানে আমার বাসায় আমি কখনো কোনো মেয়ে ফ্রেন্ডও অ্যালাউ করি না, কখনোই করতাম না। আমার যত ক্লোজ ফ্রেন্ড হোক না কেন বাসার বাইরে দেখা করতাম, আমি একা থাকতাম বলে যে ফ্রেন্ড আসতো, আড্ডা দিতাম, এই করতাম সে করতাম, এটা কখনোই হতো না। তো তারপরে সে এরকম করে ফোন ওই কোনো একটা কারণে হয়তো তার ফোনটা আমি রিসিভ করতেছি না বা একটু কথা কাটাকাটি হয়েছে, আমার সে বাসার উপাসে চলে আসলো। তখন রাত 11টা, আমাদের ক্লাস শেষ হয়েছে 9:30, সে 9:30 থেকে 11টা পর্যন্ত বাসা নিচে ওইভাবে এসে দাঁড়াচ্ছিল, পরে উঠছে। আমার একটা মামাতো বোন ছিল ওই সময় আমার বাসায়, ওর নাম শিথি, ও ছিল। পরে আমি তো অনেক, আমার বাসার পাশের ফ্ল্যাটটা হচ্ছে আমার বড় আপার, সে ওটা ভাড়া দিয়ে চলে গেছে। এখন ওখানে আমরা অনেক বছর ধরে থাকি, একটা ছেলে উপরে উঠছে, এটা দেখলে সবাই এটা খারাপ ভাবে,
উপরে চলে আসছে,
হ্যাঁ চলে আসছে, খুব খারাপ ভাবে। আমি মানে খুবই আনইজি ফিল করতেছি, হ্যাঁ আমি খুবই, সে আমার বয়ফ্রেন্ড হলেও আমি জিনিসটা খুবই আনইজি ফিল করতেছি। পরে
রাত কয়টা বাজে তখন?
11:15 বাজে। তখন আমার ওই বোনটাকে মানে আমার ভাড়াটিয়া যে আপুটা, ওনাকে আমি বলতেছি যে আপু ওকে দরজার কাছে, আমার বাসার সামনে আবার দরজা এবং কেচি গেটও আছে, আমি বলতেছি আপু ওকে ওকে যেতে বলেন, এটা খুব খারাপ দেখা যায়। হ্যাঁ আমার আব্বু আম্মু শুনলে বা আশেপাশের লোকজন শুনলে কি বলবে। পরে সে সে যাবেই না, একদম স্টিল ওখানে দাঁড়ায় আছে, কোনোভাবেই তাকে নড়ানো যাচ্ছে না।
মন কি চাচ্ছিল যে আসলে?
না আমার সত্যি মন চাচ্ছিল না, এটা সত্যি অনেস্টলি বলতেছি। বাইরে আবার প্রচন্ড ঝড় হচ্ছিল,
আমিও তো অনেস্টলি জিজ্ঞেস
করছি, বাইরে
বাইরে বৃষ্টি দেখে জিজ্ঞেস করলাম,
নালে বলতাম না, প্রচন্ড ঝড় হচ্ছিল, শুধু বৃষ্টি না প্রচন্ড ঝড় হচ্ছিল। এবং এরকম করতে করতে সে ঘন্টাখানেক দরজার সামনে দাঁড়ায় ছিল। পরে আমার ছোট,
ওই সব ঝড় ঝড় বৃষ্টির জন্যই বলতেছি, বয়ফ্রেন্ড বলে কথা মনের মধ্যে
না আমার, এটা কারণ আমি বাসায় একা, আমি কখনো যেখানে মেয়ে ফ্রেন্ড আসি আনি নাই সেখানে একটা ছেলে বাসার মধ্যে, আবার আমার সত্যি আমার ভালো লাগতেছিল না। পরে আমার কাজিন আমার মামা, তখন ও ওর সাথেও পরিচয় করে দিয়েছিলাম। তো ও বললো ভাইয়া কি ভিতরে আসতে বললো, এত রাত্রি কিভাবে যাবে কি এটা সেটা। পরে অনেক করে সে ভিতরে আসলো, আসার পরে ওই দিন সে ওরকম করতে করতে এরকম ঝামেলা করতে করতে, আমি তো অন্য রুমে, আমি তার সাথে কথাও বলতেছি না, সে শুধু ওই ভাড়াটে আর ওই আমার বোনের সাথে কথা বলতেছে। পরে পাশের রুমে সে, আমি অন্য রুমে, তো সে দেখতেছি তাদের সাথে হাসাহাসি করতেছি, ইয়া করতেছে, খুব স্বাভাবিক এরকম একটা আচরণ। পরে সে ওখানে ওই দিন রাতে থাকলো, হ্যাঁ আমি আমার বোন একটা রুমে, সে সম্পূর্ণ অন্য রুমে। আমি তাকে সত্যি কথা বলতে আমি তাকে বাইরে থেকে থালা দিয়ে রাখছিলাম, হ্যাঁ, এবং আমার ভাড়াটিয়া
থালা দেওয়ার কারণ,
আমি এমনি দিছিলাম, আমার জানি না কেন
তো নাই, বাট তালা দিলে যে
জানি না কেন দিছি, বাট দিয়ে রাখছি
না, বলছি যে অ্যাটাচ বাথরুম তো নাই,
ওই যে সাইডে সে যে না এটা যে সাইডে সে ছিল ও সাইডে ওয়াশরুম ছিল,
হ্যাঁ
আমার রুমের সাথে বাথরুম আছে
সেখানে ছিল। আমি বাড়ি চিন্তা করতেছি, ফ্ল্যাট, নতুন ফ্ল্যাট, একা ফ্ল্যাট, মানে নিজের ফ্ল্যাট চিন্তা করেই বলছি।
তারপরে সকাল হলো, সে চলে গেল, হ্যাঁ তখনও তার সাথে আমি কথা বলিনি, চলে গেছে। কিন্তু ওর ওর এই জিনিসটা খুব খারাপ যে আমার বাসা চিনে গেছে, এবং সে প্রায় বাসার নিচে এসে দাঁড়া থাকতো, এবং ডিনার বেলাও হয়তো ক্লাস নাই, কেমন জানি বাসার নিচে আসতো, আমি বাসা নিচে আসছি এরকম ভাবে ফোন দিত। হ্যাঁ তো দেখা যায় আর কতগুলো আইসক্রিম নিয়ে চলে আসছে, বা আমি যা খেতে পছন্দ করি এগুলো নিয়ে।
এই যে রাত্রে আসলো পাশের ভাড়াটির সাথে গল্প করছিল, বোনের সাথে ফান করছিল, সকাল পর্যন্ত ছিল, কোন সময় বাইরে ঝড় ভিতরে কাজ করে,
তার সাথে ওই রাতটা আমার কথাই হয়নি, টোটালি একদম একদমই কথা হয়নি। আমি আমার যদি কিছু বলতে হয় ইনডাইরেক্টলি আমার কাজিনকে বলছি,
বাট মনের ভিতরে
না, আমার ইচ্ছা হয়নি কিছুই না,
ইচ্ছা মানে গল্পটাই ইচ্ছা আর কি,
না গল্প করতে কিছু গল্প কোনো গল্প করতে কথাই বলিনি আমি। তার সাথে আমার খুব রাগ হয়েছে যে সে কেন বাসার মধ্যে ঢুকবে, হ্যাঁ
না মানে লাইক গল্প করতে মন চায়নি, গল্প টল্প টাইপ আর কি,
না আমি গল্প করিনি, সত্যি বলতে আমার রাগ হচ্ছিল। তারপরে সে চলে গেল, তারপরে যেটা হলো এরকম প্রায় বাসা নিচে এসে আমার পছন্দের খাবার দাবার নিয়ে দাঁড়ায় থাকতো, ভার্সিটিতেও অনেক সে সারাক্ষণ আমার সাথেই থাকতো, হ্যাঁ। তারপরে এরকম করতে করতে আমাদের সম্পর্কটা আরেকটু ভালো হলো। পরে একটা দিন মানে আমাদের সম্পর্ক যখন প্রায় সাড়ে চার মাস
কষ্ট করে প্রেমের গানগুলো তো দিস না, কিছু তো হয়নি বলছে,
দেখি যদি কিছু আনা যায়।
সাড়ে চার মাস যখন হলো তখন মানে আমি প্রায় দেখতাম আমার ক্লাস শেষে,
কোন সময় সবচেয়ে বেশি সুন্দর দেখাচ্ছিল, যখন নিচে কলাক্সিবল গেটের ওখানে আসার জন্য পাইতারা করতেছিল ওই সময়, নাকি রুমে ফান করতেছিল যে বাকি ভাড়াটিয়াদের সাথে দূর থেকে দেখতেছিল,
ওই
সময় নাকি ভোরে যখন ঘুম থেকে উঠলো তুমি ডাইকা তুললা আর কি,
মানে
গেট খুললা আর কি, তুমি তালা খুললা, তখন কোন সময় বেশি ই লাগছিল আর কি,
ওর হাসিটা অনেক সুন্দর, বাসার নিচে দাঁড়া থাকতো এবং আমার বাসা ছিল তিন তলায়, সে উপর দিকে তাকায় থাকতো, ওই সময়টা ভালো লাগতো। যাই হোক, তারপরে সে এরকম আমাদের সম্পর্কে যখন প্রায় সাড়ে চার মাস, তখন সে আমি প্রায় আসলে এটা প্রায় হতো যে সে আমি বাসায় আসতেছি, আমি বাসে উঠছি আমার মতো, কিন্তু তাকে দেখতেছি বাসের বাসের কোন সিটে সে বসে আছে, হ্যাঁ। তারপরে এসে সরাসরি আমার বাসার পাশে, বাস থামতো আমার বাসার থেকে একটু দুই মিনিট দূরত্ব ওখানে, ওখানে এসে নামলো, তারপরে কোনো কথা নেই বলে আমার সাথে সাথে হাঁটতে হাঁটতে বাসার নিচে চলে যেত, আমি কোনো কথাও বলতে পারতাম না, তাহলে সিন ক্রিয়েট করতো রাস্তার মধ্যে, এরকম ছিল। পরে যখন প্রায় সম্পর্কে সাড়ে চার মাস হয়ে গেল, তখন সে একদিন আমার সাথে একদিন আমার যে ভাড়াটিয়াটা, সে ভাড়াটিয়া আপুটা বাসায় ছিল না, সে বাসার নিচে একদিন আসছে আমার, এবং তখন আমাকে বলতেছে উপরে আসবে, তো আমি ওই দিন তো আমি একা, আমি ওই দিন তাকে অ্যালাউ করিনি, তো সে চলে গেছে। সে চলে যাওয়ার পরে তারপর থেকে সে শুধু মানে মানে তার আমার প্রতি তার যে একটা ক্রেজিনেস ওটা অনেক বেড়ে গেছিল, হ্যাঁ। একটু দেখানো হলে, আমাদের তো সপ্তাহে চার দিন ক্লাস ছিল, সে দেখানো হলে কান্নাকাটি করতো, কিরকম যেন একটা একটু ছেলে মানুষও ছিল এরকম করতো, হ্যাঁ। পরে আমি আমি আর সব থেকে বড় কথা, আমিও তার প্রতি অনেক উইক ছিলাম, তাকে না দেখে আমি থাকতে পারতাম না, হ্যাঁ এরকম একটা অবস্থা। পরে আমি আমি তাকে বললাম যে আর আমি প্রেম করব না এখন, হ্যাঁ আমার ওরকম কারোর প্রতি আমার বিলিভ নেই, যদি করতে হয় তাহলে বিয়ে করতে হবে, আমি এটা তাকে বলেছিলাম। বিয়ে করতে হবে, আমি প্রেমে বিশ্বাসী না, আমি এটা দিনের পর দিন রিলেশন চালা যাওয়া, তারপরে হয়তো ব্রেকআপ হয়ে যাবে বা কি, আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি এরকম করতে পারবো না। তুমি আর ওদের হাসানদের টোটালি অবস্থান মোটামুটি ভালোই ছিল ওদের গ্রামে, যতটুকু আমি বিয়ের আগে খোঁজখবর নিয়েছি, মানে সবকিছু ঠিকঠাকই ছিল, মানে আমাদের সাথে অ্যাডজাস্ট করে এরকমই ছিল। পরে যেটা হলো, ও আসলে তারপরে ও প্রথমে বিয়েতে রাজি হয় নাই, আমি ও বললো যে আসলে বিয়ে করবা তো, এভাবে বিয়ে করবা মানে এখনই বিয়ে করবা? আমি বলছি
গুরু,
এখন না হলো,
এখনই বিয়ে হচ্ছে কি হচ্ছে না একটু পরে না হয় জানি। স্বর্ণাকে একটু থামিয়ে দিলাম, বন্ধু একটু অপেক্ষা করুন, সবকিছু তো জানতে পারবেন, তবে ছোট্ট একটি বিরতি থেকে ফিরছি। অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 এ। যে পোস্টটি দেওয়া রয়েছে সেই পোস্টটা লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, সঙ্গে থাকুন।
শুনছেন ঢাকা এফএম 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং টুইং।
আহ শান্তি, এখন সব চুপ, কিন্তু কিছুক্ষণ আগেও
প্রাণডালের আবেশে জটিল সময়ও মুঠোয় চলে আসে।
প্রাণডাল, সময়টাকে মুঠোয় নিয়ে নাও।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
ভালোবাসার বাংলাদেশ,
ভালোবাসা বাংলাদেশ, হিমা রয়েছে আপনার সঙ্গে এবং গুরু এতেশাম স্বর্ণার্থ রয়েছে। আজকে আমরা শুনছি স্বর্ণার জীবনের গল্প, আরো অনেক কিছু কিন্তু বাকি রয়েছে, আমি স্বর্ণাকে থামিয়ে দিয়েছিলাম। তবে বিরতিতে যাবার আগে বলেছিলাম যে কোনো কমেন্ট কিন্তু আমাদেরকে করতে পারেন জি বন্ধু, আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ করে গিয়ে টাইপ করুন ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 লিখবেন, এবং সেখান থেকে যে পেজ লাইকিং এর পরিমাণটি দেখবেন 324,000 প্লাস, সেই পেজটিকে সিলেক্ট করবেন এবং যে পোস্টে আমরা দিয়েছি স্বর্ণাকে নিয়ে সেই পোস্টে লাইক দিয়ে অবশ্যই আবার কমেন্ট করতে একদমই ভুলবেন না, এবং শেয়ার তো অবশ্যই করতে হবে। আর এই মুহূর্তে আবারও ফিরে যাচ্ছি স্বর্ণার কাছে।
আমরা শুনছিলাম এবং বলছিলে যে একদম বিয়ের প্রসঙ্গ,
বিয়ের প্রসঙ্গ, হ্যাঁ। তো তারপরে দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম যে বিয়েটা করব, এবং কিভাবে যেন জানি না বিয়েটা আমরা নিজেরাই করে ফেলি। সেটা হচ্ছে 2015 সালের 15ই মে, ওটা আমরা খিলক্ষেত কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি, এবং আমার সাথে আমার ওই ভাড়াটি আপুটা ছিল এবং ওর দুইটা ফ্রেন্ড ছিল, ওটা আমারও ফ্রেন্ড, ভার্সিটি ফ্রেন্ড ছিল। তো বিয়েটা করি, বিয়েটা করার পরে যেটা হয়, আমাদের আমি আমার বাসায় থাকি, সে ম্যাচে থাকতো নাখালপাড়া, তো তার আসা যাওয়া শুরু হলো আমার বাসায়। তো সে আসলে এর মধ্যে যখন আমাদের বিয়ে 10-12 দিন হলো, তখন হঠাৎ করে আমার মানে আমার বাসায় যে আমার তার সাথে আমার সম্পর্ক, এটা আমার ফ্যামিলি জানতো কিন্তু বিয়ের ব্যাপারটা জানতো না। পরে আমার দুলা ভাই একদিন দেখে ফেলে তাকে আমার বাসায়, এবং পরে বিয়ের ব্যাপারটা সবাই জেনে যায়। বিয়ের ব্যাপারটা যখন জেনে যায় সবাই, তখন একটু সমস্যা হয়। তো যেটা হয়, ও আর তখন আমার ফ্যামিলি আমাকে একটু বকাঝকা করে বা কি এরকম, তারপরে ও আমাকে নিয়ে খিলক্ষেতে একটা বাসায়, আমার ফ্যামিলি যেহেতু আমার সাথে একটু রুড আচরণ করতেছে, ও তখন আমাকে একটু খিলক্ষেতে একটা বাসা নিলাম আমরা এক রুমে, সেখানে উঠালো। হ্যাঁ, ও সেখানে থাকলাম কিছুদিন, কিন্তু সেখানে যাওয়ার পরেই আমি যেটা দেখলাম, আমার বিয়ের তখন বিয়ের 20 দিনও হয়নি, তখন থেকে দেখলাম আচরণে একটু চেঞ্জ তার, মানে ওই বাসাটা গেলাম আমরা, আচরণে চেঞ্জ। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমি কিছু বলতে পারি না, মানে গায়ে হাত তোলা ব্যাপারটা শুরু হয়ে যায়। হ্যাঁ, গায়ে হাত
বিয়ের 15-20 দিনের মাথাতেই।
হ্যাঁ হ্যাঁ, নর্মালি খুব একটা ঝগড়াঝাটি হতে হয় বা আমি যে খুব তর্ক করবো এরকমও প্রয়োজন হয় না, ছোটখাটো ব্যাপার নিয়ে গায়ে হাত তোলা শুরু হয়ে যায়, এবং মানে আমি প্রথম মানুষটার সাথে একদম মেলাতে পারছিলাম না। হ্যাঁ, এরকম গালাগালি তো তার সাথে ছিল, এরকম যদি বলতাম যে ভাত খেতে আসো, সে তখনও হয়তো আমাকে একটা একবার জায়গায় দুইবার বললে একটা গালি দেওয়া শুরু করলো এরকম। ওই সময় আমার অনেক খারাপ লাগতো যে আমি বিয়ে করছি তো এখনো আমার সাথে এরকম ব্যবহার করতেছে, কিন্তু তারপরে ওই সময় একটু টান ছিল আমার প্রতি। যাই হোক, তখন আমার বাবা এক মাসের মাথায় আমার বাবা আমাকে বাসায় ফিরে নিয়ে যাওয়ার চেষ্টা করে যে তোরা সে বিয়ে করছিস, বাসা নিছিস, আচ্ছা ঠিক আছে। তখন ওকে বলা হয় তুমি তোমার মা বাবাকে নিয়ে আসো, 15 দিন সময় দিলাম, এর মধ্যে তুমি তোমার মা বাবাকে নিয়ে আসো, কিন্তু তুমি এই স্বর্ণাকে নিয়ে আমাদের বাসায় চলে আসো। আমার বাসা যেহেতু কেউ থাকে না, আমি থাকি আর মানে আমার মেয়ে একা থাকতো, এখন কেউ থাকে না, তুমি আমার জামাই যেহেতু তুমি এখানে থাকো। তো আবার বললো বিয়ের কথাটা জানার পরে আমার আব্বু তার বাড়িতে জানাতে চাইছিল, বাট সে রিকোয়েস্ট করলো খুবই যে আমাকে এখন বিয়ের কথা বললে আমার বাসা থেকে বের করে দিবে, ওরা আবার এক ভাই এক বোন, ও বড়, ছোট বোনের বিয়ে হয়ে গেছে, বের করে দিবে, এখন জানায় না, আমি কথা দিলাম 15 দিনের মধ্যে আমি সবাইকে নিয়ে আসবো। তো এটার পরে আমার তার 2-3 দিন পরে আমি আর ও আমার বাবার বাসায় চলে গেলাম মিরপুরে, ওখানে থাকা শুরু করলাম। কিন্তু ওইখানে থেকেও তার আচরণ মানে দিন দিন আরো খারাপ হচ্ছে। হ্যাঁ, সে মানে অ্যাবনর্মাল আচরণ করতেছে। পরে একদিন রাত্রে যে দুজনের একটু ওইটা দুজনের একটু ও আবার করছে কি, ওখানে আমার বাসায় থাকার পরেও আমার বাসার একটু দূরে একটা ছোট একটা রুম নিয়ে থাকতো, মানে একটা রুম নিয়েছিল জাস্ট এমনিতে, ওর কিছু জিনিসপত্র ওখানে থাকতো, এমনি নামে মাত্র একটা রুম নিয়ে রাখছে। পরে আমি আবার ওখানেও একদিন গিয়ে থাকতো, আমি আবার রান্নাবান্না করে দিতাম ওখানে গিয়ে থাকতো, ওটা আমার বাসা থেকে বেশি দূরে ছিল না, এখানে বেশিরভাগ সময় থাকতো আমার বাবার বাসায়। তো একদিন হলো কি, একদিন রাতে সে আমাকে মানে আমাদের দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়, পরে সে আমার গায়ে প্রচন্ড ভাবে হাত তোলে, যেটা হয় মানে এত
বাজে,
সে এমন ভাবে মারে মানে কারেন্টের যে তার আছে সেটা গলার মধ্যে পেঁচায় ধরে, মেরেই ফেলবে এরকম একটা অবস্থা।
কি
নিয়ে মানে তার এক্স ছিল একজন, সে টেক্সট করছিল, তার নাম শিপা,
এক্স কি বলে,
গার্লফ্রেন্ড, আচ্ছা, সে টেক্সট করছিল, ওটা নিয়ে আমি বললাম।
এখন কি এই জামানাতে এক্স বললে বোঝা যায় না যে গার্লফ্রেন্ডের কথা বলা হচ্ছে?
আমি কিছু মানে আমি কোনো ফিট জবাব দিতে পারবো না, দিলেই গায়ে হাত তুলবে এরকম। পরে আমি ওইদিন সত্যি ওইদিন মেরে ফেলতো এমন ভাবে, কিন্তু আমি অনেক কষ্ট করে, আমার পাশের রুমে যেহেতু ভাড়াটিয়া, আমি অনেক কষ্ট করে ওর কাছ থেকে ছুটে গিয়ে দরজাটা করতেছি, আপু দরজা খুলেন, কান্না করতেছে। তো ততক্ষণে মেয়েটারে আমার হাত টাত ফুলে আমার গলায় দাগ পড়ে গেছে কারেন্টের তারের, খুব বাজে ভাবে, এবং সে এরকমও ছিল নিজে মেরে নিজেই আবার সরি বলতো, সেটা প্রথম দিকে ছিল ওই সময় না। পরে আমার ওই ভাইটি আপুটা বললো যে তুমি যদি এরকম মারতে থাকো তাহলে কিন্তু ওর বাড়িতে বাসায় ইনফর্ম করবো, তুমি এখনই চলে যাও। পরে সে চলে গেল, পরে ওই ওই ব্যাপারটা এতই ওইদিন সিনক্রেট করছে, সে তার বাড়িতে বিয়ের খবরটা অলরেডি জানানো, ওইদিন জানানো হয়ে গেছে আমার ফ্যামিলি থেকে 15 দিন আসার আগেই জানানো হয়ে গেছে। পরে তারা 15 দিন তারা তাদের ছেলেকে নিয়ে আসলো, 15 দিন পরে আসার পরে বললো যে এরকম এমনিতে লোকে বিয়ে করছে, তারপর আবার বউকে এভাবে মারছে। তো তারা সবাই মুরব্বীরা বেশ কয়েকজন আসলো, এসে সরি টরি বললো। তো যেটা ঠিক হলো যে তারও এক মাস পরে মানে জুলাইয়ের দিকে, জুলাইয়ের 24 তারিখে ঠিক হলো তারা সবাই আসবে, এসে আমাকে আংটি পরা যাবে, এবং হাসান এরকম আর গায়ে হাত তুলবে না, খারাপ ব্যবহার করবে না, এরকম হাসানও সবার কাছে মাপ চাইলো। তো তারপরে আসলো জুলাইয়ের 24 তারিখে 2015 সালের, এসে আমার আমার শাশুড়ি শ্বশুর আমার শ্বশুর বাড়ি সবাই আসলো, এসে আমাকে আংটি পরাই দিল, সবকিছু স্বাভাবিক ছিল, সবাই মেনে নিল। হ্যাঁ, এবং তখন কথা হলো যে আমাদের MBA শেষ হবার পরে ও যখন চাকরি পাবে তখন আমাদের বিয়ের অনুষ্ঠানটা হবে, হ্যাঁ, এবং তখন আমাকে তুলে নেওয়া হবে। তো এবং আমার আব্বু সিদ্ধান্ত দিল যে আমার মেয়েটা ও একা থাকে ওই বাসাটায়, কেউ তো থাকে না, তো আমার জামাইও আমার ছেলে নেই, ও ছোট জামাই, ও ওখানেই থাকবে ওর সাথে, হ্যাঁ, ও ওখানেই থাকবে, ও চাকরি বাকরি যখন পাবে পাইলো ও এখানেই থাকবে। তারপরে এই সিদ্ধান্তে তারাও রাজি হলো, ওখানে থাকলো। এখানে থাকা শুরু করলাম আমরা একসাথে আমার বাবার বাসায়। ওখান থেকে ক্লাস করতাম একসাথে, কিন্তু আমাদের রিলেশনের যে কনফ্লিক্ট এটা কখনোই কমে নাই, এটা দিন দিন বাড়তেছিল। এবং যেটা হতো, ওর আমি ওকে এত রাগি কখনোই জানতাম না যে তার মধ্যে এতটা রাগ। সে অল্প কিছুতেই রেগে যেত, গালাগালি করত, সিনকেট করত এরকম। এবং একটা সময় দেখা গেল, মানে সবসময় বলতো বিয়েটা করা ঠিক হয় নাই। হ্যাঁ, আমি এর থেকে সুন্দরী মেয়ে বিয়ে করতে পারতাম,
এটাই মেইন প্রবলেম।
হ্যাঁ, এর থেকে সুন্দরী মেয়ে বিয়ে করতে পারতাম, অথবা কত মেয়ে ভার্সিটি তার একটু অপেক্ষাও করতে পারতাম বিয়ে করার জন্য, এরকম কথা সে প্রায়ই বলতো আমাকে। হ্যাঁ, এরকম বলতো। এবং ওই ওই যে একটা গায়ে হাত তোলার অভ্যাসটা, এটা কখনোই যায় নাই। সে খুব বাজে ভাবে আমার গায়ে হাত তুলতো। এটা নিয়ে আমার আব্বু অনেকবার বোঝানোর চেষ্টা করছে, তার ফ্যামিলিকেও জানায় বোঝানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু সে ওই আপাতভাবে একটু সরি টরি বলে, হ্যাঁ, তারপরে আর এটা গুরুত্ব দেয় না। পরে এরকম হতে থাকলো, এরকম যখন এরকম ভাবেই আমাদের একটা বছর গেল ওই বাসায় আমরা থাকলাম। ওর ওর যাবতীয় যত খরচ ও বললো, ওর কথা মতো ওর বাসা থেকে নাকি ওকে কোনো খরচ দেয়া হয় না। হ্যাঁ, তো সেজন্য আমার আব্বুই বেশিরভাগ খরচ দিত, এবং তার পড়াশোনায় কোনো টাকা লাগতো না, কারণ আমার শ্বশুর ছিল মুক্তিযোদ্ধা। তো তার আমাদের ইউনিভার্সিটিতে মুক্তিযোদ্ধার সন্তান পড়ানোর জন্য কোনো টাকা লাগে না, টিউশন ফি দরকার ছিল না। তার যাবতীয় খরচ যেটা, এটা আমরাই দিতাম, ইয়ে করতাম। তো আমার শ্বশুর শ্বশুরের সাথে আমার যোগাযোগ ছিল, কিন্তু আমার শ্বশুর শ্বশুরই কখনোই আমার সাথে খুব একটা যোগাযোগ করতো না। হ্যাঁ, মানে আমি যোগাযোগ করতে চাইলেও তাদের খুব একটা আমার সাথে যোগাযোগ ইয়া করতো না বা এরকম। কিন্তু ও বলতো টাকা দিত না বাসা থেকে, মানে ও সবসময় দেখতো আমার কাছ থেকে অনেক কিছু হাইড করে, প্রচন্ড সবকিছু হাইড করে। তো আমি হয়তো দেখা গেল টেবিল গোছাতে গেলাম বা ব্যাগ গোছাতে গেলাম আমার বাসায়, দেখতাম সেখানে হয়তো দেখতাম মাঝে মধ্যে 15,000 টাকা, মাঝে মধ্যে 20,000 টাকা এরকম দেখতাম হঠাৎ হঠাৎ করে। তো প্রথমে কিছু বলতাম না, একদিন আমি বলছি যে তুমি টাকা বাসা থেকে দেয় না বা কি, তুমি এগুলো কোথায় পাও? হ্যাঁ, এই কোথাও পাও কোশ্চেনটাও করা যাবে না। হ্যাঁ, তোমাকে সবকিছু বলতে হবে। হ্যাঁ, বিয়ে করছো বলে কি মাথা কিনে নিয়েছো? যেখানে পাইছি সেখানে পাইছি, তোমার কি তাতে? হ্যাঁ, এরকম আচরণ করতো। এবং মানে এবং একটা সময় পর দেখলাম আচরণে অনেক চেঞ্জ। আমাদের MBA ক্লাস শেষ হতো 9:30, সে যখনই আসতো তো রাত্র 11:00 যদি আমরা এসে পৌঁছাতাম মিরপুরে, বাসার নিচে তার যেতে হবেই, এবং বাসার নিচে গেলেই আমি দেখতাম ফোনটা ওয়েটিং, বাসার নিচে যেতে হবেই। এবং আমার ফেসবুক পাসওয়ার্ড সব সময় জানতো, আমার প্রোফাইল পিকচারটাও ছিল তার সাথে, তার ফেসবুক পাসওয়ার্ডটা আমি কখনোই জানতে পারিনি। হ্যাঁ, এবং আমি অনেক সময় দেখতাম, মানে যখন ল্যাপটপে বসে দেখতাম মেয়েরা ছবি পাঠাচ্ছে বা ইয়া করতেছে, বাট আমি এগুলো বললে কখনো কোনো অ্যান্সার দিত না সবটা। হ্যাঁ, তো তারপর যেটা হতো,
আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে আসছে এখনই।
জি বন্ধু, আমরা এই মুহূর্তে টাইম চেকে বিরতি থেকে ফিরছি, নতুন আরেকটি ঘন্টায় সঙ্গে থাকুন।
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত 1টা।
সুরাইয়া মাহমুদা, যমুনা রিসার্চ সেন্টার।
যমুনা আমার প্রয়োজন বোঝে, আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা আমার প্রয়োজন বোঝে।
ভালোবাসার বাংলাদেশ, বন্ধু শুনছেন ভালোবাসা বাংলাদেশ, নতুন আরেকটি ঘন্টে আপনাকে স্বাগতম জানাচ্ছি এবং এবার রয়েছে আপনার সঙ্গে। আর আমরা শুনছিলাম স্বর্ণা জীবনের গল্প, আবারও স্বর্ণার কাছে ফিরে যাব। তবে বন্ধু, স্বর্ণা জীবনের গল্প যেহেতু শুনছেন, এই মুহূর্তে আপনার অনুভূতি কেমন, সবকিছু মিলে কেমন লাগছে, অবশ্যই আমাদেরকে জানাবেন ফেসবুকে। ফেসবুকে আমাদের যে ফ্যান পেজটি রয়েছে সেটিকে অবশ্যই আপনি সিলেক্ট করবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে টাইপ করবেন ঢাকা স্পেস FM স্পেস 90.4, লিখলেই পেয়ে যাবেন অনেকগুলো পেজ। সেখান থেকে যে পেজ লাইকিং এর পরিমাণটি 3,24,000+, সেই
সেই পেজটিকে আপনি সিলেক্ট করবেন এবং প্রথম যে পোস্টটি দেওয়া হয়েছে সেই পোস্টটিতে লাইক দিয়ে কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর বন্ধু অবশ্যই শেয়ার তো করবেন, কারণ শেয়ার করলে নেক্সট উইকে আপনি হয়ে যাচ্ছেন সেই লাকি উইনার যে কথা বলতে পারছেন গুরু এহতেশামের সঙ্গে। আর বন্ধু এই মুহূর্তে আর দেরি না করে ফিরে যাচ্ছি আবারও স্বর্ণার কাছে।
তোমার সাথে যে ধরনের কনফ্লিক্ট,
তারপরে এরকম করে দেড় বছর গেল, বাট তার বিহেভ খারাপ হতেই থাকলো। একটা সময় দেখা গেল একদম মানে অসহ্য, ঘরের মধ্যে এসে আমাকে কোনো টাইম দিচ্ছে না, ইভেন আমাকে সহ্য করতে পারতেছে না, এরকম একটা অবস্থা। পরে সে সবসময় বলতো আমি একটা চাকরি পেলে আমি চলে যাব, আমি অন্য কোথাও চলে যাব, অন্য কোথাও গিয়ে থাকব, হ্যাঁ আমি লাইফে আরো আরো সুন্দরী, সবসময় এটা বলতে সুন্দরী মেয়ে এক্সপেক্ট করতাম বা এরকম। তারপরে সে যেটা হলো, আমাদের MBA শেষ হলো গত বছর আগস্টে, এবং এটা আগস্টে, তারপরে সে MBA শেষ হওয়ার পরে সে চাকরি পায়, সে খুব তাড়াতাড়ি চাকরি পায়, এবং ওই চাকরিটা পাওয়ার এক সপ্তাহ পরে সে বাসা থেকে চলে যায়। হ্যাঁ, সে উত্তরে একটা ম্যাচ নিয়েছিল, বাট ওটার কথা ওইটা ঠিকানা সে কখনোই আমাকে দেয়নি। সে ওখানে গিয়ে ওখানে গেল, ওখানে যাওয়ার পরে আমি তার সাথে টোটালি কোনো যোগাযোগ করতে পারলাম না। এবং যেটা হলো, সে ওখানে যাওয়ার পরে আমি তার 15 দিন পরে আমি প্রেগনেন্ট হলাম, তো আমি তাকে সেটা মানে আমাদের সবার ফোন সে ব্লক করে রাখছে, হঠাৎ করে আচরণে খুব চেঞ্জ, কারোর সাথে যোগাযোগ করতেছে না, আমার ফোন পিক করতেছে না, ব্লক করে রাখছে। পরে যেটা হয়েছে, আমি আমার ফ্রেন্ডের দিয়ে বললাম যে এরকম বলো যে আমি প্রেগনেন্ট, তো এটা আমি ভাবছি এটা সে খুব খুশি হবে, এই ব্যাপারটা তো সে অখুশি হয়ে থাকতে পারে না। কিন্তু সে এটাও বলল যে প্রেগনেন্ট তো কি, আমি তো কখনো বাচ্চা চাই না, আমার এটা আমার কোনো দরকার নেই। হ্যাঁ, তারপরে আমিও অনেকভাবে মেসেজ পাঠাতাম কিন্তু সে কোনো রেসপন্স দিত না। পরে যেটা যেভাবে হলো, সে সবসময় এমনিতে বলতো যে তুমি তোমার সাথে আমি থাকবো না, তুমি যদি কখনো প্রেগনেন্ট হও আমি কিন্তু পেটে লাঠি দিয়ে বাচ্চা মেরে ফেলবো, হ্যাঁ আমার এখন অন্যভাবে লাইফ গোছানোর ইচ্ছা, এটা প্রায় বলতো। হ্যাঁ, তো তারপরে আমি জানি না কেন আল্লাহর ইচ্ছা হতো, আমার একটু ডিফারেন্ট প্রেগনেন্সি ছিল, আমার সমস্যাটাও জানতো, আমার 2 মান্থের সময় আমার বেবিটা অ্যাবর্শন হয়ে গেল, আমার মিসক্যারেজ হয়ে গেল। তো তারপরে একটু ওই সময় থেকে তার প্রতি একটু আমার খারাপ লাগা শুরু হলো, যে বেবির কথা শুনলো এমন করলো। হ্যাঁ, এরকম 1 মাস 2 মাস 3 মাস 4 মাস সে আমার সাথে কোনো যোগাযোগই করে না, অথচ এরকম ছিল না, একটু হলো যোগাযোগ করতো, MBA থাকতে যখন রাগারাগি করতাম ধর 15 দিন রেগে থাকতো কিন্তু ফোন দিত, আসতো আমাকে না দেখে থাকতে পারতো না, এরকম ছিল। পরে তারপরে যেটা হলো, সে এরকম করে 4-5 মাস গেল, সে আমার সাথে কোনো যোগাযোগ করে না। পরে আমি আমার বাবা, আমি আর আমার খালা, তার সে মিরপুর 14-তে ইনস্টিটিউট অফ সায়েন্স স্টেট অ্যান্ড টেকনোলজি ISTT ওখানকার লেকচারার হিসেবে সে চাকরি পেয়েছিল। পরে আমি আমার বাবা আমার খালা ওখানে গেলাম, আমার বাবা তাকে বোঝালো খুব ভালোভাবে যে বাবা কি হয়েছে, চলো তুমি হঠাৎ করে কেন এমন করতেছো বা কি। সে ওখানে বসে আমার বাবাকে প্রচুর অপমান করলো, হ্যাঁ, এবং বললো আমি সম্পর্ক রাখবো না, আমি ঝোঁকের বসে বিয়ে করছি। পরে আমার বাবা চলে আসলো, আমার বাবা ওকে আসলে অনেক আদর করতো। পরে যেটা হলো, তারপরে আমি গেলাম একদিন তার ইউনিভার্সিটিতে একা, তারও প্রায় 1 মাস পরে, যে দেখি আমি একা গেলে আমাকে নিয়ে কোনো সমস্যা আছে কিনা। তো আমি তখন বললাম যে তোমার কি হয়, ইউনিভার্সিটিতে যাওয়া মাত্রই সেই টিচারদের সামনে আমাকে অপমান করা শুরু করলো। পরে আমি বললাম চলো নিচে যাই, একটু কথা আছে, অনেক রিকোয়েস্ট করার পরে সে ভার্সিটি থেকে নিচে নামলো। এবং সে আমি তাকে বললাম যে দেখো আমার যদি কোনো অন্যায় হয়েও থাকে, আমি তো জানি না কি হয়েছে, তুমি এরকম কেন হঠাৎ করে যোগাযোগ অফ করে দিছ, হ্যাঁ চাকরি পেয়ে, তো চলো কিছু হলে মাফ করে দিও। সে আমাকে স্পষ্টই বলে দিল যে আমি আমার লাইফটা গুছিয়ে নিছি, তুমি তোমার লাইফটা গুছিয়ে নাও, হ্যাঁ আমি সম্পর্কটা রাখবো না, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। হ্যাঁ, পরে আমি চলে আসলাম ওখান থেকে, 2-3 মিনিটের বেশি সে আমার সাথে কথা বলল না। তারপরে যখন আসলাম, আমি তারও 15 দিন পরে আমি কোনো উপায় না পেয়ে আমি আমার শ্বশুর বাড়িতে গেলাম, আমি একাই গেলাম, যে শ্বশুর শাশুড়ি কখনো এই 4-5 মাসে ফোনটা পিকও করে না, তাদের একটা ওপিনিয়ন আছে বা তারা তো আমার গার্জিয়ান, সেজন্য আমি সেখানে গেলাম যে তারা কি বলে। কিন্তু সেখানে গিয়েও তারা ওইদিন আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে অনেক অপমান করছে, আমার খালা শাশুড়ি মানে খুব বলতেছে যে আমার ছেলে বিয়ে করছে, আমরা খুব ঠেকায় পড়ে মেনে নিয়েছি এটা, আমরা অনেক ভালো বউ আনতে পারতাম, অনেক সুন্দরী বউ আনতে
পারতাম,
সুন্দরী, হ্যাঁ একটা ছেলে তাকে অনেক, তোমরা কি দিছো, হ্যাঁ তোমরা একটা ব্যাপার না বললেই না, আমার শ্বশুরবাড়ি থেকে আমার কোনো অভিযোগ ছিল না কখনো, আমার হাজবেন্ড হাসান মানে সে কখনো এটা আমি কখনো চাইনি, তারপর একটা এক্সপেকটেশনটা থাকে, সে কখনো না আমি কখনো দেখিনি যে সে হয়তো 100 টাকা দিয়ে বা 10 টাকা দিয়ে আমার জন্য একটা জিনিস নিয়ে আসছে, যেটা যে আমার ওয়াইফ তাকে দেই বা কি, এরকম কখনো এরকম কোনো মেন্টালিটি তার মধ্যে ছিল না, এবং আমার শ্বশুরবাড়ি থেকেও কখনো এটা কখনো করা হয়নি। তো তারপরে আমার শাশুড়িকে আমি যেটা বললাম, ওই দিন আমাকে প্রচন্ড অপমান করা হয়েছে, তারপরে আমি ওখান থেকে চলে আসলাম, আমাকে ওই দিন আমার শ্বশুরবাড়িতে আমার মোবাইল আটকে রাখা হয়েছিল, আমাকে রুমের মধ্যে আটকে রাখা হয়ে অনেক অপমান করা হয়েছে। পরে আমি ঢাকায় আসার পরে সবাই মিলে অনেক, আমার ওই দিন সকালবেলা হঠাৎ করে আমার শাশুড়ি আমার মামা শ্বশুর খালা শ্বশুরি সবাইকে খবর দিল, সবাই মিলেই বললো যে কেন বিয়ে করছো, আমার ছেলেকে ফুসলে ফাসলেই বিয়ে করছো, আমার ছেলে যদি চায় তাহলে আমরা এখন আবার বিয়ে দিব আমাদের আমার ছেলেকে, হ্যাঁ তো আমার ছেলে যেটা চাইবে সেটাই হবে, ছেলে চাইলে তোমার মেনে নিব, ছেলে না চাইলে মেনে নিব না। তারপরে ঢাকায় আসলাম, ঢাকায় আসার পরে তারপরে তারা এবং আমার শাশুড়ি ওই দিন বললো যে এরকম মানে 5 লাখ টাকার 5-6 লাখ টাকার মতো দিলে তখন ভেবে দেখতে পারি যে কিছু করা যায় কিনা, ছেলেরে একটু বলে টুলে আমরা দেখতে পারি, ইনডাইরেক্ট ভাবে যৌতুকই চাইলো। পরে আমরা ঢাকায় আসলাম, এই প্রায় এরকম করতে করতে প্রায় 6 মাস হয়ে গেল, হাসান কিন্তু 1 সেকেন্ডের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করেনি, আমার শ্বশুরবাড়ির লোকজনও না। পরে ঢাকায় এসে যেটা করলাম
তাকে কোনোভাবে ট্রেস করা যায়নি,
কোনোভাবেই না, হ্যাঁ তারপরে যেটা হচ্ছে সে আমাকে মানে আমি ঢাকায় আসার পরে এরপরে যৌতুক চাইলো, ওই সময় একটু খারাপ লাগলো আমারও আমার আব্বুরও যে যৌতুক চাইলো কেন। পরে যেটা হলো আমার বাবা একটা মামলা করলো তাকে নিয়ে, যৌতুকের একটা মামলা করলো, হ্যাঁ
যেহেতু তাকে কোনোভাবে লাপাত্তা হয়ে গেছে,
পাওয়া যাচ্ছে না এবং সে তো চাকরি পেয়েও আমার ভরণ পোষণ
ছিল
যৌতুক এবং ভরণ পোষণের, সে ভরণ পোষণ দিচ্ছে না, তাকে অনেকবার নোটিশ পাঠানো হয়েছে সে রিপ্লাই দেয়নি। তো এরকম যৌতুকের দুইটা একটা ডেট গেল মামলার, এর মাঝেই শুনতে পাই যে তার ইউনিভার্সিটিতে তার স্টুডেন্টের সাথে তার অবৈধ সম্পর্ক, ফিজিক্যাল রিলেশন, এবং আমি মানে সব প্রমাণে আমার কাছে আসে যে মেয়ের একটা অনেক মেয়ের সাথে তার ফিজিক্যাল রিলেশন ছিল এবং সে প্রশ্নপত্র ফাঁস করে মেয়েদের সাথে প্রশ্নপত্র দিয়ে এরকম সম্পর্ক তৈরি করতো।
সে যেহেতু কোঅর্ডিনেটর বা ক্যাপ্টেন ছিল
না
নাকি কারণে নাকি টিচার ছিল, ও আচ্ছা নতুন নতুন যে
জবটা সে
নতুন জায়গাতে যে টিচার হিসেবে সে ইনভলভ হলো,
হ্যাঁ
সেখানে প্রশ্নপত্র দিয়ে
হ্যাঁ
ছাত্রীদের সাথে সক্ষমতা বাড়াইতো এবং খারাপ
দেবজানী মন্ডল, মেয়েটা জানতো হাসান ম্যারিড, তারপরে ওর সাথে এরকম সম্পর্ক তৈরি করে এরকম কোশ্চেন টোশ্চেন নিত, যার সাথে বিয়ে ঠিক হয়েছিল প্রশান্ত মন্ডল, সেই ছেলেটা আমাকে ফেসবুকে খুঁজে বের করে ওইসব মানে রেকর্ড যে ভিডিও অডিও রেকর্ড গুলো আমাকে ছবি তাদের একসাথে এগুলো দেয়, ওই ছেলে আবার ওই মেয়েকে একটা মোবাইল গিফট করছিল, সেই মোবাইলটা জব্দ করে
প্রশান্ত মন্ডলের সাথে কি বৈবাহিক সম্পর্ক হওয়ার কথা ছিল দেবজানী,
দেবজানী মন্ডল,
সেই দেবজানী আবার শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে হাসানের সাথে মানে তোমার বরের সাথে,
এবং
সেই প্রশান্ত পরবর্তীতে তোমাকে কমিউনিকেট করে এবং তোমার কাছে সেই তথ্যগুলো পাচার করে যাতে করে তুমি তোমার বরকে ছাড়িয়ে নিয়ে আসো ওখান থেকে এরকম।
পরে আমি এত খারাপ লাগলো মানে তাদের
কি কি পাইছিল তুমি
রেকর্ড অনুযায়ী, হ্যাঁ তার মানে
কি রেকর্ড দেখেছিল,
রেকর্ড কয়েকটা মেয়ের সাথে তার ফিজিক্যাল রিলেশন,
সে কি দেখলে ভিডিও দেখলে অডিও শুনলে কি
রেকর্ড রেকর্ড অডিও রেকর্ড এবং
কি শুনলে কি ধরনের কথা
কথা মানে ফিজিক্যাল রিলেশনে যে ধরনের কথাবার্তা ফোনের মধ্যে এগুলো এবং
তাদের ফোন মানে বুঝতে পারছি যে
এবং তাদের যে রেগুলার মানে তাদের যে এ ধরনের সম্পর্ক এটা তারা ফোনেই বলতেছে ফোনে এ ধরনের
ফোনে সেক্সুয়াল কনভারসেশন রাইট সেদিন তো এরকম ছিল এর মুহূর্তে এসে এরকম টাইপ আবার কখন দেখা হবে এই টাইপ
এবং এরকম ওই শুধু দেবযানী না আরো কয়েকটা মেয়ের সাথে এরকম ছিল এবং
সেখানে তুমি তো তার কনভারসেশন তার টোনালিটি শুনে বুঝতে পারছো যেটা হাসান তোমার অনুভূতি কি এসব জিনিস জানা শোনার পরে
আমি আসলে ওই যে একটা মামলা করার পরেও আমার মনের মধ্যে একটা আশা ছিল যে তার সাথে সব ঠিক হবে আমি আমার হাজবেন্ডকে প্রচন্ড ভালোবাসি মানে আমি যে আমার আব্বু আম্মুর পরে হয়তো
আর কি দেখছো তার সম্বন্ধে যে হিস্টোরিক্যাল লাইফ তোমার হাজবেন্ডের আর কি কি দেখছো এসব এগুলো তুমি তো নিজের কানে শুনেছো বিভিন্ন মেয়ের সাথে সেক্সুয়াল কনভারসেশন করছে
এবং মানে
আরো কি এরকম দেখেছো
হ্যাঁ সে যে প্রশ্ন ফাঁস করতেছে ইউনিভার্সিটির
এই কোশ্চেন যেহেতু সে লেকচারার
মেয়েদের দিয়ে সে খাতা দেখাচ্ছে কোশ্চেন করাচ্ছে এবং মেয়েরা ওইটা রেসপন্স করতেছে
এবং আলাদা ফ্ল্যাটই নিয়েছে সব করার জন্য সবই জানলে তুমি জানার পরে
জানলাম তারপরে আমি যেটা করলাম আমি প্রথমে এটা বিশ্বাস করিনি পরের দিন ওই ভাইয়াটার সাথে আমি আমার আব্বু দেখা করলাম পরে সে আরো রেকর্ড দেখালো ডিটেলস সব কিছু তখন সব স্পষ্ট হয়ে গেল
আমি ওই রেকর্ড দেখালো আর
ওই সেক্সুয়াল কনভারসেশন গুলোই
দেখালো বিভিন্ন মেয়ের সাথে যে সেক্সুয়াল আলাপ করছে সেসব কথাবার্তা সেদিন তো ফ্ল্যাটে ভালোই সময় কাটলো আবার কখন আসবা এই টাইপের
এবং সে সবাইকে বলতো আমার সাথে নাকি তার ডিভোর্স হয়ে গেছে এটাও রেকর্ডে মানে আসলে ডিভোর্স হয়নি এখনো হয়নি তো সেটা যেটা করছে তারপরে ওই দিন আমি আসলে আমি তার ইউনিভার্সিটিতে গেলাম ওই দিন সবকিছু নিয়ে সব প্রমাণ নিয়ে ওই সময় আমি তাকে দেখতেছি সে ক্লাস করতে যাচ্ছে তো আমি তাকে তখন থামাইলাম সে ওখানে আমার সাথে খারাপ ব্যবহার করলো হ্যাঁ তখন আমি বললাম যে খারাপ ব্যবহার করো না লাভ নাই তোমার সবকিছু আমি পেয়ে গেছি পরে আমি ওখানকার কোঅর্ডিনেটরকে দেখালাম টেক্সটাইল ডিপার্টমেন্টের যে হেড ওনাকে দেখালাম সে তাকে দেখানোর পরে সে ওই সময় তাকে টার্মিনেট করে দিল ভার্সিটি থেকে
যে টিচিং প্রফেশনাল ছিল সেখান থেকে টার্মিনেট করে দিল ছাত্রীদের সাথে অবৈধ সম্পর্কের জন্য এটা প্রমাণিত রাইট
এবং তাকে এবং ওই মেয়ের ওই যে মেয়েটা দেবযানী মণ্ডল ওকে বহিষ্কার করা হয়েছে
এরকম আর কয়েকজনের
নাম এরকম আরো আমি আর কয়েকজনের নাম প্রভাতী নামে একটা মেয়ে আছে
এবং যাই হোক আরো কয়েকজন ছিল
এবং বেশ কয়েকজনের সেমিস্টার
তুমি আমাকে আমাকে একটা কথা কি বলবে এখন কেমন এই পরিস্থিতির পরে তোমার অবস্থা কি
আমি আসলে আমি তার জন্য দুই বছর অনেক কিছু করেছি আমি আমার ফ্যামিলি আমার কাছে তাকে রেখেছি আমার ফ্যামিলি যখন একটা মেয়ে হাজবেন্ড নিয়ে বাবার বাড়িতে
থাকে এই করতে করতে তো সে আলাদা আছে রাইট তুমিও আলাদা আছো তাকে তো ট্রেস করতে পারো
না 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 তো আমি
এখন কি
এখন আমি আসলে ওর জন্য আমি অনেক
দোয়া করতে
পারি আমি আসলে আমি সত্যি কথা বলতে ওর শাস্তি চাই আমি তার সাথে থাকবো না এটা এটা কনফার্ম যেহেতু সে এরকম একটা সম্পর্ক তৈরি করেছে সব মেয়ে স্টুডেন্টদের সাথে এবং এটা সে
এটা তো অনেকেই করতেছে এখন আগে তো ওই ব্যাপার নাই না যাকে একটা সময় ছিল টিচিং প্রফেশন বলতেই আমরা গুরুকে গুরুর আসনে বসায় ফেলতাম তাই না
এটাও একটা ব্যাপার এটা
তো হওয়ার হামেশা প্রায়শই দেখা যায়
রীতিমতো ভুলে গেছে এটা কিভাবে সম্ভব আমি দুই বছর ধরে তার জন্য অনেক কিছু করেছি এরা সে কোনোভাবে
এখন কিন্তু টিচিং প্রফেশন বলতেই আমরা ওই জায়গাতে বসিয়ে নিতে পারি না একজন মানুষকে এখন কিন্তু প্রায়শই দেখতেছি এই ধরনের ঘটনা
আমি যদি মানে
ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার কল্যাণে প্রায় নজরে আসতেছে এই ধরনের ঘটনার সাথে অনেক টিচার অনেক ভাবে
আমার কাছে এটা আমার হাজবেন্ড এটা করবে আমি
নিজের অর্থ প্রাপ্তির জন্য সেক্সুয়াল ডিজায়ারনেস ফুলফিল করার জন্য ইচ্ছা মতো মাস্তিতে মাপছে টিচিং প্রফেশনের বহু মানুষ ঘেন্না হয় এসব শুনলে আমরা যেসব টিচারদেরকে পেয়েছি এখনো যেসব টিচার আছে আমার খুব পছন্দের একজন স্যার ছিলেন ইসরাদ আহমেদ শাহিন এখনো তার কথা মনলে মনে হলে আমার মনে হয় যে আমার বাবা যেমন আমার কাছে অনেক বড় আদর্শ এরকমই একজন এই ধরনের প্রোডাকশন বন্ধ হয়ে গেছে বা এই ধরনের প্রোডাকশনগুলো আমরা খুব কম দেখতে পাচ্ছি তোমার হাসান যেরকম এ ধরনের লোকজনও কিন্তু প্রচুর এখন সো টিচিং প্রফেশন বলতেই যে শ্রদ্ধাবোধ ওই জায়গাতে কিন্তু নাই এখন
হ্যাঁ কিন্তু আমি তাকে অনেক বিশ্বাস করছি আমি
মানে সবকিছুকে
আমি সত্যি কথা বলতে আমাকে কিছুদিন আমি তার জন্য দুই বছর অনেক কিছু করেছি আমি আমার বাবার বাসায় তাকে নিয়ে থেকে একটা মেয়ে যখন বিয়ের পরে হাজবেন্ডকে নিয়ে বাবার বাসায় থেকে অনেক কনফ্লিক্ট সহ্য করতে হয় আমি
এখন কি আর ভালোবাসতে পারবে না
না আমি পারবো না আমি অনেক বিশ্বাস করেছি
তার মানে ভালোবাসো না রাইট
ভালোবাসি না এখন সেটা হয়তো নাই
ভালোবাসো না তাই তো
আমি তাকে আমার মা বাবার পরে সব থেকে বেশি ভালোবাসি।
এখন আর
এখন সেটা সেই জায়গাটা নেই, সে রীতিমতো সবকিছু ভুলে বসে আছে এবং তার যে অপরাধ হয়েছে এটা সে মানে এটা সে বোঝে না, এটা বোঝার মতো ক্ষমতাও তার নাই।
তুমি কি খুব কষ্টে আছো?
অবশ্যই আমি তাকে ভালোবাসি, আমি সবকিছু ফেলে তাকে বিয়ে করছি, তাকে হারানোর ভয়ে আমি তাকে বিয়ে করছি।
মানসিক কোনো ডাক্তার দেখাইছো কি এর মধ্যে?
না
দেখাওনি।
না।
তোমার নিজের শরীর মনকে রিল্যাক্স রাখবার জন্য ঘুমের কোনো কিছু খাও, ট্যাবলেট ট্যাবলেট জাতীয়?
প্রথম অনেক খেতাম,
বেশি খেতে।
হ্যাঁ বেশি,
এখন কম খাও, বাট খাও।
হ্যাঁ। আর
কয়টা করে খাও এখন? চারটা না পাঁচটা?
না আমি আরো কম খাই।
এখন তিনটা করে খাও, আগে দশটা করে খাইতা,
এরকমই
এখন তিনটা করে, দুইটা তিনটা করে খাও। দেখছো এই জন্য মানুষ আমারে লাভ গুরু, এই গুরু বলে, আর এই জন্য আমাকে এত সম্মান করে। এই তথ্য তুমি আমার দিছিলে নি বা কাউকে দিছো লাইফে? কেউ জানবে না, এখন শুনলে চমকাবে, তাই তো? আর কথা হচ্ছে আমি জানলাম কেমনে, স্রষ্টা আমাকে হেল্প করেন এই জিনিসগুলো বুঝতে, বুঝছো নি কারবার? এই কারণে আমাকে মানুষ ভালোবাসে, আমাকে মানুষ শ্রদ্ধা করে, আমার কথা টুকটাক শোনে, আল্লাহ আমারে হেল্প করে। আমি এতে শ্যাম, আমার সাথে দেখা হয়েছিল নি তোমার প্রোগ্রামের আগে? আমাকে বলছো নি যে তুমি মাঝে মাঝে তিনটা চারটা করে ট্যাবলেট খাও গ্যাসের? গ্যাসের বলতেছি, গ্যাস তো আমার, খাইলাম তো ট্যাবলেট গ্যাসের আমি কিছুক্ষণ আগে, এই যে ঘুমের ট্যাবলেট খাও রোজ, এটা বলছো নি আমারে? বাট স্রষ্টা সত্যি আমাকে হেল্প করেন, কারণ আজও 9-10 বছর এই প্রোগ্রামের সাথে জড়িত, আজও যখন স্টুডিওতে ঢুকি, দোয়া কালাম পড়ে ঢুকি, যে স্রষ্টা অনেক মানুষ আমাকে শ্রদ্ধা করে ভালোবাসে, তুমি আমাকে হেল্প করো যাতে প্রপারলি আমি গাইড করতে পারি প্রোগ্রামটা।
এখন আমার হাজবেন্ড কই আছে আমি সেটাও জানি না, সেম দেবজানি মন্ডল মেয়েটা কোথায় আছে সেটা দুজনকে পাওয়া যাচ্ছে।
আমরা ট্যাবলেট থেকে দূরে চলে যাচ্ছি, ঘুমের ট্যাবলেটটা মেন ইম্পর্টেন্ট।
এখন
চমকাবে তো, সব তো জানবে, মেয়ে তো আমার ঘুম না আসা নাকি শরীর মন শান্ত করা, কোনটা?
আমি আসলে
ঘুমের জন্য খাও নাকি শরীর মনকে শান্ত করার জন্য? এই বেইমানিটার জন্য যে ভেতরে যে খেদ তৈরি হয়, রাগ জেদ ঘৃণা তৈরি হয়, সেগুলোকে শান্ত রাখার জন্য খাও, তা ঠিক কিনা? তাই তো, এটাকে অ্যাডিকশন বলে, নেশা বলে। তোমার আত্মীয় স্বজন সহ তোমার বাবা মা সহ তো লাভ দিয়ে উঠবে, ভাগ্যিস এটা জানতে পারলো এই ফাঁকে, এটাও তো একটা ভালো ব্যাপার হলো তাদের জন্য।
আমি সবকিছু ছেড়ে, আমার আব্বু আম্মু সবাইকে ছেড়ে আমি তাকে বিয়ে করছি, সে একটা মিনিটের জন্য আমার কাছে চিন্তা করেনি।
এই প্রোগ্রামের হাইট আর একটু বাড়লো, যে এখানে শুধুমাত্র প্রোগ্রামই হয় না, ডাক্তারি কাউন্সেলিং ও হয়। আজ তো মনে করে 500 টাকা ফি দিয়ে যায়। কিসে থ্যাংকস দিচ্ছ নি? এখন কথা হচ্ছে যে প্রোগ্রামটা আমি কোন ডিরেকশনে এখন নিব, পুরুষ পতিতা বলে ওই ছেলের সাতকাহন করব, এরকম টিচাররা ছাত্রীদেরকে তাদের এম্পাওয়ারমেন্টটাকে পুঁজি করে ইনক্যাশ করে যে সেক্সুয়াল ডিজায়ারনেস বা সেক্সুয়াল যেসব অ্যাক্টিভিটিসগুলোর সাথে অনেকেই ইনভলভ, টিচিং প্রফেশন ইজ সাচ এ গ্রেট প্রফেশন, কিন্তু তার মধ্যে এরকম বিতর্কিত নোংরারা আছে, সে বিষয়ে বক্তব্য দিব নাকি তুমি অ্যাডিক্টেড হয়ে গেছো সে বিষয় নিয়ে কথা বলবো? হালকা পাতলা বাট অ্যাডিকশনের মধ্যে চলে গেছো।
আমার আব্বু আম্মুর অনেক সাপোর্ট আছে আমার সাথে, এই জন্য আমি অনেক ভালো আছি।
সো এখন কোনটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে বড় কথা।
সে যেটা করছে সেটা তার নোংরামি, কিন্তু আমার সব থেকে খারাপ লাগে আমি এত স্যাক্রিফাইস করলাম তার জন্য, সে একবার চিন্তাও করল না।
আজকে কটা খাইছিল ট্যাবলেট? তো ব্রেন আটকে গেছে আমার, না বলতেই তো হবে।
না আমি খাইনি আজকে, তাহলে এখানে আসতে পারতাম না।
এমনি তো তিনটা চারটা করে খাও, আজ কটা খাইছো?
আজকে সত্যি খাইনি, এখানে আসতে পারতাম
সকালে। আমি দুপুরের পরে বলিনি,
সকালে আমি খাই না,
খাও বিকালের পরে,
সন্ধ্যা
রাত দিয়ে। ওইটা খাওয়ার পর যখন চা খাও, দুধ চা তো পছন্দ তোমার, একটা ফিল তৈরি হয় না?
দুধ চা না, রং চা পছন্দ করি।
রং চা তখন একটা ফিল তৈরি হয় না, ঘোর লাগা টাইপ?
হ্যাঁ হয়।
তোমার পছন্দের একটা গান বলো, হাসান এই ছেলেটারে নিয়ে শুনছো এরকম একটা গান বলো, প্রোগ্রাম শেষ আমার।
এটা হচ্ছে
কি?
আমি তোমার কাছে রাখবো মনের কথা হাজার, এটা হচ্ছে ইয়া ছবি।
তোমরা বানাইছো গান?
না না না, এটা যোদ্ধা ছবির গান, এই গানটাও আমাকে প্রায় শোনাতো। আমি গানটা পছন্দ করতাম না, ও শোনানোর পর থেকে পছন্দ করি।
এটা কি তোমাদের জাতীয় গান হয়ে গেছিল?
এবং আরেকটা গান আছে, সেটা হচ্ছে বলিনি ভালোবাসি, সম্ভবত রেডিওর কেউ এই গানটা গিয়েছিল, আমি সিঙ্গারের নামটা মনে করতে পারছি না। বলিনি ভালোবাসি এই গানটাই, আমি ওকে মনে পড়লে আমি শুনি গানটা প্রায়।
বলিনি ভালোবাসি। আর কিছু? আমরা লাইব্রেরিতে খোঁজ লাগাচ্ছি, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করব, তাই আর কিছু আছে এরকম?
না, আমি ও নিশ্চয়ই অনুষ্ঠানটা শুনতেছে, আমি যে আপনি ওকে কিছু বলেন।
আমি কি বলে কি হবে, আমি কে বলা? আমি কি এখানে প্যারালাল প্যারালাল আদালত চালাই? আমি কোন গভর্নমেন্ট চালাই? আমি কে? আই এম নোবডি, আই এম নাথিং।
না, ও আসলে ওর ভুলটা বোঝে না, এবং ও আমার সাথে যেটা করছে এটা ওর কাছে খুব স্বাভাবিক মনে হয়। বিয়ে করছে, যখন ইচ্ছা ছেড়ে দিছে, যখন ইচ্ছা আমার সাথে থেকেছে, আমার বাসায় যখন ইচ্ছা, মানে যে তার যেটা ইচ্ছা হলো সে সেটাই করলো। হ্যাঁ, কিন্তু আমি তো তার মানে তার বেইমানি অনুযায়ী তাকে আমি শাস্তি দিতে পারতেছি না। হ্যাঁ, এটাই হচ্ছে কথা।
তোমার পছন্দের গানটা শুনি, যে কোনো একটা পছন্দের গান বলো শুনি।
বলিনি ভালোবাসি।
আমরা কি গানটা পাচ্ছি? এছাড়া
এর আগেটা পেয়ে গিয়েছি
শুনি, যোদ্ধা ছবি কি গানটা?
আমি তোমার কাছে রাখবো।
ওকে,
আজ সারা
সেটি ছিল আমরা কিছু অডিও ক্লিপ, রেকর্ডেড ক্লিপ আমরা কালেক্ট করেছি, যেখানে কিছু ইনফরমেশন উঠে এসেছে, আমরা রেডিও অডিও ক্লিপটা আগে শুনি।
জি সালাম আলাইকুম স্যার।
আপনি
তো জুবের আলম স্যার বলছেন? হাসান সম্পর্কে আপনাদের মানে ইউনিভার্সিটি টিচার ছিলেন উনি? উনার নামে বেশ কিছু অভিযোগ ছিল, যেমন ধরেন উনি আপনাদের ওখানে প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিল। আচ্ছা, প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিল এটা একটা ব্যাপার, দ্বিতীয় ব্যাপার হচ্ছে উনার চারিত্রিক কিছু প্রবলেম ছিল, তো আপনারা এইসব রিজনের কারণে উনাকে বহিষ্কার করছেন।
টার্মিনেশন যেহেতু দিয়ে দিচ্ছে, আমি তো বলে ফেললাম, সেক্ষেত্রে একনলেজমেন্ট তো আপনাকে দিচ্ছি যে আমরা উনি আমাদের প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করার জন্য আমরা উনাকে টার্মিনেশন দিয়ে দিচ্ছি।
ক্লিপটা শুনছিলাম, রেকর্ডেড ক্লিপ, সেটি আরেকবার শুনবো, যেখানে কথা হচ্ছিল সেই প্রতিষ্ঠানের একজন রিপ্রেজেন্টের সাথে, যার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আসলে কথাটা সত্যি যে সে প্রশ্নপত্র ফাঁসের মতো কাজের সাথে জড়িত ছিল, এবং সেই সাথে সেই ইউনিভার্সিটির ছাত্রীদের সাথে অবৈধ সম্পর্ক করেছে, সেটি প্রমাণিত, এবং তার প্রেক্ষিতে তাকে টার্মিনেট করা হয়েছে প্রতিষ্ঠান থেকে। যদিও প্রতিষ্ঠানের ইমেজের ব্যাপারে আমার মনে হয় ভদ্রলোক অনেক বেশি কনসিয়াস, যে কারণে কথাটা আমাদের সাথে খুব বেশি কন্টিনিউ করতে চাননি, তবে তিনি অ্যাকনলেজ করেছেন যে আসলে এটি হয়েছিল এবং এটি টার্মিনেশন হয়েছে। আরেকবার শুনে রেকর্ডেড ক্লিপটা।
জি সালাম আলাইকুম স্যার।
ওয়ালাইকুম আসসালাম।
আপনি তো জুবের আলম স্যার বলছেন?
জি বলেন।
হাসান সম্পর্কে আপনাদের মানে ইউনিভার্সিটি টিচার ছিলেন উনি? উনার নামে বেশ কিছু অভিযোগ ছিল, যেমন ধরেন উনি আপনাদের ওখানে প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিল। আচ্ছা, প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিল এটা একটা ব্যাপার, দ্বিতীয় ব্যাপার হচ্ছে উনার চারিত্রিক কিছু প্রবলেম ছিল, তো আপনারা এইসব রিজনের কারণে উনাকে বহিষ্কার করছেন।
টার্মিনেশন যেহেতু দিয়ে দিচ্ছে, আমি তো বলে ফেললাম, সেক্ষেত্রে একনলেজমেন্ট তো আপনাকে দিচ্ছি যে আমরা উনি আমাদের প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করার জন্য আমরা উনাকে টার্মিনেশন দিয়ে দিচ্ছি।
কথা বলছিলাম মিস্টার জুবায়ের আলম, ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটিতে ছিল হাসান, সেই ইউনিভার্সিটির টেক্সটাইল ডিপার্টমেন্টের হেড অব ডিপার্টমেন্ট, তার সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে আসলে টার্মিনেশনটা ওখান থেকে হয়েছে। এই ছিল ওভারঅল আজকের পরিবেশনা, এবং আমরা চলে যাচ্ছি অনুষ্ঠানের শেষের দিকে। শেষ মুহূর্তে কিছু বলার আছে স্বর্ণা?
হ্যাঁ বলার আছে। আমি মানে এই অনুষ্ঠানটা যদি হাসান শুনতে পায়, আমি হাসানকে বলতেছি যে আমি আমার মা বাবার পরে সব থেকে বেশি তাকে ভালোবাসছি, এবং আমি সবসময় তার সাথেই থাকতে চেয়েছি।
ভালোবাসছি না ভালোবাসি, থাকতে চেয়েছি না থাকতে চাই?
হয়তো আমি এখনো ভালোবাসি, সেটা সেটা পুরোপুরি কখনো যাবে না, সে আমার হাজবেন্ড ছিল এবং আমি প্রচন্ড ভালোবেসেছি তাকে। সে এটা বুঝতে পারেনি বা বোঝার চেষ্টা করেনি হয়তো, যেটা করছে আমি ওর কাছ থেকে এটা আশা করিনি। সে অন্য কোনো অন্যায় করতো আমি মাফ করে দিতাম, সে মদ গাঁজা খেয়ে রাস্তার পাশে পড়ে থাকতো, যেটা খুন করে আসতো আমি হয়তো মাফ করে দিতাম, কিন্তু সে যেটা করছে এটার কারণে আমি কোনোদিন মাফ করতে পারবো না তাকে।
আপনার জীবনের কি অবস্থা?
আমি আছি এখন, আমি এমবিএ কমপ্লিট করেছি, জব করবো, জব খুঁজতেছি।
কি অবস্থা আপনার, আপনার অবস্থা কি?
আমি এমবিএ যেহেতু কমপ্লিট হলো আমার, আমি এখন জব খুঁজতেছি, একটা জব পেলে জব করব।
এটাকে কি ভালো থাকা বলে বা এটাকে কি বেঁচে থাকা বলে যেভাবে জীবন পার করতেছে?
জানি না, আমি হাসান ছাড়া আমার থাকার অভ্যাস নাই।
পারছিল না তাই তো?
না।
তাহলে শেষ কি?
জানি না, সরি।
কি সরি?
আমি জানি না আসলে, এখন ওর সাথে আমার কখনো থাকা হবে না হয়তো।
হবে তো না, দিনের আলোর মতো পরিষ্কার। তাহলে ফিনিশিংটা কি? হাসানকে ছাড়া তো আপনার থাকার অভ্যাস নাই।
ওর মান সম্মান যায় আমি এটা কখনো চাই নাই। ওর একটা চাকরির জন্য আমি নফল নামাজ পড়তাম, রোজা রাখতাম, বাট চাকরি পাওয়ার পরে সে আমাকে ভুলে গেল। এইভাবেই আছি, যেভাবে থাকবো, এই কাউকে বিশ্বাস করা সম্ভব না।
অনুষ্ঠানের শেষ মুহূর্তে হাসানের কাছ থেকে কোনো গালিগালাজ, কোনো কমপ্লেইন, কোনো কিছু না, শুধুই অনুরোধ। হাসানদের জন্য এই মানুষগুলো আসলে আলটিমেট ডেস্টিনিটা কোথায় হবে? জীবনটাকে সব রক দিক দিয়ে একেবারে নিঃশেষ করে ফেলেছে স্বর্ণ। আমি তোমার অ্যাডিকশনের প্রশ্ন বা ঘুমের ট্যাবলেট খেয়ে কোন রকমে সবকিছু ভুলে থাকার যে প্রচেষ্টা, এ কথা বারবার তুলে নিয়ে আসতাম না। এটা কোনোভাবেই কোনো সমাধান হতে পারে না স্বর্ণ। হাসান, এইভাবে সত্যি ভালো থাকা যায় না, সত্যি এইভাবে বেঁচেও থাকা যায় না। একটা মানুষের কান্না, একটা মানুষের দীর্ঘ নিঃশ্বাস, এত অপরাধ নিয়ে সত্যি কি সার্ভাইভ করা যায়? যে মেয়েটি বারবার বলবার চেষ্টা করছিল যে না, আমি যে কোনোভাবেই চেষ্টা করছি যে কিভাবে ওকে শাস্তি দেওয়া যায়, আসলে কি তাই? প্রতি মুহূর্তে চেষ্টা করছে কিভাবে আপনাকে ভুলে থাকা যায়, কিভাবে কষ্টের তীব্রতাটা কোনোভাবে হালকা করা যায়। কল্পনা করা যায় যে এইভাবে তাকে নিঃশেষ করে দেওয়ার পরেও প্রতি মুহূর্তে তাকিয়ে আছে আপনার দিকে, প্রতি মুহূর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কিভাবে নিজেকে আমি সামলে রাখতে পারি, কিভাবে তার প্রতি পাগল প্রায় আবেগটাকে আমি কিছুটা হলেও দমিয়ে রাখতে পারি। এর জন্য প্রতিদিন ওষুধের শরণাপন্ন হচ্ছে, ঘুমের ওষুধ খেয়ে নিজেকে সামাল দিচ্ছে। একটা মানুষকে ভালোবাসেন আপনি, একটা মানুষকে বিয়ে করেন আপনি, কিন্তু একটা মানুষের নিউরনের মধ্যে এমনভাবে ঘর করেছেন যে বছরের পর বছরে এত কিছু নোংরামি করার পরেও আপনাকে মন থেকে আলাদা করতে পারতেছে না। এর পুরস্কার এইভাবে দিলেন, আমি জানি না যেভাবে আপনি ভালো থাকতে পারবেন কিনা। অবশ্যই আপনি আমাদের অনুষ্ঠানটি শুনছেন, আমি জানি। আমি জানি না এইভাবে ভালো থাকা যায় কিনা। আমি জানি না যে কত জন্মের যৌবন নিয়ে আপনি পৃথিবীতে এসেছেন। আমি জানি না আর কতজন মেয়ের সাথে এ ধরনের সেক্সুয়াল ইন্টারকোর্স করলে আপনার যৌবন শান্ত হবে। আমি জানি না কবে আপনার যৌবন এবং আপনার বয়স পশ্চিম আকাশে ঢলে পড়বে। আমি জানি না যে কবে আপনার রক্ত শান্ত হবে। আমি জানি না কবে আপনার মৃত্যুভীতি মনের মধ্যে ভর করবে। আমি জানি না যে মেয়েটি পাগলের মতো আপনাকে শুধু দিয়েই গেছে এতদিন, আজও আপনার এত কুকীর্তি জানবার পরেও, তার সাথে এত অন্যায় অবিচার হওয়ার পরেও, বছরের পর বছর এত নেগলেক্ট, এত ইগনোরেন্স আপনার কাছ থেকে পাওয়ার পরেও আপনাকে ভুলে থাকার জন্য তাকে ঘুমের ওষুধের আশ্রয় নিতে হয়। যে মানুষটা জীবন্ত একটা লাশে পরিণত হয়েছে হাসান, একদম স্যান্ডউইচ করে ফেলেছেন আপনি তাকে, যে মানুষটা বেঁচে থাকার মিনিমাম কোন উপলক্ষ এখন আর রাখেননি তার সামনে, যদি কোনোদিন মৃত্যুভীতি আপনার মনের মধ্যে ঢুকে আমি জানি না যে কিভাবে আপনি তখন সার্ভাইভ করবেন। আপনার রক্ত যেদিন শান্ত হবে, আপনার যৌবনের এই আগ্রাসন যখন একটু কমে আসবে, আপনার সূর্য যখন পশ্চিম দিকে একটু হেলে আসবে, তখন এই অপরাধবোধ আপনাকে অশান্ত করে তুলবে হাসান। তখন প্রতি মুহূর্তে এত হাজারবার আপনি মৃত্যুবরণ করবেন, সে কষ্ট সহ্যের বাইরে চলে যাবে। মানসিকভাবে, শারীরিকভাবে একটা অ্যাবনর্মাল সিচুয়েশনে স্বর্ণা নামের মেয়েটিকে দাঁড় করিয়ে ফেলেছেন। লিটারেলি আমার কাছে মনে হয়েছে মেয়েটিকে মানসিকভাবে এবং শারীরিকভাবে একেবারে অসংলগ্ন একটা জায়গায় দাঁড় করিয়ে ফেলেছেন। একটা মানুষকে রেপ করলে, একটা মানুষকে মানসিকভাবে কষ্ট দিলে এবং একটা মানুষকে এইভাবে স্যান্ডউইচ বানালে, এর বাংলাদেশ ফৌজদারি আইনে এর স্পেসিফিক কোন জায়গা আছে, কোন নিয়ম আছে, কোন কারণ আছে আমার জানা নাই। একটা মানুষকে এইভাবে স্যান্ডউইচ যদি বানিয়ে ফেলে কেউ, তার আলটিমেট তার পানিশমেন্ট কি হওয়া উচিত, তার জন্য অ্যাকচুয়ালি বাংলাদেশ ফৌজদারি আইনের পক্ষ থেকে কি প্রেসক্রিপশন আছে আমার জানতে খুব মন চায়।
আজকে আমার সামনে তরতাজা একটা মেয়ে, এত কম বয়সে একটা মেয়ে যার জন্য সমগ্র পৃথিবী, সমগ্র জীবন পড়ে আছে, সেই মানুষটাকে একদম রাস্তার সাথে মিশিয়ে দিয়েছে। সেই মানুষটাকে শারীরিক মানসিকভাবে একটা অসংলগ্ন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, যার জীবন শুরু হওয়ার আগে বিভিন্ন রকমের বিতর্কিত ঘটনার মধ্য দিয়ে একদম স্থবির করে দিয়েছে। এর কি আদৌ কোনো সলিউশন আছে? যে এই ঘটনাটা ঘটাতে গিয়ে প্রণোদিত করতেছে, যে এই সারাউন্ডিংস তৈরি করতে বাধ্য করছে, তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য স্পেসিফিক কোনো গ্রাউন্ড আছে কিনা? প্রেমিকা তার প্রেমিকের কাছ থেকে, একটা স্ত্রী তার স্বামীর কাছ থেকে প্রতি মুহূর্তে নেগলেক্ট। একটা স্ত্রীর জন্য অনেক বেশি কষ্টের যখন দেখে যে তার স্বামীর যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার সবচেয়ে বড় যে পুঁজি, আমার আব্রু যার কাছে আমি তুলে দিয়েছিলাম, সে হর হামেশা এ ধরনের সম্পর্কে অন্যান্য মেয়ের সাথে ব্যস্ত আছে, তখন এটি মানবার মতো মানসিক অবস্থা কারো থাকে না। কিন্তু এত কিছুর পরেও পাগলের মতো ভালোবাসতেছে মেয়েটি। ভালোবাসো এখনো, রাইট শর্ণা? এখনো ভালোবাসো? বলতে পারো না? ওকে ভোলা সম্ভব না?
আমি চেষ্টা করবো।
চেষ্টা করার মানে কি এইটা যা করতেছো এখন?
হয়তো ধীরে ধীরে ভুলে যাবো, চেষ্টা করবো, এভাবেই ভুলে যেতে হবে। তাকে ছাড়া থাকিনি আমার, মানে একটা কেমন এডিক্টেড হয়ে গেছি, আমি তাকে ছাড়া থাকতে পারি না।
সে তো চোখের সামনে দেখতে পাচ্ছি। স্বর্ণা, একদম দিনের আলোর মতো পরিষ্কার এটা তোমার সাথে ঘটতেছে বিষয়টা কিন্তু এরকম না। হাসানরা হচ্ছে বেশ্যাবৃত্তি করে এই ধরনের একটা প্রোডাক্ট, যারা নিজেদের কাজের প্রয়োজনে এক এক সময় এক এক রঙে আবর্ভূত হয় এক এক পরিবেশে। তোমাকে ওই সাময়িক পরিস্থিতির জন্য একটা প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করেছে, দ্যাটস ইট, এর বেশি কিছু না, যা তুমি ভালোবাসা বা মন্দবাসা হিসেবে চিন্তা করে ফেলেছো। জাস্ট ব্যবহৃত হয়েছ তুমি, ওর চোখ অনেক দূরে, স্বর্ণা, তুমি ধরতে পারোনি। ওগুলোকে প্রেম ভালোবাসা মনে করে আজও কষ্ট পাচ্ছ, আজও তার জন্য তোমার মন কুকড়ে ওঠে। ওই তো এত তারিখে এত দিন আমার জন্য দিন ঘন্টা দাঁড়ায় থাকত। এবং বিশ্বাস করো, সবচেয়ে বড় কাল হয়েছে কি জানো, তোমাদের ঢাকা শহরে একটা গর্বিত ফ্ল্যাটের মালিক হওয়াটা। ওই ছেলের ধান্দা ছিল যে আমি মনে হয় কোনো বড় একটা ফ্যামিলির মেয়েকে পেতে যাচ্ছি, তাই সাময়িক সময়ের জন্য তোমার রূপ চেহারার দিকে সে তাকায়নি। পরবর্তীতে যখন মনে হয়েছে যে আমি তো আরো অনেক বড় মাঠের খেলোয়াড়, আমি তো আরো অনেক বড় কিছু ডিজার্ভ করি, বড় কিছু পাই, তখন সাময়িকভাবে যে সময়টা তার স্ট্রাগল পিরিয়ড, সেখানে তোমার বাড়িতে থেকে তোমার খেয়ে পরে নিজেকে নিজের মতো এস্টাবলিশড করে দেন, সে আরো বেটার অপশনের দিকে ধাবিত হয়েছে। এদের কাছে প্রেজেন্টটাই হচ্ছে সবচেয়ে মূল্যবান, এরা সবসময় বর্তমানে বাঁচে, তাই যখন যেখানে যেভাবে পারে সে বর্তমানটাকে ইউটিলাইজ করে। তুমি ছিলে শুধুই একটা সিঁড়ি, তুমি ছিলে শুধু একটা প্ল্যাটফর্ম। অত অল্পতে তোমরা কিভাবে ডিসিশন নিয়ে নাও? তোমাদের মতো বোকা মেয়েরা যারা বলে যে আমার এত কেয়ারিং অ্যাটিটিউড, আমার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেছ, তো ধান্দায় দাঁড়িয়ে থেকেছ ওই সময়। আমি জানি আমার এই কথাগুলো তোমার কান পর্যন্ত ঢুকবে ঠিকই, বাট নিউরনে গিয়ে পৌঁছাবে না। তুমি ওরে ভালোবাসবে, ওকেই বিশ্বাস করবে, ওর প্রেমে পাগল হয়ে থাকবে। এই যে ওষুধ খেয়ে চলেছ ওকে ভুলে থাকার জন্য, এই যুদ্ধে তুমি আর জিততে পারবে না। বাট বিশ্বাস করো, ও কখনোই তোমাকে ভালোবাসেনি। এটা ওয়ান্স কাইন্ড অফ প্রস্টিটিউশন, একটা বেশ্যাবৃত্তির সাথে তুলনা করা চলে। যে এ হাসান টাইপ ছেলেরা, যারা যদি তোমার তথ্য যা দিয়েছ সব সত্য হয়ে থাকে, তার ভিত্তিতে বলছি, আমি সত্য আংশিক ধরে নিচ্ছি এই কারণে যে অলরেডি যে প্রতিষ্ঠানের সাথে আমরা কথা বললাম, তারাও একনলেজ করলো যে হ্যাঁ, এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স এরই ছেলে সে, যে কারণে আমরা তাকে সেই প্রতিষ্ঠান থেকে টার্মিনেট করেছি, এবং ধরে নিচ্ছে ব্যাপারগুলো সত্য। তাই যদি হয়ে থাকে, এদের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু এরকমই, এরকম ছেলের পরিমাণ কিন্তু হাসান শুধু না, বহু মানুষ এই রকম কাজের মধ্যে জড়িত।
এদেরকে চিনতে পারি না আমরা, সাময়িকভাবে এদের ডেমনস্ট্রেশন দেখে, এদের কেয়ারিং অ্যাটিটিউড দেখে আমরা পাগল হয়ে যাই। আর এই ছেলের ইনোসেন্ট অ্যাটিটিউড, ইনোসেন্ট অ্যাপ্রোচ, পড়ালেখায় ভালো, প্রতিষ্ঠানের পক্ষ থেকেও তাকে সে রিকগনিশন, এগুলোই কিন্তু একটা অ্যাডেড অ্যাডভান্টেজ দিয়ে দেয় ধরনের ছেলেগুলোকে মেয়েদের জীবন, মেয়েদের লাইফ নিয়ে খেলবার জন্য। তুমি জঘন্যভাবে ব্যবহৃত হয়েছে একটা প্রোডাক্টের মতো। মানুষ প্রোডাক্ট ব্যবহার করে না, আমি যেমন আমার সেলফোনটা ব্যবহার করতেছি, এখন চিন্তা করতেছি যে অ্যান্ড্রয়েড তো বহুদিন ব্যবহার করলাম, একটা আইফোন 8 নিয়ে নিয়ে পার, এরকম ভাবে তুমি ইউটিলাইজ হয়েছে, নাথিং এলস। এটাকে প্রেম ভালোবাসা মনে করে কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। যোদ্ধা সিনেমার ওই গান শুনে পাগল হওয়ার কোনো কারণ নাই। তুমি নোংরা ভাবে ব্যবহৃত হয়েছে একটা, কি বলবো, একটা চতুর্থ গ্রেডের স্বার্থপর মানুষের দ্বারা, যাকে পুরুষ পতিতা বললেও বাড়িয়ে বলা হবে না। একটা প্রস্টিটিউট এদের চাইতে অনেক বেটার, বিকজ একজন প্রস্টিটিউট শুধুই শরীর দেয় টাকার বিনিময়ে, যেখানে কোন রকমের মানসিকভাবে তাকে ব্ল্যাকমেল করার কোন প্রবাবিলিটি থাকে না। এরা হচ্ছে প্রস্টিটিউটের চাইতে জঘন্য, যারা শরীর এবং মন নিয়ে খেলা করে শুধুই নিজের বর্তমানকে সিকিউর করার জন্য। ওই সময়ে তার ডিমান্ড ছিল এটা, তাই সে করেছে। যখন পারপাস সার্ভ, ডান, ফিনিশ, শেষ, রাত গাই বাদ গাই, চলে যাও তখন পরবর্তী জায়গায়, দ্যাটস ইট। আর তোমার মতো বেকুব মেয়েরা, আহা আমার জান, আহারে আমার স্বামীটা, আজও পাগলের মতো ভালোবেসে যাচ্ছ, ভালোবাসার তীব্রতা এত মারাত্মক যে তীব্রতা কমানোর জন্য তোমাকে ওষুধের আশ্রয় নিতে হচ্ছে। এই হতে হতে একসময় অ্যাডিক্টেড হয়ে, ডেড হয়ে, শেষ হয়ে যাবে দুনিয়া থেকে, এই তো। আর বাকি সব কিন্তু, বাকি সবার পরিচয় কিন্তু যাচ্ছে তাই, লাইক ওই বাবা যে পাগলের মতো তোমাকে ভালোবাসে, ওই মা যে তোমাকে পেটে ধরেছিল, ওই বোন যারা তোমার ভালো লাগায় ভালোবাসে, তোমার মন্দ লাগায় কষ্ট পায়, আত্মীয় স্বজন সবাই যারা যখন যেখানে শুনতে পায় ছুটে ছুটে যায়। এরা তো বহু জন্মে মনে হয় কোন পুণ্যের ফসল করেছিল, এরা তো মানে কি বলো বিরাসাতে পাওয়া দ্রব্য সামগ্রীর মতো, আলু পটলের মতো, এদের তো অনুভূতির ভালো লাগা মন্দ লাগার কোনো দামই নাই তোমার কাছে, রাইট? সত্য শুধু তুমি আর তোমার নোংরা স্বামী, ঠিক? সত্য শুধু তুমি আর তোমার নোংরা স্বামী, এদের কোনো মূল্য নাই। আফসোস হয় এই বাপমাদের জন্য। ওই বাপমা কারা যারা তাদের বাচ্চাদেরকে উচ্ছিষ্টের মতো ফেলে দেয় সেই ডাস্টবিনের পাশে? আর এই বাপমায় বা কোন পৃথিবীর যারা কলিজার মধ্যে তোমার মুদের মতো মা মেয়েগুলোকে সবসময় আষ্টে পিষ্টে বেঁধে রাখে, যে মেয়েরা সামান্যতম সেই বাবা এবং মায়ের মানসিক অবস্থা তাদেরকে শ্রদ্ধা করার মানসিকতা রাখে না? এত 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 খারাপ কেন তোমরা, এত এত স্বার্থপর কেন তোমরা? নিজেকে দেখে ঘেন্না হয় না তোমাদের, যে নিজের বিলাসিতা করতে গিয়ে, নিজের ভালো লাগা মন্দ লাগা দেখতে গিয়ে, সেই বাবার কথাই তো বলতেছিল যে জীবনে কোনোভাবে তিনি কষ্ট পেতে দেননি আমাদেরকে, এই কষ্ট না পেতে দিতে গিয়ে তাকে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে সেই খবর কি তুমি রাখো? তোমাকে একটু ভালো লাগা দিতে গিয়ে তাকে কি পরিমাণ খারাপ লাগার ভিতর দিয়ে যেতে হয়েছে সেই কল ক্যালকুলেশন কি তোমার কাছে আছে? তোমাকে ঢাকা শহরে তিলোত্তমা সিটিতে মাথা গোজার একটা ঠাই দিতে গিয়ে তাদের তাকে কতদিন বিনিদ্র রাত কাটাতে হয়েছে সেই খবর কি তুমি রাখো? ইনফ্যাক্ট তোমার কোনো কিছুতেই কিছু যায় আসে না, তোমার শুধু যায় আসে একটাতেই, তুমি আর তোমার নোংরা স্বামী, রাইট? মানুষ স্বার্থপরতা ঝেড়ে ফেলে অন্তত ওই নোংরা স্বামী এবং তোমার নিজের জন্য না বেঁচে অন্তত তোমার বাবা এবং মায়ের মেয়ে হয়ে বাঁচা যায় কিনা কয়েকটা দিন, সে চেষ্টা করো। তোমার পক্ষে যেটা কোনোভাবেই মনে হয় সম্ভব না। সম্ভব কি মনে হয় না, তুমি তো আছো তোমার খেয়ালে, তুমি আর তোমার নোংরা স্বামী। ধর্ম এইভাবে আসছে, মানুষের চোখের দৃষ্টি বিষাক্ত তীরের চেয়ে বিপজ্জনক,
ষোড়শী রূপসী কোনো মেয়ের দিকে যতবার কুদৃষ্টি নিয়ে তাকাবে, জেনা করলে যে পাপ সে পাপ নাকি আমল নামায় লিখা হয়। আর তোমার স্বামী তো বিশ্ববেহায়া, যখন তখন চাদরের মতো বদলায় যায় তার শরীর। ওই শরীর কত মেয়ের শরীরের ঘ্রাণের সাথে মিলেমিশে একাকার হয়েছে, সেই মানুষকে তুমি আপন করতে চাও, ঘেন্না হয় না তোমার নিজেকে নিয়ে? ঘেন্না হয় না? যার কাছে তুমি তোমার আব্রু সঁপে দিয়েছিলে, সেই ছেলেটা আজ তোমার আব্রুকে নিলাম করে দিয়ে বিভিন্ন মেয়ের সাথে শরীর বদলে বেড়ায়, ঘেন্না হয় না? ওই যে কথাগুলো যখন শুনেছো দেবজানির সাথে কনভারসেশনে, যান তোমার সাথে কাটানো সেই রকম ছিল, আবার কখন পাবো তোমাকে একদম নিজের বাহুডোরে? সেই ছেলের কাছে আবার নিজেকে সঁপে দিবে, বমি আসে না নিজেকে নিয়ে? স্রষ্টা তো অনেক আয়েস করে সৃষ্টির সেরা জীব বানিয়ে পাঠিয়েছিল, উনিও তো দেখে কষ্ট পাবেন যে কি পরিমাণ কাঁকড়া বিছের মতো মানুষ তো নিজের রূপটাকে পাল্টে ফেলেছে, এত মূল্যহীন করে ফেলেছে নিজেকে। দয়া হয় তোমাকে দেখি, আমি কি বলবো, আসলে কিছু বলার নাই। কিছু বলতে চাও?
তার কাছে
যেতে চাই
না।
ভালোবাসো যে তারে?
ভালোবাসলে আমি তার কাছে যেতে চাই না।
তাহলে ভুলবে কিভাবে?
ভুলে যাব।
ট্যাবলেট খেয়ে
ধীরে ধীরে চেষ্টা করবো না? ভুলে যাব, আমার আল্লাহর উপরে ভরসা আছে, আমি পাঁচ বার তো নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, ভুলে যাব।
শোনো ভাই, আমি অসম্ভব রকমের আস্তিক মানুষ, যদিও ধর্মকর্ম পুরোভাবে মেনটেইন করা আমার পক্ষে হয় না, যতক্ষণ পর্যন্ত তোমার কেমিক্যাল লোচা শরীরের মধ্যে চলতে থাকবে অ্যাডিকশনের জন্য, ড্রাগসের, কোনো ড্রাগসের কারণে বা কোনো ওষুধের কারণে, আমার মনে হয় না যে নামাজ এবং বাকি যে বললে তুমি কোরআন মাজিদ পড়া, সে ব্যাপারটা তোমার জন্য সেই অর্থে জায়েজ হবে। সো আমার মনে হয় নিজেকে আগে ঠিক করো, তারপর এইসব অ্যাক্টিভিটিজের মধ্যে নিজেকে ইনভলভ করো। বিদায় নিব আমি, বিদায়ের শেষ মুহূর্তে করজোড়ে আমি পুরো দেশের মানুষের কাছে, দেশের বাইরে থেকে যারা অনুষ্ঠানটি শুনছে সবার কাছে অনুরোধ, যে প্রায়শই এ ধরনের খারাপ পরিস্থিতির ভেতর দিয়ে আমরা যাচ্ছি, এ পরিস্থিতি বন্ধ হোক। ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার কল্যাণে আমরা জেনেছি কয়েকদিন আগে যে 8 বছরের মেয়েটিকে ওরা যেভাবে সেক্সুয়াল অ্যাবিউজ করে সেটার প্রতিরোধ করতে গিয়ে সেই বাবা বিভিন্নভাবে অপদস্থ হয়। কোনোভাবেই বিচার যখন না পায়, পরবর্তীতে মেয়েকে বাঁচানোর জন্য অন্যের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়, তাতেও যখন কোনোভাবে সে নিজেকে আর বাঁচাতে পারবে না মনে হয়, তখন বাবা মেয়ে একসাথে সুইসাইড করে, ট্রেনের উপকাছে ঝাঁপায় পড়ে। এই যদি হয় অবস্থা, এই যদি হয় সামাজিক পরিস্থিতি, আমরা করজোড়ে অনুরোধ করি, মিনতি করি, ল এনফোর্সমেন্ট এজেন্সির দায়িত্বে যারা আছেন বাংলাদেশে, তারা অবশ্যই ব্যাপারগুলো দেখবেন। মেন ভিকটিম যতটুকু জানি যে অলরেডি বিন অ্যারেস্টেড, স্পেশালি আমাদেরও উচিত যারা আমরা এই সমাজ বিলংস করছি, আমাদের উচিত যে সামগ্রিকভাবে প্রতিহত করা এ ধরনের নরপিশাচদেরকে, সামাজিক আন্দোলনের রূপ নেওয়া উচিত, প্রতিহত করা উচিত এ ধরনের মানুষকেও, হাসান নামের ছেলেদেরকেও, যারা সন্তর্পণে আমার আপনার বোন অথবা মেয়ে সন্তানকে আমার আপনার অবগতির মধ্যে, আমার আপনার অজান্তেই এইভাবে নিঃশেষ করে দিচ্ছে, এমনভাবে নিঃশেষ করছে, এমনভাবে কুরে কুরে খাচ্ছে এদের মজ্জায় ঢুকে গিয়ে, এদের নিউরনে ঢুকে গিয়ে এমনভাবে ধ্বংস করে দিচ্ছে এদেরকে, আমার আপনার কলিজার টুকরা সেই বোন বা সেই মেয়ে, তাকে হয়তো বাঁচানো আমার হাতে আর সম্ভবপর হচ্ছে না, তাকে স্যান্ডউইচ বানায় ফেলতেছে। এদের ব্যাপার আমাদের সতর্ক এবং অনেক তড়িৎ সিদ্ধান্তে এবং ডিসিশনে আসা উচিত, এবং এক্সাম্পলারি কিছু শাস্তির বিধান করে দেওয়া উচিত, না হলে আমাদের বোন আমাদের মেয়েদেরকে হয়তো আমরা বাঁচাতে পারব না এই নোংরাদের হাত থেকে, এই নরপিশাচদের হাত থেকে, এই পুরুষ পতিতাদের হাত থেকে। প্রেম ভালোবাসার নামে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারের নামে দেশের মধ্যে, সমাজের মধ্যে এক নোংরা খেলায় মেতেছে এ ধরনের ছেলেরা, এবং মেয়েদের মধ্যে এ ধরনের ট্র্যাডিশন দেখা যাচ্ছে,
যারা সাময়িকভাবে বর্তমানকে তার তার বিভিন্ন প্রয়োজন অপ্রয়োজনীয়তা মেলানোর জন্য মেটানোর জন্য বিভিন্নভাবে এই প্ল্যাটফর্মগুলোকে কাজে লাগাচ্ছে, শুধুই সাময়িক তার কাছে। তখন হয়তো ভিক্টিমাইজড হচ্ছে সেই ছেলে অথবা সেই মেয়ে, কিছুদিন পরেই সেই ছেলে অথবা সেই মেয়ে তাকে ফেলে দিয়ে চলে যাচ্ছে অন্য কোনো আশায়, কিন্তু সেই ফাঁকে নষ্ট হয়ে যাচ্ছে একজন ছেলে অথবা মেয়ের পরিপূর্ণ জীবন এবং তার স্বপ্ন। অনুষ্ঠান শেষ করছি প্রচন্ড কষ্ট এবং হতাশা নিয়ে। আমি বিশ্বাস করি না যে তোমার পক্ষে স্বার্থপরতা ছেড়ে দিয়ে ওই নোংরা মানুষটাকে ভুলে গিয়ে সত্যিকারের মানুষ হিসেবে তোমার বাবা মার সন্তান হিসেবে দাঁড়ানোর মতো ক্ষমতা আছে। আর যদি দাঁড়াতে পারো, সবার মতো আমরা অনেক বেশি খুশি হব। সম্ভব কি তোমার দ্বারা? আমরা সত্যিই বিচার চাই, সত্যি একটা স্পেসিফিক স্ট্রাকচার চাই যেখানে হাসান নামে ছেলেদেরকে আইডেন্টিফাইড করা হবে প্রপারলি এবং ফৌজদারি আইন মোতাবেক দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করা হবে, যারা খুবই সন্তর্পণে একটা মানুষের নিউরনের মধ্যে ঢুকে মনের মধ্যে এমন করে জায়গা করে ফেলে যাতে করে সেই মানুষটার জীবনটাই একেবারে শেষ করে দেয়। এরা স্লো পয়জনিং এর মতো, এদেরকে মূলোৎপাটন করা খুব জরুরি। গভর্নমেন্টের পক্ষ থেকে কি উদ্যোগ গ্রহণ করবে সেটা গভর্নমেন্টের ব্যাপার, বাট সামাজিকভাবে যে যেখানে চিনতে পারে এই পুরুষ প্রতিরোধীদেরকে, এই হাসানদেরকে, সাথে সাথে আমরা ব্যাক টু ব্যাক সেখানে প্রতিরোধ গড়ে তুলি, একটি সামাজিক আন্দোলনের রূপ নেয় যেন, যাতে করে এরকম ভাবে কোনো ছেলে কোনো মেয়ের জীবন বা কোনো মেয়ে কোনো ছেলের জীবনকে নিয়ে এ ধরনের স্যান্ডউইচ না বানায় ফেলে। না হলে আমার মা, আমার বোন, আমার সন্তান সত্যি দারুণভাবে নিরাপদহীন হয়ে পড়বে, দারুণভাবে তাদের জীবন বিপন্ন হয়ে যাবে। অনুষ্ঠান শেষ করছি বন্ধু, অনুষ্ঠান শেষ করছি। সবার জন্য অনেক অনেক দোয়া, সবাই অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, নিরাপদে থাকুক, প্রত্যেকটি কান ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।
Exclusively on FusionBD.com.